exclusively on FusionBD.com.
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আমি আরজে কিবরিয়া বলছি ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে। আমাদের চ্যানেলটি হচ্ছে www.youtube.com/dfm904। যেই অরিজিনাল চ্যানেলে এই মুহূর্তে আপনারা আছেন, তো সবাইকে অনুষ্ঠান শোনার আগে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবার জন্য। এখানে সাবস্ক্রাইব বাটনটি আছে, প্লিজ ক্লিক করবেন। পাশে একটা বেল বাটন আছে, বাটনটি অন করে নেবেন। সবার প্রতি রিকোয়েস্ট থাকছে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিনে ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন। এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজে কিবরিয়ার সাথে। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার আমন্ত্রণ। মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্পে আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4। বুধবারের রাত, তার মানে বুঝতেই পাচ্ছেন যে এখন থেকে শুরু করে রাত দুটো অবধি আপনার সঙ্গে আমি থাকব এবং জীবন গল্পের একজন যার জীবনে ঘটে গেছে তিনি এখানে প্রেজেন্ট থাকবেন এবং তার জীবন গল্পের বিভিন্ন বিষয় ধারাবাহিকভাবে আপনার সামনে আমরা উপস্থাপন করব। গত সপ্তাহে যিনি আমাদের এখানে এসেছিলেন তার জীবন গল্পটা আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করেছে এবং আমি হিউজ রেসপন্স পেয়েছি আপনাদের কাছ থেকে যে একজন রিক্সা চালক কিংবা সেই ছোটবেলায় এক মুঠো ভাত জোগাড় করার জন্য কচুর লতি বিক্রেতা সে এখন একটা ইন্ডাস্ট্রির মালিক এবং সে কোটিপতি এবং সে 5-7 লাখ টাকা স্যালারি দেয় হচ্ছে তার এমপ্লয়ীদের। তার যে জীবন গল্পটা সেটা সত্যি সত্যি অনেক বেশি শিহরিত করার মতো। সো রেসপন্সটাও আসলে ওরকমই ছিল। তো আজকের এই জীবন গল্পের অনুভূতিটা কোথায় নিয়ে দাঁড় করায় আপনাদেরকে সেটাও দেখার বিষয়। আমরা সে জায়গাটায় যাব। যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য ফোন নাম্বার আছে নিশ্চয়ই আপনার জানা। আমাদের ফোন নাম্বারটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। অনুষ্ঠান চলাকালীন সময় আপনারা চলে আসতে পারেন আমাদের ঢাকা এফএম এর ফেসবুক পেজে। এছাড়া যদি গেস্টের সাথে সরাসরি কমিউনিকেট করতে চান আমার মাধ্যমে, তাহলে চলে আসতে হবে আমার পার্সোনাল পেজে www.facebook.com/kibriya.rj kebria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kebria.rj। বেস্টি আছে আরজে কিবরিয়া নামে, রাইট? লাইক বাটনে ক্লিক করতে ভুল করবেন না। এবং আমাদের এই অনুষ্ঠানের ভিডিও প্রিভিউ কিংবা যদি বলি যে ভিডিও গেস্টকে দেখার জন্য যদি ভিডিও দেখতে চান আপনারা যে আসলে কে এখানে এসছেন তাকে যদি দেখতে চান, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটিতে আসতে হবে। আমাদের ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেলে আসলে আপনি পুরো প্রোগ্রামটি শুনতে পাবেন অডিও আকারে এবং যদি আপনি ভিডিও আকারে দেখতে চান তাহলে চলে আসবেন আমার পার্সোনাল ইউটিউব চ্যানেলে www.youtube.com/rjkibriaFM rjkebriaFM। চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল বাটনটি দেওয়া আছে বা ঘন্টা বাটনটি সেটা অবশ্যই অন করতে ভুলবেন না। ফর্মালিটিস আমি আরো বলবো, তবে আমার সঙ্গে যিনি রয়েছেন এই মুহূর্তে তার সাথে একটু পরিচিত হই। জি, আপনার নামটা একটু বলুন প্রথমে প্লিজ।
আমার নাম রিমা।
রিমা, বয়স?
আমার বয়স এখন 38 চলছে।
38 চলছে। তো রিমা, আপনার এই জীবন গল্পে যাওয়ার আগে আপনি আমাকে একটু বলেন যে আপনি এই অনুষ্ঠানের খোঁজ পেলেন কিভাবে বা কত বছর যাবত আমাদেরকে শুনছেন বা কদিন শুনছেন?
আসলে আমি একটু লেখালেখির মধ্যে থাকি, তো তো মাঝে মাঝে রাত্রে অনেক রাত জাগতে হয় আমাকে। তো মাঝে মাঝে তখন খুব বোর ফিল হয় যে একটা মোবাইল দিয়ে হয়তো লিখছি বা খাতা কলমে কিছু লিখছি আর হয়তো চুপচাপ চারিদিকে খুব মানে নিস্তব্ধ, তখন মনে হয় কিছু একটা করি। তো এরকম করতে করতে একদিন আসলে নাটক সিনেমা সবসময় ভালো লাগে না, আর ওইটার দিকে মনোযোগ দিলে আবার লেখার দিকে মনোযোগ দিতে পারি না, সেজন্য হঠাৎ করে একদিন আমার মেয়ে আমাকে, আমার বড় মেয়ে বলতেছে যে মা তোমাকে একটা ঘটনা বলবো, যাই হোক ওদের স্কুলে একটা ঘটনা ঘটেছিল আর কি, মানে যেটা সে মানে টিনেজ বয়সে হয়ে থাকে এরকম একটা ঘটনা। তখন বলতেছে যে মা সেম এরকম একটা ঘটনা আমি জীবন কাহিনীতে এরকম শুনেছি, হ্যাঁ তো তুমি এটা শুনে দেখো তোমার ভালো লাগবে। তো ওই যে আমার শুরু হলো নেশা। তো বেশিরভাগ সময় দেখা যাচ্ছে আমি লেখালেখি করার সময় দেখা যাচ্ছে কানের মধ্যে আপনাদের জীবন গল্পগুলো যেকোনো একটা যেটা ভালো লাগে, যেমন গতকাল রাতে শুনেছি রিমিটটা, ওটা শুনে আমি কিন্তু সত্যি কথা যেটা বলবো মানে আমি প্রেশারের ওষুধ খাই, প্লাস আমার একটা নার্ভের ওষুধ আছে, তারপরে আমার একটা অল্প পারে ঘুমের ওষুধও খেতে হয়, কিন্তু তারপরে ভোর পাঁচটা পর্যন্ত আমি চোখ এক করতে পারিনি। হ্যাঁ যদি কেউ বলে যে আপনি 38 বছরের বয়স্ক মহিলা হয়ে কেন রিমির গল্পটা আপনাকে এত ইফেক্ট করলো কেন, হ্যাঁ ওই যে রিমির কান্নাটা, এবং আমি চিন্তা করলাম আমার না কেন জানি যে কোনো কাহিনী শুনলে মনে হয় কি ওইটা মনে হয় আমি হয়ে গেছি, এরকম মনে হয় মাঝে মাঝে আমার মনের মধ্যে।
থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো একটা সূচনা বোধ হয় হলো আজকের এই অনুষ্ঠানে। আপনার মেয়ে শুনে তার মানে এই অনুষ্ঠান?
হ্যাঁ আমার দুই মেয়ে শুনে।
আচ্ছা তো আপনার বড় মেয়ে কি করছে?
আমার বড় মেয়ে এখন নর্থ সাউথে আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং ভর্তি হয়েছে।
ও শুনে এই প্রোগ্রামটা?
জি ও শুনে।
বিউটিফুল, সো হ্যালো বলে দিলাম আমরা আমাদের এই অনুষ্ঠান থেকে। এবং আপনার ছোট মেয়েটা?
ছোট মেয়েটা ক্লাস 9 বা 10।
আচ্ছা তো আজকে এই যে ভদ্রমহিলা যিনি আছেন রিমা, তার জীবন গল্পটা আসলে কি আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি, এবং আপনি বলুন না, আপনার মতো করেই বলুন আপনি কোথা থেকে শুরু করতে চান।
অ্যাকচুয়ালি আমার শৈশব থেকে আমি শুরু করব। শৈশব তো আসলে খুব ছোটকালের কথা, কিছু মনে থাকে না কারোর, সেগুলো হচ্ছে সবার বাবা মার কাছ থেকে শুনে তারপরে হয়তো আমাদের বলতে হয় ছোটকালে এরকম করতাম ওরকম করতাম। তো আমার যতদূর থেকে মনে আছে আমি তখন থেকে শুরু করব আর কি। তো আমি যেটা, আমার বাবা ছিলেন রোশন হায়ের ইঞ্জিনিয়ার, আমার বাবারা হচ্ছে 13 ভাই বোন এবং আপন।
আপন 13 ভাই বোন মানে একই মায়ের পেটে 13 ভাই বোন?
জি, আমার দাদির মোট সন্তান ছিলেন 18 জন, 13 জন বেঁচে ছিলেন লাস্ট পর্যন্ত।
আপনার দাদি কি বেঁচে আছেন?
জি, আমার দাদি গত 2 বছর হচ্ছে মারা গিয়েছে।
মাশাআল্লাহ, আমি তো অবশ্যই, এটা আসলে ওই দাদিদের আমলে এটা সম্ভব আমার মনে হয় না, যে বর্তমান আমলে মেয়ে বা ভদ্রমহিলা যদি কেউ শোনেন তিনি সেন্সলেস হয়ে যেতে পারেন, মানে ওয়েস্টেজ যাওয়াটা অনেক বড় বিষয়। ওকে বলেন প্লিজ।
তো আমার আমার যতটুকু মনে আছে মানে আমার ছোট ফুপু আর আমি, মানে আমার যেটা 11 নম্বর ফুপু আর কি, মানে আমি এখানে বলতে চাচ্ছি যে আমার ফুপু হচ্ছে 11টা, বাবা চাচা 2 জন, মোট 13 জন। তো বাবা হচ্ছে একদম 13 ভাই বোনের বড়।
ও ওকে, মানে সবার বড়?
সবার বড়, 13 জনের মধ্যে আমার বাবা সবচেয়ে বড়।
জি,
আর ছোট চাচা হচ্ছে 6 ফুপুর পরে, মানে চাচা বাবার থেকে অনেক ছোট। তো আমাদের শৈশবটা এরকম ছিল যে আমরা যতটুকু শুনেছি যে আমার দাদা ভাই মানে গ্রামের খুব গণ্যমান্য একজন লোক ছিলেন, চেয়ারম্যানও ছিলেন, তিনি খুবই জাঁকজমক কন্নাড় জীবনযাপন করতেন, এবং মোট কথা আমাদের পূর্বপুরুষরা জমিদার ছিলেন, যে বাড়িটা এখন আর নেই, তবে তো ওইটার ভগ্নাংশ এখনো আছে, কিন্তু এখন আমরা সব বংশধররা ছড়ায় ছিটে গিয়েছি।
মানে ওটা কোথায় আছে?
এটা কুষ্টিয়া।
কুষ্টিয়ার জমিদার ছিলেন
আমাদের? কুষ্টিয়ার জমিদার মানে আমাদের শহর থেকে একটু ভিতরে।
আচ্ছা আচ্ছা, ওকে ওকে।
তো যাই হোক, ওইভাবে আমরা সারা জীবনই শুনে এসেছি এবং আমরা এলাকায় গেলে ওরকম সম্মান নিয়ে থেকেছি, দাদা ভাইকেও দেখেছি। আমি দাদা ভাইকে খুব বেশি দেখিনি, 4 বছর বয়সে যতটুকু দেখা যায় আমার মেমোরিতে দাদা ভাই চেহারা খুব বেশি স্পষ্ট না। দাদা যান মারা যাওয়ার পরে তখন বাবা ফিল করেন যে দাদিকে একা বাড়িতে রাখা যাবে না, কারণ আমার ছোট ছোট অনেকগুলো ফুপু টুপু আছে। তো তখন আমার বাবা একদম সবাইকেই নিয়ে আসেন, আর আমার চাচু অনেক আগে থেকেই আমাদের কাছেই থাকতেন।
একটা জিনিস আমি বুঝতে পাচ্ছি যে আপনার বাবা যেহেতু বড় ছিলেন, আপনার দাদার অ্যাবসেন্সে উনি আসলে সবার অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেন।
দাদা এবং মা, আমার মাও প্রচন্ড ইফোর্ট দিয়েছে সংসারের পিছনে, সেটা মানে
না বললেই নয়।
তো বাবা হঠাৎ করে একদিন দেখলাম যে একজন মানে বাসায় হারমোনিয়াম ডুগি তবলা এরকম নিয়ে আসে।
আমি একটু ইন্টারাপ্ট করছি এখানে, সেটা হচ্ছে যে আপনারা কয় ভাই বোন ছিলেন?
ও, আমরা তিন ভাই বোন।
তিন ভাই বোন ছিলেন?
জি।
আপনি বড় সবার?
না না, আমার ভাই বড়, আমি মেজো, ছোট ভাই।
আচ্ছা, তো আপনি যে সময় মেমোরি দিয়ে শুরু করলেন এটা কত বছর বয়সে আপনার?
এটা আমার চার বছর।
চার বছর বয়সে, মানে স্কুলে তখনও ভর্তি হননি?
মানে তখন স্কুলে যাবো, সেই বছরই হয়তো স্কুলে ভর্তি।
ঠিক আছে, হ্যাঁ বলুন। তারপর?
তো তারপরে বাবা ডুগি তবলা হারমোনিয়াম নিয়ে আসছে, এই করছে। তা আমরা তো সবাই খুব লাফালাফি করতেছি, কারণ পাশে তো আমি একা না, আমার ছোট ছোট আরো ফুপুর আছে। আমি বললাম না যে আমরা সবাই একসঙ্গে থাকতাম। তো বাবা এটা দিয়ে কি হবে কি হবে, তখন হঠাৎ করে পরের দিন সকালে দেখলাম যে একটা লোক আসতেছে এবং খুব মেলি মেলি ভাব আর কি। তো আমরা বুঝতেছি না, তা আমাকে সে বলতেছে যে এই বাবু এদিকে আসো, মানে এরকম করে আর কি, নাচের শিক্ষকরা একটু এরকম মেলি ভাষায় কথা বলে। আমার একটু কেমন লাগতেছে, বাসায় সবাই খুব হাসাহাসি করতেছি এরকম। আবার আমাকে ওই ঘরে যখন বাবা ডেকে নিয়ে গেছে যে আজ থেকে উনি তোমাকে নাচ শেখাবেন, আর আশেপাশে থেকে ফুপু টুপুরা উকি ঝুঁকি দিচ্ছে, মানে ছোট একটা ফ্যামিলিতে যা হয় আর কি, উকি ঝুঁকি দেওয়া কি হচ্ছে ওই ঘরের মধ্যে, এরকম একটা বিষয়। তো যাই হোক, আমি একটু একটু করে নাচ শেখা শুরু করলাম। তারপরে বাবা উনি আসেন, নাচটা নাচতে আমার ভালোই লাগে, কারণ আমি যেটা শুনেছি আমি নাকি ছোটকাল থেকে মানে অনুকরণ প্রিয় ছিলাম খুব আর কি, মানে যে যেভাবে কথা বলতেছে বলতেছি, যে যেভাবে হাঁটতেছে তার পিস পিস ওইভাবে দুষ্টামি করে হাঁটতেছি এরকম আর কি। আর আরেকটা কথা বলি যে আমাদের ফ্যামিলিতে যেহেতু আমার 11টা ফুপু একটা চাচা, আর তখন শুধু ভাই বোন বলতে আমার তিনজন, তার মধ্যে মেয়ে আমি একজন। আর আমি ছোটকাল থেকে স্বভাবত একটু স্বাধীন চেতা, কারণ আমার বড় ভাইটা অসম্ভব ভদ্র, অসম্ভব ভদ্র এবং ভালো। আর আমি দেখতাম যে যেহেতু এত বড় একটা সংসার, এখানে জেদ না করলে কিছু পাওয়া যাচ্ছে না সহজে, খাবো না হুমকি দিয়ে দিচ্ছি, আমাকে এখন এই নখ পলিশ টেনে দিতে হবে এরকম আর কি। তো কারণ আমাকে দিতে হলে আমার ছোট ফুপুটা হয়তো মন খারাপ করবে, কিন্তু আমার তখন তো সেই সেন্সটা নাই, আমার তো তখন সেই সেন্সটা আমার লাগবে, আমাকে দিতে হবে, আমাকে দিবা না কেন এরকম একটা। আর বাবার সঙ্গে আমার সম্পর্কটা খুব বেশি ভালো ছিল, যার জন্য ওই রাত্রে বাবা আসলে বা যখনই সুযোগ পেতাম পুটপুট করে, বাবা জানো এরকম নতুন মেকআপ বক্সটা উঠছে, বাবা জানো নতুন এই পেন্সিলটা আসছে, মানে এটা মাকে এড়ায় বাবা থেকে নেওয়া আর কি। এবং এটা একটা জিনিস ছিল, কিন্তু কখনোই সেই টাকাটা নিয়ে বাবা যদি কিনে দিত আমি একটা কিনতাম না কখনো, কারণ ওই যে আমার ছোট ফুপুটার আমি এক বয়সের এবং আমরা একই স্কুলে দুজনে পড়াশোনা করতাম,
আচ্ছা
একই সঙ্গে, এবং একটাই রিজার্ভ পিসার ছিল, দুজনে একসাথে যাওয়া আসা করতাম।
জি।
তো নাচ শিখছি নাচ শিখছি, এবং নাচ শিখতে শিখতে এক সময় মানে ওইটাই আমার ধ্যান এবং জ্ঞান হয়ে যায়, পড়াশোনাটার পাশাপাশি চলছে। আর সাথে আরেকটা আমার নেশা ছিল, সেটা হচ্ছে বই পড়া। আমি প্রচুর পড়তে পছন্দ করতাম, যেমন ছুটির দিনে আমি নিজেকে নিজে স্বাধীন ঘোষণা করে দিতাম, বাসায় বলতাম আজকে আমাকে খাওয়ার জন্য কেউ তাড়া দিবা না, আমাকে বসার জন্য কেউ তাড়া দিবা না, আমাকে ঘুমানোর জন্য কেউ তাড়া দিবা না, আমি আজকে স্বাধীন, আমি আয়ুব বাচ্চুর গান শুনবো, আমি আজকে স্বাধীন গল্প মানে বই পড়বো, এরকম আমার ইচ্ছা, আমি সেটা করবো, আমি স্বাধীন হয়ে গেছি। মোট কথা, বিকাল হলে তো আমাকে পাশে পাওয়া যেত না, আমি তো খেলার মাঠে পা হাত পা ছিঁড়ে এনে চলেও এসেছি, এরকম ডান পিঠে টাইপের ছিলাম আর কি। তো আমাকে নাচ শেখাতে শেখাতে আমার টিচার এটা বুঝে ফেলছিলেন। তো উনার অবদান আমার জীবনে অনেকখানি, মানে উনাকে আমি গুরু হিসেবে সারা জীবন ভক্তি করে যাবো, ততদিন বেঁচে থাকবো,
মানে নাচের গুরু।
উনি আমাকে আসলেই নিজের মেয়ে বলবো না, মানে আমি তার শিষ্য হিসাবেই উনার মনে হয় সবটুকু আমার মধ্যে ঢেলে দিয়েছিলেন। যাই হোক, নাচ শিখতেছি শিখতেছি, তা এক সময় যে সে আমাকে একটা প্রতিযোগিতার কথা বললে, আমার বাবাকে শিশু প্রতিযোগিতা বলে যেটাকে, তো আমি করতাম বেসিক্যালি ক্লাসিক্যাল, ক্লাসিক্যালের আবার চারটা পার্ট, তার মধ্যে হচ্ছে আমি করতাম কথক। তো আমি ফার্স্ট যখন এরকম পার্টিসিপেট করলাম, তো সেবার আমি কিছু মানে মোটামুটি জেলা কোন তো আসছি, বিভাগ কোন তো আসছি, ঢাকায় এসে আমি কোনো প্লেস করতে পারিনি। আচ্ছা, মনটা অনেক খারাপ হয়েছে, স্বভাবতই ছোট বাচ্চা মানুষ কান্নাকাটি তো করবই, কান্নাকাটি করছি টরছি। তো আমাকে উনি সবসময় ইন্সপিরেশন দিয়ে যেতেন, বলতেন না না তুমি বেটার করবা, আসলে তুমি তো ঢাকাতে শেখো না, মফস্বলের নাম শুনলে ওরা একটু নাক ছিটকায় আর কি, এরকম করে আমাকে অনেক কিছু বলতেন চলতেন। তো যাই হোক, পরে আবার তার পরের বছর আসলাম, সেটা হলো শিক্ষা প্রতিযোগিতা, এটা স্কুল ভিত্তিক, স্কুল থেকে আসতে হয়, স্কুল থেকে নাম লেখাতে হয়। তো সেবার যখন আসলাম, সেবার আসার পরে আমি আমাদের জেলাতে তো আমি ফার্স্ট হলাম, বিভাগে এসে আমি সেকেন্ড হলাম।
আচ্ছা,
সেকেন্ড হলাম, প্রত্যেক বিভাগের ফার্স্ট যারা তারা আসবে। সেবার হঠাৎ করে আবার নিয়ম হলো যে ফার্স্ট সেকেন্ড দুজন আসবে।
আচ্ছা,
তো আমার বাবা আমাকে কিছুতেই নিয়ে আসবে না। তো বাবা বলছে আমার তো অফিস থেকে সময় বের করা খুব টাফ। তারপরেও বাবা আমার জোড়াজুড়ি দেখে, আমি স্যারের জোড়াজুড়ি দেখে বাবা আমাকে নিয়ে আসলেন। তো আমার মনে আছে যখন আমি আসলাম তখন আমি নাচ তো আমি তুলেছি, ক্লাসিক্যালটা তুলেছি। তোলার পরে তারপরে যখন আমি রিহার্সেল করতাম, আমার একবার নাচার পরে কি দুইবার নাচার পরে আমার মনে করেন জামা চেঞ্জ করতে হতো, এমন অবস্থা, মানে ঘেমে যেতাম। আমাদের ক্লাসিক্যাল তো কতক নৃত্য, তো আমাদের কিছু কয়েকটা ওয়ে থাকে, সালামি দিতে হবে, মানে কয়েকটা নাচের কয়েকটা পার্ট থাকে যেগুলো থাকতেই হবে। তো উনি আমাকে প্রথমেই যখন দিলেন, আমি স্টেজে ঢুকবই ঘুরতে ঘুরতে রাউন্ড দিতে দিতে, এবং এই রাউন্ডটা ছিল 34টা রাউন্ড।
কতগুলো?
34টা। একটা স্টেজ কভার করে যখন ঘুরতে 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 জাস্ট মাঝখানে এসে আমাকে দাঁড়াতে হবে।
ওকে,
মাঝখানে এসে আমাকে এভাবে দাঁড়ায় পড়তে হবে জাস্ট।
ওকে,
এই 34টা ঘুরলে পরে ব্যালেন্স ঠিক রাখা কিন্তু অনেক চাপ।
আমাদের তো দুটো ঘুরলে মোটামুটি পড়ে যাওয়ার মতো অবস্থা।
আমাদের তো আমি 4 বছর বয়স থেকে ক্লাসিক্যাল করতেছি, অনেক কঠিন একটা মানে নাচ যখন ওই বয়সে আমার করার কথা না, উনি তুলে দিলেন আমাকে। তো আমার মনে আছে আমাদের বিচারক ছিলেন সিবি, তারপরে নিপা,
সিবি মোহাম্মদ,
হ্যাঁ হ্যাঁ, আর সাথে আরেকজন ছিলেন, তার নামটা আমি মনে করতে পারতেছি না এই মুহূর্তে। তো যাই হোক, তিনজন বিচারক ছিলেন। যখন আমি নাচটা শেষ করলাম তখন আমাকে বলল, বাবু তোমার সাথে কে এসেছে? তো আমি বললাম যে আমার সঙ্গে বাবা এসেছে, মা এসেছে, বাবাকে ডাকো। তখন তো আমাদের ক্যাসেট প্লেয়ার ছিল, ক্যাসেট প্লেয়ারের যুগ আর কি। তো আমার বাবাকে ডাকলেন, ডাকার পরে কি বলবো, আমার গুরুজি আর কি বলবো,
শিবি মোহাম্মদ,
হ্যাঁ মোহাম্মদ, উনি বললেন ও এত ভালো নেচেছে আর এত সুন্দর পায়ের কাজ, আর সেকেন্ডলি ওর পায়ের কাজ আর ওর হচ্ছে আর্ট। তো আমরা বাধ্য হয়েছি যে মানে নিপাকে বলেছি তুই ওর পা দেখ, আমি ওর আর্ট দেখি। মানে একবারে দুটা জিনিস আমরা ফলো করতে পারিনি। আমার বাবাকে এটা বললেন এবং বাবাকে অনুরোধ করলেন যে আপনি নাচটা ছাড়াবেন না আপনার মেয়েকে। সে তার পাটা খুব মানে ক্লাসিক্যালের জন্য যেটা দরকার তার পায়ের কাজটা অসাধারণ।
ওকে, চমৎকার। আমরা এখান থেকে একটা বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আপনারা বুঝতেই পাচ্ছেন যে আজকে রিমার যে জীবন গল্পটা সেটা খুব হ্যাপি স্টার্টিং এবং খুব চমৎকার একটা ফ্যামিলিতে তার বড় হওয়া। চমৎকার বলছি এই কারণে যে আমাদের আজকের সময়ে এই শহরের জীবনে, অন্তত শহরের জীবনে কিংবা গ্রামীণ জীবনেও বোধহয় খুব একটা যৌথ পরিবার দেখা যায় না, এবং এতটা ভাই বোনের পরিবার খুবই বিরল। যৌথ পরিবারে বড় হওয়ার একটা মজা হচ্ছে যে সুখ দুঃখ আনন্দ ওখানে খুব হইচই করে ভাগাভাগি করা যায়, এবং সেটার কিছু সমস্যাই আছে, প্রত্যেকটা জিনিসেরই কিছু না কিছু থাকে। তো যৌথ পরিবারে আসলে কষ্টটা খুব বেশি ভারী হয় না, কারণ ওই যে আনন্দটা যেরকম ভাগাভাগি করলে বাড়ে, কষ্টটাও এরকম সবাই অল্প অল্প করে ভাগাভাগি করে নেয়। আবার ওই মানুষ যেহেতু ব্যক্তিগতভাবে স্বাধীনতা প্রিয়, এই জিনিসটা আবার যৌথ পরিবারে খুব কম থাকে। তো যাই হোক না কেন, সব মিলিয়ে যৌথ পরিবার প্রথাটাই বোধহয় বাংলাদেশ থেকে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু যৌথ পরিবারে যারা বড় হয়েছেন তারা আসলে বুঝবেন যৌথ পরিবারের মজাটা আসলে কোথায়। তো এরকম একটা পরিবারে তার কিছু সময়ের জন্য হলো বড় হয়ে ওঠে, এবং মোটামুটি যেটা বুঝতে পাচ্ছি যে নাচ গান বা কালচারাল মাইন্ডে একটা ছেলে মেয়েকে বড় করা মানে ধরে নিতে পারি আমরা যে তারা উচ্চ মধ্যবিত্ত শ্রেণীতেই বসবাস করতেন, এবং সেই পরিবারের যে শিশুর যেভাবে বড় হয় সাধারণত সেরকম একটা পরিবারে আমাদের আজকের অতিথি বড় হয়েছেন। আমরা এই জায়গাটায় ছোট্ট একটা বিরতি নেব। নেবার আগে
যেটা বলতে চাই, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড।
প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা বিশেষ সেগমেন্ট যুক্ত হলো আজকে থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে। সেটা হচ্ছে এখন থেকে অনুষ্ঠান চলার কালীন সময়ে আমি আপনাদের সঙ্গে ইউটিউবে চ্যাট করব, এবং সেটা হবে আমার ইউটিউব চ্যানেলে। যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, ঠিক রাত 12টায়, আমি আবারও বলছি ঠিক রাত 12টায় আমার চ্যানেল থেকে এই আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার করা হবে, এবং সেটা হবে লাইভ আকারে। সো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শুনছেন, যারা সরাসরি গেস্টের সঙ্গে কথা বলতে চান কিংবা আমার সঙ্গে কথা বলতে চান, চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান চলাকালীন সময় আমি আপনাদের যত রকমের কোয়ারি আছে, যা রকমের মন্তব্য আছে, সবকিছু পড়ব এবং আমি রিপ্লাই দিব ওখানে। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriafm। ঠিক আছে, বানানটা হচ্ছে আরজে KEBRIAFM চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দিতে হবে, নইলে কিন্তু আসলে চ্যাট করা সম্ভব হবে না। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিতে হবে। আমি ঠিক 12টার সময় আমাদের আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার হবে লাইভ, এবং ওখানে আপনারা গেস্টকে দেখতে পাবেন, আমাকে দেখতে পাবেন, ওখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। সো চলে আসুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, ফিরে আসছি মাত্র কয়েক মিনিট পর, স্টে টিউন প্লিজ।
শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং রিমা হচ্ছেন আজকের জীবন গল্পের অতিথি। তার বয়স 38, কিন্তু অফকোর্স শি ইজ আ বিউটিফুল লেডি। তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলে। তার একটা তার বলব না, আমি পুরো অনুষ্ঠানের একটা ভিডিও ফুটেজ আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি। আমার ইউটিউব চ্যানেলের ঠিকানা হচ্ছে www.youtube.com/RJKibriaFM RJKEBRIAFM। অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দেবেন, মানে নোটিফিকেশন অন থাকলে আমি যে কন্টেন্টটি ওখানে আপলোড করি না কেন সঙ্গে সঙ্গে আপনি আপনার সেলফোনে সেটা জানতে পারবেন। সো আমরা যেখানটায় ছিলাম যে নাচের এত ভূয়সী প্রশংসা হলো আপনার বাবার কাছে এবং শিবলী মোহাম্মদ। শিবলী মোহাম্মদ উনি হচ্ছেন বাংলাদেশে ওয়ান অব দ্য লিডিং আর্টিস্ট বলা যেতে পারে নাচে, এবং যাকে আমরা সবাই এক নামে চিনি, শিবলী মোহাম্মদ এবং নিপা। ওনার বড় ভাই হচ্ছেন সাদি মোহাম্মদ, রবীন্দ্রসঙ্গীতের
রবীন্দ্রসঙ্গীত
গান, এবং উনি রবীন্দ্রসঙ্গীতের পুরোধার ব্যক্তিত্ব। ঠিক আছে, চলুন শুরু করি। তারপর কি হলো?
তারপরে তখন বাবা একটু খুশি হয়ে গেলেন, অনেক খুশি হয়ে গেলেন। সে মনে মনে চিন্তা করতেছেন হয়তো এবার আমার মেয়ে ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে একটা প্লেস করবে। হলো, তাই আমি সেবার সেকেন্ড হলাম। এবং আমাদের তখনকার প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ রাজ্জাক আর কি, মনে হয় উনি।
যাই হোক,
তো উনি, আমরা ছোট ছিলাম তো মেমোরিতে আসলে অত কিছু নেই, তো উনি আমাদেরকে প্রাইজ দিলেন। এবং আমাকে, আমার মনে আছে, অনেকগুলি বই দেওয়া হলো। হ্যাঁ, মানে অনেক, মানে কি মিনিমাম 22-23টা, মানে এত বড় একটা বই আমি ছোট মানুষ টেনে আনতে পারছিলাম না। আর আমি একেতেই ছোট মানুষ, আর দেখতে শুনতে তো এমনি ছোট মানুষ, কারণ আমি লম্বা হই নাই। তারপরে মানে সেই কমপ্লেন খাই নাই, তুই বেড়ে উঠিনি। হ্যাঁ, তো এরকম একটা অবস্থা। যাই হোক, আরো শুকনা ছিলাম তখন, তো আমি স্টেজ থেকে টেনে আনতে পারতেছি না, এটা খুব একটা হাস্যকর ব্যাপার হয়ে যাচ্ছে সবার কাছে। আমার, যাই হোক, বাবা আমাকে হেল্প করতেছে, এ করতেছে। তারপরে তো আমি রূপার মেডেল পেয়েছি, এটাও একটা খুব মানে মজার বিষয়। যখন এলাকাতে গেলাম সম্বর্ধনা হলো, তো এভাবে চলতেছে, আমি নাচ শিখতেছি। তো তখন থেকেই আমার শুরু হয়ে গেল মনের ভিতরে একটা, মানে তখন তো ক্লাস 8-9 উঠেছি কেবল, তো তখন তো আমি একটু একটু বুঝি। তখন কিন্তু আমার একটা মানুষের একটা এম থাকে কিন্তু, যে আমি এই এই লাইন ধরবো, বা আমি ইঞ্জিনিয়ার হব, বা ডাক্তার হব, বা আমি যাই কিছু একটা হব, আমাকে জীবন তো কিছু একটা হতে হবে। কারণ আমি দেখে এসেছি ছোটকাল থেকে যে আমার ফ্যামিলিতে আমার চাচু এস্টাবলিশড, খুব ভালো পর্যায়ে আছে, সে জয়েন্ট সেক্রেটারি, এখন হচ্ছে অতিরিক্ত সচিব। তো তখন প্রথম যখন ম্যাজিস্ট্রেট হিসেবে সে জয়েন করেছিল, তখন প্রশাসন লাইনে ছিল সে। বাবাকে দেখেছি, বাবা ইঞ্জিনিয়ার। তারপরে আরো ফ্যামিলি, আনুষঙ্গিক, ফুপা
টুপা, মোটামুটি
একটা নাইস ইয়া। এদিকে কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে আর কি অবগত করতে চাচ্ছি, যে আমি নাচ শিখছি বলে খুব স্মুথ ভাবে শিখছি এটাও কিন্তু না। কারণ যতই হোক, আমরা বাঙালি ফ্যামিলি,
কনজারভেটিভ ফ্যামিলি,
সেকেন্ডলি কনজারভেটিভ, সেকেন্ডলি যৌথ ফ্যামিলি, তারপরে আর একটা বিষয় আছে, মফস্বলে বাস করি।
রাইট,
মফস্বলে বাস করি। আর আমাদের যেহেতু যৌথ ফ্যামিলি, সেহেতু মানে বারো রকম মানুষ, বারো রকম মন, বারো রকম কথা, তো এরকম চলতেছে। আমার কিন্তু মনের ভিতরে আমার একটা স্বপ্ন, মানে আমার নাচ মানে একটা স্বপ্ন হয়ে গেছে। তো চাচু তখন এই কয়দিনে কি ঘটে গেছে সেটার জন্য চাচু এসে, আর আমার অভ্যাস ছিল চাচু চাচুর পিস 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 ঘোরা, আর চাচুর ঘাড়ে চড়ার অভ্যাস ছিল খুব বেশি। তো এই আমাকে ঘাড়ে চড়ায় চাচু পেটে একটা এরকম ই করে বলতো রেডিও অন, আর আমার তখন শুরু হয়ে যেত আর কি বাসায় কদিনে কি হয়েছে জানতে হচ্ছে, এটা হয়েছে এটা হয়েছে, মা বাবাকে ধরে বকা দিয়েছিল, ভাইয়ের এরকম দুষ্টামি করেছিল কি ছোট ফুপু চাচাকে পুরা দিয়ে দিতাম আর কি। তো এরকম একটা মজার লাইফ আমার চলতেছে আর কি, খুব খুবই মজার। মানে আমি আসলে আমার ছোট শৈশবটা মনে হয় এখনো মাঝে মাঝে স্বপ্ন দেখি। তো আমার টিচার আমাকে নাচ শিখাচ্ছেন এবং একদিন আমাকে শাস্তি দিলেন যে তুই যেহেতু এটা ত্রিশ বার প্র্যাকটিস করিসনি তো শাস্তি আজকে সারাদিন তুই নুপুর পরে থাকবি। বললো সারাদিন তুই নুপুর খুলতে পারবি না, খাবি নুপুর পরে, গোসল করবি নুপুর পরে, এবং তোর তোকে একশো বার প্র্যাকটিস করতে হবে।
ওকে,
কারণ তার আগে আমার নতুন করে একটা
প্রোগ্রাম ছিল,
প্রোগ্রাম ছিল।
ওকে,
তো আমিও জেদ হয়ে গেল, ঠিক আছে তাই হবে, হ্যাঁ তুমি আমাকে বকা দিলা, আমার সবসময় এরকম ছিল তুমি আমাকে বকা দিলে তো ঠিক আছে। মা এত বলছে তো নুপুর খোলা, আমি না আমি একশো বার প্র্যাকটিস করবো, ওইরকমই মা হয়তো একটু খাওয়াই দিচ্ছে খাচ্ছি, তারপর আবার ক্যাসে ছেড়ে আবার প্র্যাকটিস শুরু করতেছি। এমন হলো সারাদিন নুপুর বেঁধে রাখাতে আমার পা ফুলে গেল। তারপরে তো যাই হোক, পরের দিন যখন আমার টিচার আসছেন, বাবা খুব রেগে গেছেন, তো তুমি এটা কি করছো আমার মেয়ের পাটা দেখছো তুমি? আমি মানে উনি তো মেয়েলি ভাষায় কথা বলে, তা বলতেছে ভাই জান আমি তো বলছি কিন্তু ও যে গোসা করে সারাদিন পরে থাকবে আমি তো বুঝতে পারি নাই। তো যাই হোক, কালু মামা বলে যে নিজেই তেল গরম করে আনে, আমার মার কাছ থেকে তেল চায়, নিজে পায়ে মালিশ টালিশ করে। যাই হোক, তারপরে সেবার নতুন করে তো আমি পার্টিসিপেট করলাম এবং আমি 68 মার্ক নিয়ে সেবার আমি থার্ড হলাম। আমার সঙ্গে ফার্স্ট হয়েছিলেন শাওন।
শাওন মানে হুমায়ুন আহমেদের স্ত্রী শাওন, আমাদের প্রিয় শাওন। ওকে, সো বুঝতেই পারছেন যে আজকে যিনি গেস্ট তার কালচারালি মানে শৈশবে একটা শক্তিশালী ব্যাকগ্রাউন্ড আছে। ইনফ্যাক্ট হ্যাঁ বলেন প্লিজ।
তো তখন থেকে আমার মনের ভিতরে ইচ্ছা যে একটার পর একটা যখন অ্যাচিভমেন্ট করতেছি আমি, যে আমার তখন থিম হয়ে গেছে যে আমার আমি নৃত্যশিল্পী হব।
আচ্ছা,
এবং এটা হতে হলে কি করতে হয় সেটাও আমি জানি, যে মানে বুঝতে পারতেছি বিভিন্ন জায়গা থেকে শুনতেছি যে ইন্টারমিডিয়েট পাশ করব, আমাকে ইন্ডিয়াতে আমি একটা কোর্স করব, বা আমি রবীন্দ্র ভারতী যে ভার্সিটি আছে ওখানে আমি অ্যাডমিট হব, এরকম একটা মনের মধ্যে একটা স্বপ্ন গুছাচ্ছি। এর মধ্যে আমার বাবা ট্রান্সফার হয়ে কুষ্টিয়ায় চলে আসেন। কুষ্টিয়ায় চলে আসার পরে কিছুদিন আমরা ভালোবাসায় থাকি, কারণ আমরা অনেক মানুষ ছিলাম, আমাদের হতো না। তারপরে বাবা ওখানে আবার জায়গা কিনে, আমাদের কুষ্টিয়া যেহেতু হোম ডিস্ট্রিক্ট, তো সেখানে বাবা আবার জায়গা কিনে বাড়ি করে ফেলেন, একবারে দোতলা বাড়ি করেন। যখনই বাবা বাড়িটা করেন তখনই হচ্ছে এমন অবস্থা হয় যে আমরা তো ছিলামই, আমার ফুপু টুপু আমার দাদি দাদি ছিলামই, তো গ্রাম সাইডে যেসব ফুপু ফুপুদের বাড়ি ছিল তাদের ছেলেমেয়েরাও সবাই যারা কলেজে ভর্তি হলো সবাই আমাদের বাসায় এসে উঠলো। উঠার পরে তখন হচ্ছে আমি ক্লাস টেনে অলরেডি উঠে গেছি, ট্রেনে ওঠা মানে আমার তখন প্রায় 15 বছর বয়স, একেবারে ছোট না, মানে ছোট না বলতে কি একটু একটু বোঝা শুরু করেছি যে আমি একেবারে ছোট না। আমাদের সিস্টেম ছিল দোতলায় আমরা মেয়েরা থাকতাম আর নিস্তালায় হচ্ছে সব ছেলেরা থাকতো আর কি। তো বাসা ভর্তি যেহেতু মানুষ এইভাবে চলছে, কিন্তু এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কৈশোরে পদার্পণ যেটা বলবো আর কি, বয়সন্ধিকালে হচ্ছে যে আমি যে খুব সুন্দর, আমি যে অমক বা আমি তমক, এরকম কমপ্লিমেন্ট কখনো আমাকে ফ্যামিলি থেকে দেওয়া হয়নি কখনো। উল্টো আরো কমপ্লিমেন্ট পেতাম যে শর্ট, এর কখনো বিয়েই হবে না, লম্বা হতাম না যেহেতু। আর যেহেতু ওই যে ডান পিঠের স্বভাবটা ছিল তার জন্য আমি কিন্তু আমার গায়ের রং কিন্তু দুই ভাগ থেকে চাপা। তো স্কুলে যেতাম যখন তখন দেখতাম যে কিছু কিছু ছেলেরা সাইকেল নিয়ে পিস পিস যাচ্ছে, তো মজাই লাগতো আর কি, মজা লাগতো কি রে এই ছেলেটা পিস পিস আসে কেন। আবার এমনও আছে কোনোদিন এসে হয়তো বলেও দিতাম বাসায় যে ভাইয়া জানিস যাচ্ছিলাম আমাদের পাড়ার অমুক ছেলেকে দেখলাম, মানে ফুপাতো ভাই তো মেলাগুলায় বাসায় আমার ভাইকেও বলতেছি, আমার ফুপাতো ভাইদেরকে বলতেছি যে তারা আবার কি করছে দেখা যাচ্ছে তাকে যে শাসায় থুয়ে আসছে তুই আমার বোনের পিস পিস গেছিস কেন, এটা হয়তো আমি জানিও না বা আমার বাবাও জানে না। তো এইভাবে চলতেছে চলতেছে চলতেছে। যাই হোক, ওই সময় আমার তখনও স্ট্যান্ড বাই দুই ফুপুর বিয়ে হয় নাই, তো আমাকে নিয়ে প্রচন্ড ঝামেলা শুরু হলো।
মানে আপনার পিছনে এরকম ভাবে?
হ্যাঁ, আমার পিছনে এ পাড়ার ছেলে লেগে গেল, ও পাড়ার ছেলে লেগে গেল, কেউ মানে বাসায় ফোন করে, কেউ ডিস্টার্ব করে, মানে স্কুলে তো ডিস্টার্ব করে, চিঠিপত্র তো দেয়, আর আমি আবার এখানে একটা বোকামি এখন মনে হয় যে বোকামি করেছি, যে আমি এবার তাদেরকে পিটাইতাম, মানে বললো রাস্তার মধ্যে একটা প্রস্তাব দিল এই চিঠিটা নাও, আমি জুতা পিটা করে চলে আসছি দেখা যাচ্ছে, যে বদমাইশ তোর চিঠি নেবো কিসের জন্য। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে আবার বাসায় এসে আবার নালিশ করলাম, আমার ভাইরা যে আবার তাদেরকে পিটনে দিল, আবার এ পাড়ার ছেলে হলো ও পাড়ার ছেলের সাথে মারামারি লেগে গেল, মানে এরকম মানে সিচুয়েশনটা তৈরি হয়ে গেল। অনেক সময় ফোন করে বাবাকে হুমকি দিত যে আপনার মেয়েকে তুলে নিয়ে যান, কি করবেন দেখি, ও যে আমাদের পিটাইলো মারাইলো, হ্যাঁ আপনারা যে কাজটা করলেন বাবা হয়তো জানেও না। সেকেন্ডলি আর একটা বিষয় লক্ষ্য করা গেল ফ্যামিলিতে, সেটা হচ্ছে এখন বুঝি যে আমি যেহেতু খুব আদরের ছিলাম, একটা মেয়ে ছিলাম, তো আমার বাবা চাচার মিলে আমি একটা মেয়ে, এবং এভাবে মানুষ হচ্ছে দেখে হয়তোবা আমার কিছু কিছু ফুপুদের মধ্যে গ্রো করা শুরু করলো, তাদের তো সবার ছেলে আছে আমাদের বাসায় লেখাপড়া করে, কারোর সঙ্গে বাইসেন্স যদি আমার কোনো ভাব হয়ে যায় তাহলে তো বাবা না করতে পারবে না।
ওকে, আমরা এরকম একটা কমপ্লেক্স সিচুয়েশন থেকে একটা ছোট্ট বিরতি নিতে চাই প্রিয় শ্রোতা। সেকেন্ড বারের মতো আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবি আপনার সঙ্গে রয়েছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা বিশেষ সেগমেন্ট যুক্ত হলো আজকে থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে, সেটা হচ্ছে এখন থেকে অনুষ্ঠান চলার কালীন সময়ে আমি আপনাদের সঙ্গে ইউটিউবে চ্যাট করব, এবং সেটা হবে আমার ইউটিউব চ্যানেলে। যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন ঠিক রাত ১২টায়, আমি আবারও বলছি ঠিক রাত ১২টায় আমার চ্যানেল থেকে এই আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার করা হবে, এবং সেটা হবে লাইভ আকারে। সো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শুনছেন, যারা সরাসরি গেস্টের সঙ্গে কথা বলতে চান কিংবা আমার সঙ্গে কথা বলতে চান, চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান চলাকালীন সময়ে আমি আপনাদের যত রকমের কোয়েরি আছে, যা রকমের মন্তব্য আছে, সবকিছু পড়ব এবং আমি রিপ্লাই দিব ওখানে। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriafm, আমি আবারও বলছি www.youtube.com/rjkibriafm, ঠিক আছে, বানানটা হচ্ছে RJKEBRIAFM। চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দিতে হবে, নইলে কিন্তু আসলে চ্যাট করা সম্ভব হবে না। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিতে হবে। আমি ঠিক ১২টার সময় আমাদের আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার হবে লাইভ, এবং ওখানে আপনারা গেস্টকে দেখতে পাবেন, আমাকে দেখতে পাবেন, ওখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। সো চলে আসুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, আর বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। বুঝতেই পাচ্ছেন আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়া আপনার সাথে রয়েছি। ছোট্ট একটা বিরতি শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
স্বাগত আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং আজকে এখানে জীবন গল্প বলছেন রিমা। আমি কথা না বাড়িয়ে তার কাছে আবারও ফিরতে চাই। আর আমাদের এই পুরো অনুষ্ঠানটি আপনি ডাউনলোড করতে পারেন ঢাকা এফএম এর ইউটিউব চ্যানেল থেকে, www.youtube.com/DFM904, আমি আবারও বলছি, বা ঢাকা এফএম 90.4 নামে ইউটিউবে সার্চ করলে আমাদের চ্যানেলটা চলে আসে, আপনি ওখানে গিয়ে আমাদের সবগুলো এপিসোড ওখান থেকে শুনতে পাবেন। সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বাটনটি অন রাখবেন প্লিজ। জি রিমা, আমি যেখানটায় ছিলাম,
তারপরে আমি মানসিকভাবে একটু তখন খুব দ্বিধাগ্রস্ত হয়ে যায় যে কেন এরকমটা হচ্ছে, বাবা আগে বাইরে যেতে দিতেন, স্বাধীন ছিলাম, খেলতে যাওয়া বন্ধ, এর মধ্যে আমার নাচটাও বন্ধ হয়ে গিয়েছে। তো এরকম বাসায় খুব হইচই চলতেছে আর কি। বাবা আমাকে একদিন ডেকে বললেন যে মা তুমি কারোর সঙ্গে এত ক্লোজ হয় না, তুমি তো সবার সঙ্গে খুব বেশি মেশো। হ্যাঁ, তুমি একটা জিনিস মনে রাখবা যে তোমার নিজের ভাই আছে এখানে, তোমার কেউ আপন ভাইয়া না। আর তুমি যদি রাস্তার একটা ছেলে ধরে নিয়ে আসো মা, সেটা আমি মেনে নিব, কিন্তু তুমি যদি আমার কোন আত্মীয়তার সঙ্গে আত্মীয়তা করো তাহলে আমি সেটা মেনে নিব না। কারণ তুমি এখন বড় হয়েছো মা, তোমাকে এই কথাটা আমার বলা প্রয়োজন। কারণ আমি জানি তুমি তোমার মার সঙ্গে, আমি মার সঙ্গে কখনোই তেমন ফ্রি ছিলাম না, এখন ফিল করি যে মা কি জিনিস। হ্যাঁ, তখন কিন্তু হয়েছে কি, মা তো সারাদিন কাজে ব্যস্ত থাকতো, মার কাছে বকাটাই খেতাম বেশি আর কি, ওই জন্য মাকে ভালো লাগতো না। বাবা তো আদর দিত, বাবাকেই ভালো লাগতো আর কি, যেটা স্বাভাবিক যেটা হয় আর কি। তখন বাবা মা হচ্ছে ভিলেনের রোলটা পালন করতেছে আর কি, কারণ মা শাসন করেন। হ্যাঁ, তো তখন আমি হচ্ছে এমনকি আমি রাগ হলে, মার উপরে রাগ হলে মাকে বলতাম তুমি আমার মা না, তুমি আমার খালা। এমনকি একদিন ফকির আসছে, আমার আবার খুব ফকিরের ভিক্ষা দেওয়ার স্বভাব ছিল, রাস্তায় আপনার মানে কোন রিক্সাওয়ালাকে দেখলে, মানে একটু বুড়ো মতো রিক্সাওয়ালা দেখলে ব্যাগে যা থাকতো দিয়ে দিতাম। মানে আমার এখনো সেই স্বভাবটা আছে, যার জন্য আমি অনেক বকাও খাই, এখনো সেই স্বভাবটা আমার আছে। তো যাই হোক, এরকম একটু মায়াদয়াপূর্ণ লোক ছিল, মানুষ ছিল, যেমন যেদিক ছিলাম অপরদিকে এই দিকটা ছিল আর কি। তো যাই হোক, এর মধ্যে আমার ফ্যামিলিতে খুব এটা নিয়ে খুব হইচই চলতেছে, বাবা ট্যাকেল দেওয়ার চেষ্টা করতেছে, পারতেছে না। এদিকে ফুপুরা বলে যে আমার ছেলে তো এরকম ভালো পাস করতেছে, আমার ছেলের সাথে বিয়ে দিয়ে দাও। ও বলে যে না ঠিক আছে মিয়া ভাই, নাচটা বন্ধ করে দাও। এরকম আবার বিভিন্ন জায়গাতে বিয়ের প্রস্তাব আসে, এদিকে আবার হুমকি আসে। ইন্ডিপেন্ডেন্ট টাইম একদিন আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি, তো আমি রিক্সায় করে আসতেছি, অনার্স না আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, হ্যাঁ তখন অনলি আমার 16 বছরে পা দিয়েছি আমি। তো আমি কুষ্টিয়া সরকারি কলেজে পড়তাম। তো আমি কলেজ থেকে আসতেছি দুপুরের টাইম, একটু নিরিবিলি 3:30 বাজতো আমাদের ক্লাস শেষ হতে হতে। আমার ছোট ফুপুরা আমি একসঙ্গে যেতাম, তো সেদিন ছোট ফুপু আর যাননি কি কারণে, যে কোনো কারণে হোক। তো হঠাৎ করে আমাদের আমার পিছনে একটা ছেলে ঘুরতো, এরকম আমি নামটা এখন বলতে চাচ্ছি না, তাকে দেখে যে আমার কখনো ভালো লাগেনি এটা কিন্তু বললে মিথ্যা কথা বলা হবে। গল্পটা বলি এরকম, সে যখন সে ছেলেটা আমার সাথে পড়তো জেলা স্কুল, একই ক্লাসমেট, একই পাড়ায় বাড়ি, পাশাপাশি বাড়ি আমাদের। হ্যাঁ, তো ওরা অনেকগুলি ভাই, তো আমরা আমাদের সাথে সম্পর্কটা ছিল খুব ফ্যামিলিগত আর কি। হ্যাঁ, তো ও যখন আমাদের একটা, তখন আমার তো অবজেক্টিভের যুগে পাশ করা, অনুপম নামে একটা গাইড ছিল। হ্যাঁ, তো একদিন আমাকে বলতেছে রিমা তোর কাছে অনুপম গাইড আছে? তো আমি বললাম যে হ্যাঁ আমি ওটা কিনেছি। হ্যাঁ, তো আমার কাছে গাইডটা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে দুদিন পরে গাইডটা যখন ফেরত দিল, আমাদের একটা চিঠি দিল। তো চিঠিটা দেওয়ার পরে চিঠিটা পড়লাম, পরে আমি তো চিঠি তো একা পড়ি নাই, চিঠিটা মানে বইটা খুলতে যাই, চিঠি পড়লে আমাদের একটা জিনিস আছে দেখিস, পাড়ার ছেলে যেন তো আমি আমার ছোট ফুপু তো একদম বান্ধবী। হ্যাঁ, ফুপু দেখ মানে মানে তার নামটাই আর কি বলে ফেলতে যাচ্ছিলাম আর কি। তো ও আমাকে এরকম চিঠি দিয়েছে, দেখি 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 কি লিখেছে, যখন ওই বয়সে যেটা হয় আর কি, দুইটা চিঠি দিয়েছে, তার মধ্যে আবার আটও করেছে দুইটা পায়রা একটা লাভ নিয়ে উঠে চলে যাচ্ছে আর কি, এরকম কিছু আর কি। তো ভালোবাসা না ভালো লাগা না, কিন্তু বিষয়টা হচ্ছে পেটের মধ্যে পূজাপুটি কিন্তু উঠতেছে, মানে একটু একটু ভালো লাগা তো তখন বুঝি আর কি। যাই হোক, তখন ওই পর্যন্ত তো আমি তখন ওকে বলতেছি কি, তো একদিন আমাকে জিজ্ঞেস করে, মানে ওই ছেলেটা সরাসরি আমাকে জিজ্ঞেস করে, যাই হোক সবসময় তো মাঠে খেলাধুলা হচ্ছে, দেখা সাক্ষাৎ হচ্ছে, তখন বলতেছে কি তোকে চিঠি দিছিলাম চিঠিটার উত্তর দিলি না। তা আমি বললাম চিঠির উত্তর দিয়ে কি তুই জুতার বাড়ি খাবি? ভাই শুনলে তোরে কি করবে তো জানিস, মানে ওর বড় ভাই আর আমার বড় ভাই একদম জানে দোস্ত। হ্যাঁ, তখন আমি বলতেছি কি ভাই শুনলে তোকে কি করবে জানিস, আমি লিটন ভাইকেও বলে দিবো কথা, আমার ভাইকেও বলে দিবো এই কথা। তখন ও বেচারি আমার পিছনে এরকম ঘুরতেছে, আমি কোনো পাত্তা দিচ্ছি না, কিন্তু ভালো লাগাটা কিন্তু আমার ভিতর ভিতরে আমার একটু আছে যে ভালো লাগতেছে। ও যখন পিছন পিছন ঘুরে বা আমার বাসার সামনে দিয়ে যায় যখন, তখন কিন্তু আমি ছাদে উঠি, দেখি যাচ্ছে এরকম আর কি।
আপনার ভিতরে একটু ভালো লাগে কিন্তু আপনি সেটা বুঝতে দেন না।
হ্যাঁ, বুঝতে দেন না, কিন্তু ওই ভালো লাগাটা কি ভালোবাসা আমি এটা তখনো বুঝি নাই কিন্তু।
আচ্ছা, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার।
হ্যাঁ, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার, বুঝতেছি না এই বিষয়ে কোনো, আর তখন তো মোবাইলের যুগও না কিছুই না, তখনকার যুগটাই ছিল তো এরকম যে একটু চোখে দেখা দেখি হলো, একটু গোপনে হয়তো একটু বাগানে আগানে যারা একটু কথা হলো, এই তোমার এই চিঠিটা এই টাইপের আর কি পরিবেশ শুরু হয় না। তারপরে আমরা যৌথ ফ্যামিলিতে বিলং করি, রাস্তাতে হাঁটতে গেলেও দেখাচ্ছে কোনো না কোনো ভাষাতে দেখা হয়ে গেছে, এই তো তার সাথে কথা বলছিলি, এরকম একটা অবস্থা। তো আমাদের তো কোন রকম স্বাধীনভাবে কোনো কিছু করার মতো পরিস্থিতি নাই। তো যাই হোক, এরকম পরিস্থিতি চলতেছে, এদিকে আবার আমার হঠাৎ করে বাসার মধ্যে এরকম চলতেছে। হঠাৎ করে ওই ছেলেটা ভালো ছিল লেখাপড়ায়, কি হয়েছে কোনো সঙ্গদোষে বা কোনো কিছু কারণে একটু খারাপ হয়ে যায়, খারাপ হয়ে যায় মানে শুনতাম আর কি, নেশা টেশা করে। আমি যখন ম্যাট্রিক পরীক্ষা দিয়েছিলাম তখন ওরা ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু দেয়নি, এনি হাও সে কেন কারণে দেয়নি। তো যাই হোক, কিন্তু আমার পিছনে ঘুরতই, তা আমি মাঝে মাঝে বলতাম যে তুমি ম্যাট্রিক পরীক্ষা দিলা না, তুমি ইয়ে করল না, তো তুমি হচ্ছে আমার পিছনে ঘুরো কি করে, তুমি তো এখন আমার জুনিয়র হয়ে গেছো। তো এই কথাগুলো কিন্তু মার কানে বাবার কানে প্রতিনিয়ত যাইতো, যে আমাকে এরকম খুব ডিস্টার্ব করতো। এবং আমি তখন কিন্তু অলরেডি তখন কিন্তু বোধ বুদ্ধি হয়ে গেছে যে না এরকম করা যাবে না। হ্যাঁ, কারণ ও যেহেতু ম্যাট্রিক পরীক্ষা দেয়নি, খারাপ ছিল যে সাথে মিশে গেছে, ভালো লাগাটা আমার দূর হয়ে গেছে সোজা কথা, আর ভালো লাগাটা নাই। তো তখন একদিন আমার মা ওকে যে বলতেছে যে তুমি যে ওকে এরকম হুমকি ধামকি দিচ্ছ, তুমি কি জানো বাবা তুমি যে এমনি তোমাদের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, সেকেন্ডলি তোমার সাথে আমার মেয়ে বেদি, তুমি কি পারবা, তুমি ওর থেকে ছোট ক্লাস তুমি লেখাপড়া করোনি, তারপরে তুমি যে মস্তানি হস্তানি করে বেড়াও, আর আমার মেয়ের জুতা কয়টা আর কতগুলো জামা তুমি জানো, ও কতগুলো জুতা পরে কতগুলো জামা পরে, ও কোনো জামার সাথে ম্যাচিং করে ছাড়া জুতা স্যান্ডেল জামা পরে না, তুমি তো এগুলো পারবা না বাবা, তুমি খালি খালি খামাখাকে কেন ডিস্টার্ব করতেছো, ও তুমি এফোর্ড করতে পারবা না। যাই হোক, আমার মা এই ডায়লগটা মনে হয় সবাইকে দিতেন, যে ফোন করতো তাকেই মনে হয় ডায়লগটা দিতেন। এটা একটা মজার বিষয় যে আমার জুতার খরচ কেউ এফোর্ড করতে পারবে না। হ্যাঁ, কারণ আমার জুতার প্রতি খুব দুর্বলতা ছিল, প্রচুর জুতা কিনতাম। যাই হোক, তো এরকম একটা পরিস্থিতি, কলেজ থেকে আসতেছি আমি, আসার পরে আপনাকে কি বলবো আর কি, হঠাৎ করে কয়েকটা ছেলে আমার রিকশাটা ঘিরে ধরে, মানে আমি যেটা একদম অপ্রস্তুত ছিলাম, এবং পরে দেখি ওই ও আছে সাথে, তো অনেক কথা কাটাকাটি হচ্ছে ওর সাথে আমার। ও বলতো তুই এখনই যাবি আমার সাথে, তোকে আমি এখনই বিয়ে করবো, তুলে নিয়ে যাই বিয়ে করবো, দেখি কার ক্ষমতা কে ঠেকায়। আমি বলছি কেন তোমার সঙ্গে আমি যাবো, তুমি কেন আমাকে বিয়ে করবা, আর তুলে নিয়ে বিয়ে করার কেস, তোমার বিয়ে করতে হলে আমার বাসায় আসো, খালাম্মাকে বলো। হ্যাঁ, এরকম বলতেছি যে আর আমি তো এখন বিয়ে করবোই না, অসম্ভব, আমি আমার সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, আমার একটা লাইফ পড়ে আছে, আমি তখন বিয়ে করবোই না, তুমি তো বললে হবে না, আর আমি তোমাকে কোনোদিনও বলিনি যে আমি তোমাকে ভালোবাসি বা এরকম, তুমি আমাকে বলেছ, আমি কিছুই বলিনি তোমাকে, তুমি তো আমাকে এভাবে ফোর্স করতে পারো না। ওর সঙ্গে আমার খুব মানে কথা কাটাকাটি হচ্ছে, এর মধ্যেই ও দেখি কি পিছন থেকে একটা পিস্তল বের করে ফেলছে। এখন ওইটা অরিজিনাল কি নকল আমি আই ডোন্ট নো, আমি তখন তো চিনি না পিস্তল, ওইটা আমার সরাসরি মাথায় ঠেকাই বলতেছে হয় আজকে তুই মরবি নাহলে আমি মরবো, যে কোনো একজন মরবে, মানে সেই একদম বাংলা সিনেমা মোটামুটি আর কি, যদিও বাংলা সিনেমা কিন্তু তবু ওইটা আমি মানে রিয়েলাইজ করতে পারতেছি যে আমি কি মুভমেন্ট আছি। যাই হোক, ওরকম যখন রাস্তার মধ্যে বার বিতর্কটা চলতেছে, তখন আমাদের মানে আশেপাশে যায় না কিছু ছেলে পেলে, ওরা দেখছে যে আপুর সাথে এরকম হচ্ছে। তো তারপরে এরকম ওরা আবার আমাকে আমাদের বাসায় চিনত, আমাদের বাসায় যে খবর দিয়েছে, বলছে রিমা আপুকে কতগুলো ছেলে এরকম পিস্তল ধরছে এবং তাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তো এই কথা শোনার পরে সঙ্গে সঙ্গে মা তো ভাইয়াকে বলছে বাসায় হয়েছে, পড়ে গেছে, বাবা বাসায় ছিলেন না। কথা প্রসঙ্গে মা কিন্তু বুঝতে পারছে এটা টিটুরি কাজ হতে পারে। তো মা সঙ্গে সঙ্গে আমার বড় ভাই এবং লিটন মানে বড় ভাই দুজনে বলছে দেখি কোথায় আছে, খালাম আপনি টেনশন করেন না, ওরা এত সাহস হয়নি যে এরকম করবে। আর ও কি করেছে, আমাকে নিয়ে যে আমাদের কুষ্টিয়ার একটা বাঁধ আছে, বেরি বাঁধ, আমরা রেণুকের বাঁধ বলি, ওখানে নিয়ে যে আমাকে বসিয়ে রেখেছে যে তোকে আমাকে বিয়ে করতে হবে। তা আমি বললাম কি বাঁধের মধ্যে এসে আমি কি বিয়ে করবো নাকি, তুই আমার এখানে বসায় রাখছিস কি জন্য ভাই? হ্যাঁ, তো বলতেছে না আমার বন্ধুরা গেছে কাজী ডাকতে, আমাকে যেখানে যেতে বলবে ওখানে যাবো, তোর সাথে আমি বিয়ে করবো আজকে। তা আমি চুপচাপ বসে আছি, হাসতেছি মনে মনে, কারণ আমি জানি যে এটা হয়তো বা কখনোই ও পারবে না, কারণ আমার বড় ভাই আছে এবং তার বড় ভাই যেটা আছে শুনলোকে মেরে ফেলবে, যত মাস্তানি হোক না কেন ফ্যামিলিকে একটু সবাই ভয় পায়। তো আমি ওই আধা ঘন্টা মতো এরকম আমাকে বসিয়ে রেখেছে, আমি বসে আছি কলেজ ড্রেস পরাই, ওরকম জামা কাপড় পরাই বসে আছি। তো এর মধ্যে তো ওর ফ্রেন্ড সার্কেল দিয়ে আমার ভাইরা বের করে ফেলেছে যে রিমাকে নিয়ে কোথায় গিয়েছে তোরা একটু আমাদেরকে বল। বড় ভাইরা বললে তো অনেক সময় ছোট ছোট ভাইরা না বলতে পারে না, তখন অনেকেই বলে দিয়ে ফ্রেন্ড সার্কেল, ওদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলছে যে হ্যাঁ এরকম একটা প্ল্যান করতেছিল, আজকে রিমাকে ধরবে যদি সুযোগ পায়, তো ওকে মনে হয় সম্ভব রেণুক বাঁধে নিয়ে গিয়েছে, ওখানে মনে হয় বাঁধের মধ্যে মানে নদীর পাশে বসে আছে মনে হয়। ওকে রাজি করানোর চেষ্টা চলছে, আসলে ভাই এরকম কিছু না, ও যদি চাপে পড়ে হ্যাঁ করে দেয় মানে এরকম একটা কিছু বলছে আর কি। তো আমার ভাই এবং সেই ওর বড় ভাইও আমি দূরে থেকে দেখতেছি ওরা হেঁটে আসতেছে, তো আমি তো একদম তখন আরো রিল্যাক্স হয়ে গেছি যে ভাইরা তো আসতেছে, আর ওরা ওদের ভাইদের দেখে পিছন থেকে পিস্তল পিস্তল তখন আর কোনো নাই, তখন পিস্তল মিস্তল সহকারে যার যার মতো সে পাশের দৌড় মারছে আর কি, দুই তিনটা ফ্রেন্ড ছিল সে ছিল, তখন আর তার ঠুটানি শেষ। যাই হোক, তখন থেকে আমাকে নিয়ে গেল বাসায়। বাসায় নিয়ে যাওয়ার পরে আরো পরিস্থিতি খারাপ হয়ে গেল, বাবার মাথার মধ্যে সেটা গেঁথে গেল। হ্যাঁ, একদম গেঁথে গেল। মানে মা তো প্রচন্ড ভীতু হয়ে গেলেন, না জানি এরকম অ্যাক্সিডেন্ট আর একদিন হলে কি হবে, আজকে এই পাশের বাড়ির ছেলে করেছে, আর এক পাড়ার ছেলে করলে কি হবে, আর এক পাড়ার ছেলে কি হলে কি হবে, আমি মেয়েটাকে কিভাবে কি করবো, মান সম্মান এইদিকে ফ্যামিলিতেও কারোর সাথে যদি আমার মেয়ের সম্পর্কে জড়া যায় তাহলেও আমার প্রবলেম। সবার কথা হচ্ছে রাজ্য সহ রাজকন্যা, আমার মেয়েটাকে কতটুকু তারা ভালো করবে আমি জানি না, হয়তো বা আমার সম্পত্তির দিকেই আসবে। এরকম বাসার মধ্যে বাবা মা খুব দ্বিধা এবং দ্বন্দ্বের মধ্যে আছেন, খুব সমস্যার মধ্যে আছেন। মানে তারা আমাকে নিয়ে, আমি এখন ফিল করি, তখন তো অত কিছু মেয়ের সাথে জানতাম না যে কেন আমাকে বিয়ে দেওয়া হচ্ছে কি বিতান্ত। এর মধ্যে হঠাৎ করে আমাকে কলেজ থেকে দেখে আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠানো হয়। তো আমার বাবা তখন খুব টেনশন করতেছেন, মা খুব টেনশন করতেছেন, এখন সলিউশন কি, এই টাইমে তোমার নাচটাও বন্ধ হয়ে গেছে। আমি কিন্তু মানসিকভাবে তখন কিন্তু খুবই মানে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কারণ আমাকে বাসা থেকে বেরোতে দেওয়া হচ্ছে না ওই কারণের পরে। সেকেন্ডলি আমার নাচটা বন্ধ হয়ে গেছে, যেটা আমার অ্যাম্বিশন, মোট কথা যে আমার প্রথম ভালোবাসা, মাই ফার্স্ট লাভ ইজ মাই নাচ, সেটা আমার বন্ধ হয়ে গেছে, যেটা আমার ধ্যান জ্ঞান যেটাই বলেন। মানে আমার তখন মানসিক পরিস্থিতি খুব খারাপ, একটুতেই চিল্লাপাল্লা করি, বাসায় হইচই করি, মানে অনেক কিছু। তো একদিন এরকম বাবা মাও খুব চিন্তিত এরকম হঠাৎ করে, তো আমি একদিন বলতেছি কি যে বাবা এইসব থেকে বেরোনো যায় কি করে, তুমি আমাকে অন্য কোথাও পাঠা দিতে পারো না এই শহর থেকে, আমার না ভালো লাগে না বাসার মধ্যে বন্দী জীবন, ভালো লাগে না, আমার নাচ বন্ধ হয়ে গেছে, তুমি কি পারো না আমাকে কোথাও একটু মানে নিয়ে যেতে বাবা, আমার আসলে খুব খারাপ লাগে, আমার নাচতে ইচ্ছে করে। মানে বাসার মধ্যে আমি তখনও কিন্তু নাচি, মাঝে মাঝে মন খারাপ হলে নাচি, কিন্তু আমি তো আর সেভাবে বাইরে পারফর্ম করতে পারছি না, আমি ঢাকায় আসতে পারতাম না, আমার দেখা যাচ্ছে মাসে একটা করে প্রোগ্রাম থাকো, কোনো সময় তিন মাস পরে একটা করে প্রোগ্রাম থাকতো, তো আমি তো আর ঢাকায় আসতে পারতেছি না, আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না, এদিকে লেখাপড়াটা আমার হচ্ছে না ঠিক মতো, কি বলবো, তখন অনেকটাই মানসিক অবস্থা এমন ভেঙে গেছে, মানে আমি বলতে পারবো না, মানে আপনাদেরকে বোঝাতে পারবো না যে আমি মানে একটা মানে হিংস্র মানুষ থাকে না, মানুষ পাগল মানুষ থাকে না, কিছু খাওয়া নেই দাওয়া নেই, খাচ্ছি না দাচ্ছি না, কেউ কিছু বললে ছুড়ে মারতেছি, এমন হয়েছে যে আমার হাতে যে কাটা আছে ব্লেড দিয়ে হাতও কেটে ফেলেছি। বাবাও আসলে পারতেছে না কিছু করতে, বাবাও অনেক সময় কান্না করতেছে, মাও কান্না করতেছে, এরকম পরিস্থিতি বাসায়। তো এর মধ্যে কলেজে একদিন আস্তে আস্তে একটু হওয়ার পরে তো আমার ভাইরা আমাকে সাথে করে নিয়ে যেত আর সাথে করে নিয়ে আসতো, যে কোনো একজন ভাই আমার সঙ্গে থাকতো।
প্রিয় শ্রোতা, আমরা এই জায়গাটা একটা বিরতি নেব। চিন্তা করে দেখুন, একটা মেয়ে আমাদের সমাজে বড় হচ্ছে, সে যে শ্রেণীরই হোক না কেন, উনি যেই সোসাইটিতে বিলং করতেন, ওনার যে সার্কামস্ট্যান্সেস, যৌথ পরিবার, এবং যৌথ পরিবারের এরকম একটা মেয়ের দিকে এভাবে হাত বাড়ানো, এটা রিয়েলি টাফ। এবং খুব স্বাভাবিকভাবে তার ব্যাকআপটা অনেক শক্তিশালী, তার বাবা রোশন হাইওয়েতে, তার এক চাচা সেই মুহূর্তে গভর্নমেন্ট অফিসার, ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, সুতরাং সেই দিক থেকে কিন্তু তার একটা অনেক বড় ব্যাকআপ আছে। এবং তার যে কালচারাল ব্যাকগ্রাউন্ড, সেখানেও সে অত্যন্ত মানসিকভাবে শক্তিশালী একজন মেয়ে হিসেবে বড় হয়ে উঠছে। কিন্তু তারপরও আমরা আমাদের সামাজিকতার কথা চিন্তা করে একটা পরিবার যখন এ ধরনের একটা ঘটনা ঘটে কতটা ইনসিকিউর মনে করি এরকম একটা ঘটনাকে। এবং দেখুন যে প্রাণোচ্ছল একটা রিমাকে আমরা পেলাম শৈশবে, কিশোর জীবনের শুরুতে, একেবারে বয়সন্ধিকালের সেই সময়টাতে এসে কিন্তু একটা ভয়ানক রকমভাবে ওকে একটা কনজারভেটিভ এনভায়রনমেন্টে বন্ধ করে ফেলার চেষ্টা করা হচ্ছে। এবং ওখানে উনি বলছিল যে আমার দোষটা আসলে কি, আমি তো কাউকে বলিনি যে আমাকে তুলে নিয়ে যাও, বা আমি তো কাউকে বলিনি যে, বা আমি তাকে লাভও করি না সেই অর্থে। তো সেই জায়গাটা থেকে এরকম একটা কমপ্লেক্সিটি তার লাইফে চলে আসলো, তার স্বপ্নের জায়গাটা, তার যে নাচ, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং অন্যরকম একটা এনভায়রনমেন্টের মধ্যে তাকে ফেলে দেওয়া হয়েছে। এখান থেকে জীবনটা কোথায় যাবে সামনের দিকে, সেটা আমরা দেখব ছোট্ট একটা বিরতির পর। আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। এবং প্রিয় শ্রোতা, আপনাদের সবার জন্য একটা বিশেষ সেগমেন্ট যুক্ত হলো আজকে থেকে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্পে, সেটা হচ্ছে এখন থেকে অনুষ্ঠান চলার কালীন সময়ে আমি আপনাদের সঙ্গে ইউটিউবে চ্যাট করব, এবং সেটা হবে আমার ইউটিউব চ্যানেলে। যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন, ঠিক রাত ১২টায়, আমি আবারও বলছি ঠিক রাত ১২টায় আমার চ্যানেল থেকে এই আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার করা হবে, এবং সেটা হবে লাইভ আকারে। সো আপনারা যারা আমাদের এই অনুষ্ঠানে শুনছেন, যারা সরাসরি গেস্টের সঙ্গে কথা বলতে চান কিংবা আমার সঙ্গে কথা বলতে চান, চলে আসুন আমার ইউটিউব চ্যানেলে। অনুষ্ঠান চলাকালীন সময়ে আমি আপনাদের যত রকমের কোয়ারি আছে, যা রকমের মন্তব্য আছে, সবকিছু পড়ব এবং আমি রিপ্লাই দেব ওখানে। আমার ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/rjkibriafm, আমি আবারও বলছি www.youtube.com/
আর জে কিবরিয়া এফ এম, ঠিক আছে? বানানটা হচ্ছে আর জে KEBRIAFM। চ্যানেলটিতে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে ডান পাশে যে বেল বাটনটি আছে সেটা অন করে দিতে হবে, নইলে কিন্তু আসলে চ্যাট করা সম্ভব হবে না। সুতরাং অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিতে হবে। আমি ঠিক 12টার সময় আমাদের আজকের অনুষ্ঠানের ভিডিও ফুটেজ ওখানে প্রিমিয়ার হবে লাইভ, এবং ওখানে আপনারা গেস্টকে দেখতে পাবেন, আমাকে দেখতে পাবেন, ওখানে আপনারা সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারবেন। সো চলে আসুন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি,
সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সময় রাত 12টা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আজকে আমার গেস্ট হচ্ছেন রিমা, এবং রিমাকে আপনারা যদি দেখতে চান চলে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে www.youtube.com/RJKibriaFM, RJKEBRIAFM। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন যেটা আছে সেটা অন করে দেবেন। জি, আমরা যেখানটায় ছিলাম তারপর,
তো আমার মানসিক অবস্থা তখন প্রচন্ডই খারাপ আর কি। মানে কি করব, কি করছি আসলে, আমি নিজের মধ্যে ছিলাম কিনা আমি জানি না। তো এর মাঝে একটা অকর্মণ্য আমি ঘটাই, সেটা হচ্ছে ওই যে বাবাকে একদিন কাঁদছিলাম আর বলছিলাম যে বাবা আমাকে কোথাও কি নিয়ে যেতে পারো না, আমি কোথাও কি চলে যেতে পারি না, আমাকে কোথাও কি রেখে আসতে পারো না যে আমি একটু স্বাধীন জীবন যাপন করতে পারি। আমি তো এইভাবে কখনো অভ্যস্ত না, তো আমার বাবাও হয়তো বুঝতে পারতেছেন, কারণ বাবার সঙ্গে আমার তো খুবই আন্তরিক সম্পর্ক এবং সবকিছু বাবাকেই বলতাম। ইভেন আমি একটা কথা বলি যে এমন আছে যে আমি চোখ বন্ধ করে ঘুম থেকে উঠে আমার এক মগ চা লাগতো, লাগবেই। আমাদের বাসায় সবসময় চার পাঁচটা করে কাজের মানুষ থাকতো, একটা কাজে নামিয়ে থাকতো, সে থাকতো শুধু, মানে সে অন্য কাজও করতো সাথে আমার কাজগুলো তাকে সবকিছু করতে হতো। তো যাই হোক, আমি কখন খুব আসলে খুব আপসেট ফিল করতেছি, মানে ঘুম থেকে উঠে দেখাচ্ছে চাটা মগটা হাতে নিয়েই চোখ হয়তো আধো আধো বন্ধ বাবার ঘরে চলে গেছি, যে বাবার কোলের মধ্যে একটু না শুলে আমার ভালো লাগতো না। এবং আমার মা যেটা গল্প করেন যে আমি নাকি প্রায় 5-6 মানে 7 বছর পর্যন্ত বাবার বুকের উপরে রাত্রে ঘুমাতাম, তারপরে ঘুমাই গেলে বাবা বুক থেকে আমাকে নামাতেন। মা নাকি মাঝে মাঝে রাগ করে বলতেন, ফেলে দাও, অত বড় মেয়ে কি জন্য বুকের উপরে ঘুমায়, আবার বলতো মা আমার বুকের উপরে ঘুমায়, তোমার সমস্যা আছে কোনো? এবং চাচার সাথে সেম এই স্টাইলটাই ছিল, তারপর যখন ভার্সিটি থেকে আসতো, মানে আমি এখনো বলছি যে আমার চাচা আর বাবার মধ্যে আমি কখনো কোনো পার্থক্য দেখি নাই, মানে আমরা 3 ভাই বোনই কখনো পার্থক্য করি নাই, চাচার সাথেও জাস্ট আমার সম্পর্কটা এরকম, মানে দুইজন আমার পার্ট অফ লাইফ এরকম। তো আমার তখন এমন কিন্তু একটু মনের ভিতরে হয়েছে যে আমার চাচা কি পারে না, চাচু কি পারে না আমাকে এখান থেকে বের করে নিয়ে যেতে। চাচুর পোস্টিং ছিল তখন কুমিল্লাতে। ইভেন আমি চাচুকে বলেছি, চাচু তুমি আমাকে নিয়ে যেতে পারো না, তোমার ওখানে গেলেও তো আমার একটা ঝামেলা হয় না, তুমি তো একটা ভালো ইসের মধ্যে বিলং করো, আমাকে তো কেউ ডিস্টার্ব করতে পারে না, আমি তো নাচটা কন্টিনিউ করতে পারি, কুমিল্লা থেকে ঢাকা তো অনেক কাছে। জানি না কি অজানা কারণে আমার চাচু কোনো রেসপন্স করে নাই, মন খারাপ করছে, কারণ সে মা তুমি পড়াশোনা করো, মন খারাপ করো না, এরকম অনেক কথাই বলেছে। কিন্তু আমার মামারা, আমার আবার 2 মামা আর আমার মা একা, আমার মা বড়, আমরা আবার ছোটকাল থেকে দেখেছি বাবা, মানে আমাদের ফ্যামিলি আর মামাদের ফ্যামিলি মনে হয়েছে এক, আমরা মানে অনেক বড় হওয়ার পরে বুঝছি যে মামার ফ্যামিলি আর চাচাদের ফ্যামিলি আলাদা, মানে এটা হয় আর কি, আমরা মনে করতাম যে একই। তো এরকম একটা পরিস্থিতি যাচ্ছে, কিন্তু মামারা কিন্তু চায়নি, যে বড় মামা কিন্তু বলেছে যে বউ তুমি যদি না পড়ো মেয়ে আমার কাছে দিয়ে দাও, কারণ আমার বড় মামা তখন খুলনাতে থাকতেন। এরকম পরিস্থিতি চলতেছে, কিন্তু বাবা আমাকে কারোর কাছে দিতে রাজি না, কারণ আমার মানসিক অবস্থা তখন যেরকম, কারণ আমার এই মানসিক অবস্থাটা তখন অনেকে হয়তো টেক কেয়ার করতে পারবে কিনা, কখন কি অ্যাক্সিডেন্ট করে ফেলি, মানে এটা আমার বাবা বুঝতে পারতেছে না। তো এর মাঝে আমি অ্যাক্সিডেন্ট একটা করিও, সেটা হচ্ছে তো আমার মনে আছে আমার কাছে 700 টাকা ছিল, আমার কাছে সবসময় টাকা পয়সা থাকতো আর কি, এটা একটা বিষয় ছিল। তো আমার সময় 700 টাকা মানে বেশ কিছু টাকা আর কি। তো আমার কাছে 700 টাকা আছে, আমার পরা আছে একটা লং স্কার্ট আর একটা টি শার্ট, রাত্রে যেটা আমি পরে ঘুমাই। ঘুম থেকে উঠে তখনও বাসায় কেউ কেউ উঠেছে, কেউ কেউ ওঠেনি। তো আমাদের বাসার নিচে একজন দারোয়ান থাকতেন এবং একজন নাইট গার্ড থাকতেন। তা আমাকে আমি বাসা আমাদের আবার বাসাটা অনেক পিছনে, সামনে অনেক বড় লবি এবং সামনে খুব বড় একটা গেট, ওইটা পার হয়ে তারপরে যেতে হয় রাস্তায় আর কি। কাউকে কিছু বলতেছি না, আমি একাকাই সকালবেলা ঘুম থেকে উঠে ওই 700 টাকা হাতের মধ্যে নিয়েছি, কোনো পার্সও না, ওই নাইট ড্রেস পরার মতো অবস্থায় আছি। ওই অবস্থায় আমি সোজা হাঁটা ধরছি, কোথায় যাবো আমি নিজেও জানি না। আমার মনে হয়েছে আমার একটু বুক ভরে নিঃশ্বাস নিতে হবে, আমাকে একটু বাঁচতে হবে, আমার ভালো লাগছে না, আমি কোথায় যাবো নিজেও বুঝতেছি না। কিন্তু আমার তো তেমন কেউ নাইও, আমার কারোর সাথে তেমন কোনো ফ্রেন্ডশিপ নেই, বা মানে ফ্রেন্ডশিপ আছে কিন্তু ওরকম আস্থা করা যায় এরকম কারোকে সেরকম কেউ নাই। যারা আছে সবাই ফ্যামিলি মেম্বার, আমার ফুপু, আমার ভাইরা, এরকম ফ্যামিলির ভিতরে আমাদের যত বেশ না, বান্ধবী কিছু আছে তাদের বাসায় যায় তাই, কিন্তু তারা তাদের কথা তখন মাথায় আসে নাই আর কি। আমার মনে হচ্ছে কি যে ঢাকায় আমি নাচি না, আমি ওখানে গেলেই মনে হয় কিছু একটা করতে পারবো। এই চিন্তা করে বাস স্ট্যান্ডে চলে গেছি। বাস স্ট্যান্ডে চলে যাওয়ার পরে আমি ওখান থেকে একটা বাসে উঠে পড়ছি যে বাসটা ঢাকায় যায়, এটা শুনছি আমি। তো আমার তো রাত্রেও মনে হয় আমি কিছু খেয়েছিলাম না, সকালেও আমার খাওয়া দাওয়া কিছু নাই, আর তখন তো বাসে আসতে অনেক মানে হাঙ্গামা হতো আর কি, মানে ফেরি পারটার অনেক ঝামেলা। তা আমার পাশে যে লোকটা বসে আছে সে, আমি কিন্তু কয়েকবার বমি করেছি এর মাঝে, বাসের মধ্যে কয়েকবার বমি করেছি, উনি আমাকে পলিথিন কিনে দেন। আমার কিন্তু অত কিছু মনে নেই, তারপর ঢাকা গাবতলিতে যখন সে থামছে তখন কিন্তু আমার মনে হচ্ছে যে আমি কোথায় যাব, ঢাকায় তো কাউকে চিনি না, যাব কোথায়। হঠাৎ করে আমার মনে হলো যে আমি যখন ঢাকায় যে প্রতিযোগিতাগুলো করতে আসতাম, তখন আমি যে মামার বাড়িতে উঠতাম, তার বাড়ি বাসা হচ্ছে গ্রিন রোডে ছিল, আমি এবার সিএনজেলকে জিজ্ঞেস করতেছি আপনি কি গ্রিন রোডে যাবেন, তো বলছে যে হ্যাঁ যাব। তো উনি আমাকে যে ভাড়াটা চায় আমি সে ভাড়াতেই উঠে পড়ি, এবং মানে ওনার বাসায় একদম রাস্তার সাথে, গ্রিন রোডের রাস্তার সাথে ছিল এবং 7 নম্বর রোড, এটা আমার মনে আছে, আমি বলেছিলাম 7 নম্বর রোড। নিয়ে আসার সঙ্গে সঙ্গে আমি বুঝতে পারি যে এটা আমার মামার বাসা, মানে ওখানে অনেকগুলো ফ্ল্যাট, মামার ফ্ল্যাটটা চিনতে পারি, মামার বাসায় যাই। মামি আমাকে দেখে তো একদম হতভম্ব, যে কল্পনাই করতে পারে নাই আমি কোথা থেকে আসবো, একা আসছিস, কি ব্যাপার। তো হয়তো বা তারা বড় মানুষ, বুদ্ধিমান মানুষ, হয়তো আমার বাবাকে জানিয়েছে এমন কিছু হয়েছে, বা বাবাও বলেছে যে এরকম অবস্থার মধ্যে যাচ্ছে। তো ওখানে একদিন আমি ছিলাম, তারপরে বাবা আবার আমাকে চলে আসে, বাবা মা সঙ্গে সঙ্গে গাড়িতে করে চলে আসে, এসে আমাকে আবার নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তখন আবার মনে হলো যে আবার কেমন যেন একটা মানে ওইটাও একটা ভুল করতে যাচ্ছিলাম যে আমি হারাই যেতাম। তখন মনে হলো আমি বাবা আমাকে ধরে খুব কাঁদছে, তুমি এইভাবে বাসা থেকে কেন বেরোইছো, হ্যাঁ তুমি যদি, তোমার যদি একটা অ্যাক্সিডেন্ট হতো, রাস্তার মধ্যে কোনো অঘটন ঘটতে পারত, তুমি চেনো না কিছু না, তুমি কেন বের হয়েছো, তাহলে তোমাকে তো আমরা কোনোদিনও পেতাম না, তুমি কোথায় যেতা। আমার তখন তখন আমার মনে হয়েছে তাই তো আমি কোথায় যেতাম। তখন আমি বলছি বাবা তুমি একটা কাজ করো, আমি কি বিয়ে দিলে স্বাধীন হবো, সবাই তো দেখি বিয়ে দিলে আর কেউ কিছু কারোর কিছু হয় না, কাউকে কিছু বলে না, অনেক স্বাধীনতা এসে যায়, তো আমি কি বিয়ে, আমাকে আমাকে তাহলে বিয়ে দিয়ে দাও বাবা।
মানে আপনি নিজেই বললেন?
নিজেই বলতেছি।
আচ্ছা।
বাবা বলতেছে যে তোমাকে বিয়ে দিয়ে দিব, তোমার বড় বড় দুইটা ফুপু আছে, তাছাড়াও মানে বাবা একটু দ্বিধা করতেছে, আবার চিন্তা করতেছে না এটাই হয়তো ওর জন্য রাইট, এমন কারণ বাহার থেকে বেরোতে পারছি না, আবার এমনও কথা হচ্ছে যে মেয়ে বিয়ে দিলে একদিনও শ্বশুর বাড়ি যে ভাত খেতে পারবে না, যে মেয়ে কিছু করেই না। তো তার মধ্যে হঠাৎ করে এরকম একটা বিয়ের প্রস্তাব আসে হঠাৎ করে, এবং বাবাও হঠাৎ করে দেখে যে ছেলেটা অনেক ভালো, খোঁজখবর নিয়ে দেখে, এবং তাদের যে কলিগ লাইফ ছিল সবাইকে, সবাই অনেকে বলছে যে পাঁচ অক্ষ নামাজ কালাম পড়ে, এবং খুবই ভদ্র ছেলে, এক বাপের একটা ছেলে, ওরা পাঁচ বোন, এবং ওর বাবা এখনো চাকরি করে কুষ্টি শহরে, চারতলা বাড়ি আছে ওদের। যদি কাশিম সাহেব আমার মেয়ে থাকতো তাহলে আমি এই ছেলেকে সাথে বিয়ে দিয়ে দিতাম, এরকম মানে তার সম্বন্ধে এরকম গুড সংবাদ পায় বাবা সবসময়। আর আমি সবসময় বাবাকে ছোটকাল থেকে কেন জানি বলতাম বাবা আমাকে আর্মি পার্সনের সাথে বিয়ে দিও, কারণ আমি যে শর্ট ছিলাম মনে ওদের একটা কষ্ট ছিল আর কি, মানে সেই জন্য বলতাম কি বাবা আর্মি ছেলেরা তো অনেক লম্বা হয়, আমাকে লম্বা ছেলের সাথে বিয়ে দিবা, এই ছেলেটা আবার অনেক লম্বা, 5 ফিট 11। তো ওইভাবেও কিন্তু আসলে মানে আমার বিয়ে হয়ে যাচ্ছে আমি বুঝতে পারতেছি না। তো আমার মনে নেই সঠিক কারা কারা দেখতে আসছিল আমাকে। তো আমি সেদিন মনে হলো কি যে আমি একটু স্বাধীন, কারণ স্বাধীন মনে হলো কি যে অনেকদিন বাইরে যাইনি, অনেকদিন স্বাধীনই। আমি আবার সাজতে গুজতে খুবই পছন্দ করতাম, আমার চুলগুলো ছিল অনেক লম্বা লম্বা এবং খুব সুন্দর চুল ছিল আমার মাথায়। তো আমি মাকে বলছি, মা দেখতে আসলে কি শাড়ি পরা যায়? তো মা বলছে হ্যাঁ যায়। তো আমি বোকার মতো মার শাড়ি বাঁচতেছি, কোন শাড়িটা পরবো? হ্যাঁ, মানে আমি সেদিন অনেক মানে আনন্দ পাচ্ছি, কেন জানি
মনে হচ্ছে যে আমি জীবনে একটা স্বাধীন জীবন যাপন করতে চাই।
হ্যাঁ যাচ্ছি এরকম। তো আমি মার একটা শাড়ি পছন্দ করেছি, মানে সেজেছি। বাবাকে বলেছি, বাবা তুমি নাস্তা কিনতে যাচ্ছ, আমার জন্য পেস্ট্রি নিয়ে এসো, আমি আবার পেস্ট্রি খেতে পছন্দ করতাম, আমার জন্য গোলাপ ফুল নিয়ে এসো, আমি কিন্তু মাথায় গোলাপ পরবো, এরকম। যাই হোক, তারা আমাকে দেখতে আসছে, আমাদের ড্রয়িং রুমটা ছিল নিচে, আমি দোতলা থেকে আমাদের নিচে নামানি আসছে, ওরা আমাকে বিভিন্ন প্রশ্ন টশ্ন করতেছে।
দু একটা মনে আছে প্রশ্ন?
দু একটা প্রশ্নের মধ্যে যেমন নামাজ পড়তে পারি কিনা, তারপরে কোরআন শরীফ পড়েছি কিনা, তারপরে কিসে পড়ি, কোন সাবজেক্টে পড়ি। এর মধ্যে আর একটা ছিল যে তখন একটা নাটক হচ্ছিল, হেলাল নামের একটা চরিত্র ছিল আমাদের মধ্যে, ইন্দ্রধনুক মিলনের মনে একটা নাটক হচ্ছিল, হেলাল নামের কাউকে চেনেন কিনা, এই নাটকটা আপনি দেখেন কিনা? তখন বলছি নাটকটা হচ্ছে, তখন তো আমাদের বিটিভি চলতো এবং তখন ওই নাটকগুলো আমার খুব আগ্রহ সহকারে দেখতাম। তো আমি তখনও জানি না আমার হাজবেন্ডের নাম হেলাল, এই জন্য আমাকে প্রশ্ন করতে। হ্যাঁ, তখন বলছে হেলালের চরিত্রটা আপনার কাছে কেমন লাগে? কিন্তু ওখানে তো খালেদ
হোসেন,
হ্যাঁ খালেদ খান তো ওখানে ভিলেন পুরা। হ্যাঁ, তাই বেটা তো বদমাইশের লাঠি, মানে আমি তো সবসময় স্টেটকাট কথা বলি, আমি সরাসরি বলতেছি বেটা তো বদমাইশের লাঠি। হ্যাঁ, এরকম বলতেছে, ওরা আবার এটা নিয়ে খুব হাসাহাসি করছে আর কি। যাই হোক, তারপরে আমাকে আমার হাজবেন্ড ঠিকানা লিখতে দিয়েছে। হ্যাঁ, ঠিকানা লিখতে দিয়েছে যে আমরা তোমার বাসার ঠিকানা লেখো। আমি আবার ঠিকানা লিখতে যে কুষ্টিয়া বানানটা এস এস এর ঘুলিটা কিভাবে দেয়, মানে একটু হলে তো ভয় পাচ্ছি, ভুলে গেছি। হ্যাঁ, আমি আমার ফুফাতো ভাই সামনে দাঁড়ায় আসলে জিজ্ঞেস করতে, এস কেমন করে লেখে দেয়, ওদের সামনে জিজ্ঞাসা করতেছি। হ্যাঁ, ও আবার হেসে ফেলছে, তুই এস লিখতে পারছিস না। যাই হোক, এই পার্টটা চলে গেল এবং ওরা আমাকে দেখে আমাকে কিছু টাকা একটা খাম দিল হাতে ধরায়। তো যখন আমি দোতলা সিঁড়ি নিস্তারা থেকে, তো বললো তুমি এখন যাও, তোমার সাথে পরে আবার কথা হবে। বাবা বললো মা তুমি উপরে চলে যাও। তা আমি উপরে চলে যাচ্ছি আর ওই টাকাটা গুনতেছি, টাকাটা গুনতেছি আর হাসতেছি, দেখতেছি যে ওখানে 2000 টাকা মানে এরকম সামথিং কিছু, এবং বলতেছি আমার ছোট ফুপু আমার সাথে আছে, আমি বলছি দেখ ফুপু কালকে যাই একটা জিন্সের প্যান্ট কিনবো, একদম ঝাঁকানাকা একটা ব্লু প্যান্ট দেখে আসছি, ওইটা আমি কিনবই। এরকম আমার যে বিয়ে হয়ে যাচ্ছে আমি এটা বুঝতে পারতেছি না, আমার একটা মা একটা সাদা পাঞ্জাবির উপরে ফেব্রিক করে আমাকে যে পাঞ্জাবিটা বানাই দিয়েছে না, ওইটার সাথে আমি ব্লু প্যান্ট দিয়ে পরবো, মানে এরকম করে বলতেছি, খুব খুশি হয়েছে টাকাগুলো হাতে পেয়ে। এরকম 2-3 দিন যাওয়ার পরে আবার শুনি আমাকে দেখতে আসবে, এবার কারা আসবে, এবার মুরব্বী মহলরা আসবে।
আচ্ছা, ওই হেলাল সাহেবের মুরব্বী যারা ছিলেন?
হ্যাঁ, আমার মানে শ্বশুর আসবেন, শাশুড়ি আসবেন, আরো খালা শ্বশুর শ্বশুর তারা আসবেন, তারা আসবেন এবং তারা পাকা কথা বলবেন, পাকা কথা বলবেন, এটা তো আমাকে বলা হয়নি, আমাকে বলছে দেখতে আসবেন। আমি বলছি বাবা বারবার আমার যেতে ভালো লাগছে না, এদিন কি শাড়ি পরতে হবে? তো বলছি ইচ্ছে হলে পরো, না হলে না পরো। তো সেদিনও শাড়ি পরলাম, কিন্তু সেদিন আমি কেন জানি ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, দেখতে আসে আমার শাশুড়ি, এখন জানিস আমার শাশুড়ি, তখন আমার শাশুড়ি ছিলেন না আরকি। তো ওই মহিলাটা আমাকে বললেন দাঁড়াতে, দাঁড়াতে বললেন এবং হাঁটতে বললেন। হ্যাঁ, তো দাঁড়াতে এবং হাঁটতে বললেন, আমার এটা খুব পেস্ট্রি যে লেগে যায়, এবং আমার ছোট ননদ ছিল সাথে, ছোট ননদ মানে এখন সে ছোট ননদ, একটা মেয়ে ছিল আরকি সাথে অল্প বয়স্ক, ওর সঙ্গে দেখলাম যে আমাকে মাপ দেওয়া হচ্ছে, কারণ তাদের ছেলে লম্বা, আমি শর্ট, ওরা তো প্রথমে এসে দেখে গেছে এটা। যখনই আমাকে মাপ দেওয়া হচ্ছে, আর আমার তো শর্ট নিয়ে আমার একটু প্রবলেম ছিল, মানে মনের ভিতরে আমি একটু ছোট ছিলাম, আমি হাউমাউ করে ওখানে কান্না করে দিছি, কান্না করে দিছি। যখন তখন আমার বাবা আসেনি, মা তখন ওখানে ছিলেন, মেয়েরা যেহেতু উপরে বসছে আর বাবা হচ্ছে ছেলেদের নিয়ে নিচে বসছে আর কি। পরে মা কিভাবে কিভাবে পরে আমাকে বলছে মা তুমি ঘরে চলে যাও, আমি ঘরে চলে গেছি। তখন মা মনে হয় বাবাকে কিছুটা হলো বলেছে, তো আমার বাবা নিচ থেকেই ওনাদেরকে তখন বলেছে আমার মেয়ে আমি বিয়ে দিব না। তখন আমার শ্বশুর নাকি জিজ্ঞেস করেছে যে কেন দিবেন না, আমরা তো দেখলামই না, মামনির মুখটা তো আমাদেরকে দেখালো না, মেয়েরা উপর থেকে দেখেছে, ছেলেদের সামনে তখন আমাদের সামনে আমি যাইনি। তখন বলতেছে যে না আমার মেয়ে, বাবার এটা শুনে মন খারাপ হয়েছে যে আমাকে মাপ দিয়েছে ওরা। হ্যাঁ, আর আমাদের ফ্যামিলির তো এরকম না, এত অড না যে এখনো মেয়ে তোমার দাঁত দেখি, মেয়ে তোমার চুল দেখি, এইটাই পেট তো না। হ্যাঁ, বাবার এটা অবশ্যই পেস্টে জ্বলে গেছে। তো বাবা বলছে আমার মেয়ে আমি এখানে বিয়ে দিব না, এখানে বিয়ে দিব না বলছে, আসলে আমি মেয়ে না এখন বিয়ে দিতে চাচ্ছি, মানে কায়দা করে যা বলা হয়তো বাবা বলেছে এরকম। তখন আমার শ্বশুর নাকি বলেছে, দেখেন আমরা আসলাম, ঠিক আছে মামনিটাকে দেখি, বিয়ে দিবে না দেবে না আপনি পরে ডিসিশন নেন, আমাদেরকে একটু একনজর দেখতে দেন। তো আমার মনে আছে যে আমাদের উপরেও একটা বসার রুম ছিল আর কি, ওনাদেরকে ওখানে ডেকে নিয়ে আসা হয় এবং আমি আর সামনে যাবো না, কিছুতেই যাবো না। আমার তখন একদম শুরু হয়ে গেছে, না আমি যাবো না সামনে, যাবো ওদের সামনে, যাবো ওরা আমাকে মাপ দিচ্ছে কি করছে না করছে, আমি যাবো ওদের সামনে। তো জোর করে এক ওয়ান কাইন্ড আমাকে ধরে নিয়ে আসা হয়। তো আমি যখন রুমে ঢুকলাম, ঢোকার পরে বসতে বললো, বসলাম। তো আমার শ্বশুর মানে তখন এখন জানছি আমার শ্বশুর, তখন উনি আমাকে একটা মুরগির মতো লোক আর কি আমাকে বলছে, আল্লাহ মেয়ে তো অনেক ছোট, ও তো এখনো লম্বা হবে, ও তো লম্বা হওয়ার বয়স আছে, এরকম বলতেছে। বলে তখন বলতেছে কি, দেখেন আমার বাবাকে বলতেছে, কাশেম সাহেব আপনি কি মনে করছেন না করছেন আমি জানি না, তবে ওকে দেখে আমার মনে হয়েছে আমার মা, আমার দাদি শাশুড়ি আমার মতো শর্ট ছিলেন।
একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, জীবন নাটকের চেয়েও নাটকীয়, সবসময় এই কথাটা বলি আপনাদেরকে, লাইফ ইজ মোর দ্যান ড্রামা, এবং আজকের গল্প হয়তো নতুন করে আরো একবার সেটা প্রমাণিত হবে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কেবলি আপনার সঙ্গে রয়েছি, এবং বিরতিতে যাবার আগে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি নিয়ে যে কথাটা বলেছিলাম আবারও বলছি, সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের সাথে, প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। এবং সবার সাথেই কিন্তু আমি এই মুহূর্তে লাইভ চ্যাট করছি আমার ইউটিউব চ্যানেলে, আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/rjkebriafm, আমি আবারও বলছি www.youtube.com/rjkebriafm, ঠিক আছে? এই অ্যাড্রেস দিয়ে খুঁজতে হবে, নাম দিয়ে খুঁজলে কিন্তু হবে না, অ্যাড্রেস দিয়ে খোঁজার পরে আপনি চ্যানেলটি পাবেন। ওখানে আজকের যে অনুষ্ঠান সেটার ভিডিও দেওয়া আছে, এবং ওখানে কিন্তু আমি লাইভ চ্যাট করছি আপনাদের সঙ্গে, সো ওখানে চলে এসে সাবস্ক্রাইব করতে হবে সবার আগে, সাবস্ক্রাইব করার পরে আমার সঙ্গে চ্যাটে যুক্ত হতে পারবেন। ওকে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4. শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আর আমাদের আজকের গেস্ট হচ্ছেন রিমা। আমি কথা না বাড়িয়ে রিমার কাছে আবারও ফিরছি। জি, তারপর কি হলো?
তো উনি একটা আংটি বের করে আমার হাতে পরিয়ে দেন, যে আমি ওকে দোয়া করে গেলাম, এখন আপনি আত্মীয়তা করবেন কি না করবেন সেটা একদম সম্পূর্ণ আপনার ব্যাপার, আমাকে ওকে দেখে আমার মার মতো মনে হয়েছে। তো ওনারা চলে গেলেন, যাওয়ার পরে এর মধ্যে মুরব্বীর সাথে কি কথাবার্তা হয়েছে না হয়েছে আমি আর কিছু জানি না, আর আমি ওই অবস্থায় আছি, মানসিক ওরকম টানাপোড়েনের মধ্যেই আছি। এর মধ্যে হঠাৎ করে শুনলাম যে আমার বিয়ে হচ্ছে, ডেট ফাইনাল হয়ে গেছে। আমাকে বাবা নিয়ে আসলেন বিমানে করে ঢাকায় মার্কেটিং করার জন্য, যে আমার একটা মেয়ের বিয়ে হবে। এবং এর মধ্যে কিন্তু চাচা কিন্তু কিছু বলে নাই যে না মিয়া ভাই আপনি কেন মেয়েটাকে বিয়ে দিচ্ছেন, মানে হয়তো বাবার সঙ্গে কি কথা হয়েছে আমি জানি না, তবে চাচা বাধা দিলে দিতে পারত। এর মধ্যে আমার মামারা কিন্তু রাগ করে চলে গেছে যে আমরা আসবো না, আমাদের মেয়েকে এখনো বিয়ে দিলে মেয়ে দুলা ভাই আমরা রাজি না, ছেলেকে দেখে আমাদের পছন্দ হয় নাই।
মানে আপনার সাথে ওনার বয়সের ডিফারেন্স ওই মুহূর্তে কত ছিল?
আমার সাথে ওনার বয়সের ডিফারেন্স ওই মুহূর্তে আমার 15 থেকে 16,
15 থেকে 16 বছর,
1965 আমি হচ্ছে 1980।
হিউজ গ্যাপ, প্রায় 65 মানে হচ্ছে প্রায় 15 বছরের গ্যাপ, রাইট?
তো তখন আমার মামারাও চলে গেছেন রাগ করে, যাই হোক তো মা আবার বলেছে ও তার মেয়ে যদি সে বিয়ে দেয় তোদের এত মাথা ব্যথা কেন তোরা, এরকম যাই হোক ফ্যামিলি ক্রাইসিস মুভমেন্ট সেগুলো আপনারা হয়তো বা না বললেও বুঝতে পারবেন যে কি
পরিবারে যেটা
হয় হয় আর কি, সব দিক দিয়ে চলতেছে। আবার আর কেউ বলতেছে এই মেয়ে একদিনও ভাত খেতে পারবে না, স্বামী সংসারে দি ওর বাপ খালি খালি দিচ্ছে চলে আসবে, এরকম চলতেছে, এরকম করতে করতে। তো তখন বাবা আমাকে ঢাকায় নিয়ে আসেন, আমি বাবা আমার তখন আর ওইগুলো মনে নেই, আমি তখন দেখতেছি যে আমি একটু স্বাধীন হয়েছি, আমি কেনাকাটা করতে পারতেছি ধুমসে, যে শাড়িটা চাচ্ছি বাবা দিচ্ছে, যে জামাটা চাচ্ছি দিচ্ছে, মানে সবকিছু মোটামুটি ইয়ে করতেছি, এবং সোনার দোকানে যা চাচ্ছি, মানে এরকম সোনা কিনতে কিনতে আমি প্রায় 50 ভরি সোনা কিনে ফেলছি। এমন কথা বাবাকে বলতেছি, বাবা আমার কি বিয়েটা, ওর পরে যখন আরেকটা বিয়ে হবে তখনও কি আবার তুমি আমাকে দিবা?
এবং ফাইন, দিস ইজ দ্য থিং, দেন ওনার মেন্টাল ম্যাচুরিটিটা কি ছিল। বাট এখানে আমার কথা বলার আছে, আমি জানি না যে সামনে কি ঘটবে, বিকজ কিছু তো প্রেডিকশন তৈরি হয়, সব মানুষেরই তৈরি হয়, যারা জীবন গল্প শুনছেন তারা হয়তো বুঝতে পারছেন যে কিছু একটা ঘটতে যাচ্ছে যেটা হয়তো তাদের ভাবনার সাথে মিলেও যেতে পারে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে আপনার বাবা বা ফ্যামিলির যারা মেম্বাররা ছিলেন তারা তো আপনার মেন্টাল ম্যাচুরিটিটা বুঝতেন। উইথ ডিউ রেসপেক্ট, বাবা কিংবা মার জায়গা কখনোই মূল্যায়ন করা যায় না, যত বড় প্রবলেমই হোক না কেন, ভুল হোক না কেন। কিন্তু কখনো কখনো এই ইকুয়েশনগুলো আমাদের মতো মানুষের জায়গা থেকে, প্রশ্নের জায়গায় থেকে যায় যে যেই মেয়েটা বিয়ে ব্যাপারটাকে লিবার্টি হিসেবে দেখছে এবং একই সাথে কিনতে কিনতে এরকম মনে করছে যে মানে আরেকটা বিয়ে হলে বোধহয় আরো জিনিসপত্র কেনা যাবে, সেখানে বাবার চিন্তাটা কি বা মায়ের চিন্তাটা কি ছিল যে মেয়েটাকে বিয়ে দেওয়া মানে হচ্ছে কি করা? আমি ঠিক জানি না, হয়তো মনে করেছে যে কপাল যদি ভালো থাকে তাহলে ওই সংসারে গেলেও হয়তো এরকম আদুরি পাবে, হয়তো এরকমই মনে করেছে,
কারণ একটা ছেলে শুনেছে যেহেতু।
হ্যাঁ, এবং যেহেতু শ্বশুরে সেরকম বলে গেলেন যে আমি আমার মাকে দেখেছি, সো সামহাও পজিটিভ নিশ্চয়ই ভেবেছেন, নইলে তো আসলে ওই একটা ঘটনার পরেই বাদ হয়ে যাওয়ার
কথা। একটা জিনিস চিন্তা করেছিলেন যে আমি কুষ্টিয়া থেকে কুষ্টিয়া বাড়ি পড়ালেখাটা কন্টিনিউ করে
নিতে পারবো,
তারপরে সেকেন্ড যখনই খুশি, আমাদের 20 টাকা রিক্সা ভাড়া আর কি ডিফারেন্স, এ পাড়া ও পাড়া বাড়ি, বাবা যখন খুশি তখন আমাকে দেখে যেতে, দেখে আসতে পারবেন এক নজর অন্তপক্ষে, শ্বশুর বাড়ি থাকি বাবার
বাড়ি, চিন্তা
করেছেন? চিন্তা করেছেন।
তো কি হলো তারপর, শপিং এর পর?
তারপরে শপিং টপিং করতেছি, এরকম খুব মজা করতেছি, এবং এমনকি আমার হাজবেন্ডের জন্য একটা আংটি কিনে নিয়ে আসা হয়েছে, ঘড়ি টড়ি কিনেছে আড়ং থেকে বাবা, পাঞ্জাবি শেরওয়ানি টেরওয়ানি কিনেছে। তো আমি আবার বলছি, বাবা দেখছো ওই লোকটার আংটির উপরে একটা ঘোড়া আঁকানো, ওই লোকটার যেরকম ঘোড়ার মতো চেহারা, ঘোড়া আঁকানো, এরকম বলতেছি আর কি, বুঝি না। তো আমার হাজবেন্ড তখন যেহেতু লম্বা ছিল, খুব হ্যাংলা ছিল, আমি খুব ভালো করে দেখিনি, ওই এক মিনিট যা দেখেছি সেটাতে আমার যা মনে হয়েছে আমি সেটা বলেছি আর কি। তো বাবা বলে, ছিমা এরকম করে বলতে হয় না, এটা কিন্তু বলতেছি, তাও বাবার মোটরসাইকেলের উপর পা দোলাচ্ছি বিকালবেলা বসে বসে, আর এরকম বলতেছি বাবাকে। যাই হোক, এরকম করতে করতে বিয়ের দিন এসে যায় আর কি, বিয়ের দিন এসে যায়। সেদিনও আমি খুব উৎফুল্ল, তো বাবা আমাকে একটা শাড়ি, অনেক শাড়ি কিনে দিয়েছিলেন, তার মধ্যে একটা শাড়ি আমি কাতান শাড়ি খুবই পছন্দ করে কিনেছি আর কি, ময়ূরাক্ষী কালার যেটা বলে, এটা সবুজ না আবার ইয়ে না, এরকম আমার চয়েস লেভেলটা সারা জীবনে একটু ডিফারেন্ট ছিল আমার পুরো ফ্যামিলির মধ্যে থেকে, আমি একটু সবসময় বেটার কিছু ইয়ে করতাম, তো ওই শাড়িটা পরে আছি। ওরা আবার শাড়ি, যে শাড়িটা এনেছে ওই শাড়িটা আমার পছন্দ হয়নি,
আচ্ছা,
কারণ ওইটা শাড়িটার কালার হচ্ছে কেমন যেন ম্যাজেন্টা কালার, একটু মানে লাল না কেমন যেন একটি কালার। ওরা বলতেছে বিয়ে পড়ানোর সময় মেয়েকে শ্বশুর বাড়ির শাড়ি পরতে হয়, আর আমি বলতেছি আমি শাড়ি মরে গেলেও পরবো না, আমি এইটাই পরে থাকবো। যাই হোক, আমাকে কিছুতেই রাজি করাতে পারেনি, পরে আমার শ্বশুর বাড়ির শাড়িটা আমার মাথায় দিয়েছে, মাথায় দিয়ে তারপরে বিয়ে পড়াচ্ছে। তো কবুল বলতে হয় যে থেমে থেমে তিনবার, সেটাও আমি বুঝি না, আমি কিন্তু আমি কানবো মনে করে, আমার আশেপাশে আমার ফুপুরা আমার মারা সব বসেছে, কিন্তু আমি কোনো কান্না করতেছি না,
মানে সবাই ধারণা করেছে কবুল বলার সময় আপনি কান্না,
আমি মনে হয় কানবো, আমি মনে হয় কিছুটা হলে বুঝতেছি, আমার কিন্তু সেই ফিলিংসটাই নাই যে কবুল বললে যে অন্য জনের হয়ে যাচ্ছি বা একবারই চলে যেতে হবে আমাকে, এরকম ফিলিংস আমার মধ্যে কাজ করছে না, কবুলই তো মুখ দিয়ে, তো কবুলি বললে তো কি, কবুল বললে কি হয়, মানে এরকম একটা ভাব। তারপরে আমাকে কবুল বলতে বলেছে, আমি সুন্দর সুন্দর মানে বলে বলে তিনবার কবুল বলতে বলেছি, সুন্দর করে কবুল বলেছি, তারপর কবুল বলার পরে আমি মিষ্টি করে একটু হাসিও দিয়েছি, আমার দাদু একটু আমার মুখ ধরে একটু আদরও করে দিয়েছে, এরকম আর কি। তো তারপরে যখন বিদায়ের পালা আসতেছে, কারণ তাদের বাড়িরও প্রথম একটা ছেলে এবং বিয়ে হচ্ছে, তাদের বাড়িতেও অনেক বড় করে অনুষ্ঠান করতেছে, আমাদের বাড়িতেও অনেক বড় করে অনুষ্ঠান হচ্ছে, তো আমাদের বাড়িতে আবার একটা রেওয়াজ আছে, এর মধ্যে বলি যে বিয়েতে কোনো গিফট নেওয়া হয় না,
আচ্ছা,
এটা কারোর বিয়েতে নেওয়া হয় না।
ওকে,
তারপরেও আমার এত পরিমাণে আমার জিনিস আমি পেয়েছি, সেটা আমার আত্মীয় স্বজনের কাছ থেকে জোর করে দিয়ে গেছে, আমার ফুপুরা টুপুরা সবাই মিলে আর কি, এত পরিমাণে আমি স্বর্ণ, এত পরিমাণে আমি জিনিস পেয়েছি, মানে আমি নিজেও জানতাম না আমার কত স্বর্ণ ছিল। তো আমি যখন বিদায়ের সময়টা, যেটা আমি বলতেছি যে বিয়ে তো হয়ে গেল, বিয়ে হয়ে যাওয়ার পরে তখন আমাকে ওই নিচে নিয়ে যাওয়া হলো, মালা বদল করতেছি, তখন আমি দেখলাম যে কালো একটা হাত আমার মাথার উপর দিয়ে মালা দিচ্ছে, আমি বলতেছি কি কি রে, আমি কারে বিয়ে করলাম কেন, লোকটা কি কঙ্কাল কঙ্কাল ভূতভূত কেন, হ্যাঁ মানে এরকম মনে হচ্ছে আমার কাছে। তারপরে যখন আমার বিদায় হয় তখন দেখি কি আমার সামনে কেউ নেই, না বাবা না মা না মামারা, কেউ নেই, অনলি শুধু আমার চাচা, এবং চাচা কিন্তু দাঁড়ায় থাকতে পারছে না, মানে কাঁপতেছে অলরেডি থরথর করে। এইটাও আমার শ্বশুরের লোক কিন্তু মাইন্ড করছে, দুইটা জিনিস মাইন্ড করছিল তারা আমাকে, এটা নিয়ে অনেক কথা শুনাইছে। সেটা হচ্ছে মেয়ে কি পাগল ওইভাবে কবুল বলে, কোনো মেয়েকে তো এইভাবে আসপন্ত কবুল বলতে দেখিনি। আর একটা জিনিস, বিদায়ের সময় আমি কাঁদতেছি না, কিভাবে যত্ন করে রাখবা সেটা তুমি জানো বাবা, এতটুকুই। তো আমি চলে গেলাম শ্বশুর বাড়ি, যাওয়ার পরেও বুঝতেছি না আমাকে, মানে বউকে বসায় রাখছে, সবাই আসতেছে দেখতেছে, আমিও দেখতেছি করতেছি বুঝতেছি না। যাই হোক, ওই দিনটা গেল, মানে ওই সন্ধ্যাটা গেল আর কি। তারপরে আমার হচ্ছে পাঁচ ননদ, তার মধ্যে ধরেন চারজনই আমার থেকে বড়, ছোট ননদটা আমার বয়সী, আমার থেকে দু এক বছরের জুনিয়র সিনিয়র হব আমরা। তো ওর সাথে আমার এর মধ্যে একটু ভাব হয়ে গেছে আর কি, আর ও আমাকে আগে থেকেই চিনত, কিন্তু মানে ও যে আমি যে স্কুলে পড়তাম ও সেই স্কুল পড়তো গার্লস স্কুলে। তো ও যখনই আমার ছবি টুবি দেখেছে বা যখনই দেখতে এসেছে যে আমি, তখন ও খুব খুশি হয়ে গিয়েছিল ভিতরে ভিতরে, যে এই মেয়েটাকে তো আমি আমরা কোনোদিন চিন্তাই করতে পারিনি, নাচ দেখেছি কত সুন্দর নাচে, এ আমার ভাবি হবে। ও তো ছোট মানুষ, ওর মধ্যে এটাই কাজ করেছে, এত সুন্দর একটা মেয়ে আমাদের ভাবি হবে। হ্যাঁ, ও খুব খুশি, ও আমার হাতে ভাব জমানোর খুব চেষ্টা করতেছে, আমার পিছ পিছিয়ে আছে আর কি সে। তো আমাকে জামা কাপড় চেঞ্জ করিয়েছে আমার ননদ, আমাকে শাড়ি পরিয়েছে, আর ওই মানে বিয়ের শাড়ি সাজগোজ খুলে একটা শাড়ি টাড়ি পরিয়েছে, এরকম বাড়ি ভর্তির লোকজন চলতেছে। যাই হোক, তারপরে রাত আসছে, আমাকে তো রাত্রে খেতে দিছে, আমি তো খেতে পারি না হাত দিয়ে, আমি তো ছাড়াই ভাড়ায় খাচ্ছি, কোন রকম কি খাচ্ছি সেটাও বুঝতে পারতেছি না। মানে আমি আবার তখন আবার বুঝতে পারতেছি, মানে মনের ভিতরে এতটুকু উপলব্ধি আসতেছে যে চিনি না তো, হ্যাঁ চিনি না তো, আমি কোথা থেকে কোথায় আসলাম আমি তো বুঝতে পারতেছি না কিছু। হ্যাঁ, আমার হাতে তো কই আব্বু আম্মু আসলো না, কেউ তো আসলো না, মানে এরকম মনে হচ্ছে, কেউ তো খোঁজ দিচ্ছে না, বাবা তো এখান থেকে এইটুক চলে তো আসতে পারে, এতক্ষণ তো বিয়ের ঝামেলা শেষ হয়ে গেছে, বাবা তো আর চলে আসতে পারে, মা তো চলে আসতে পারে, এরকম মনে হচ্ছে মনের কাছে, কই কেউ তো আসতেছে না, এরকম মানে মনের ভিতরে হচ্ছে। তো ওরা যা বলতেছে সেটাই করতেছি আর কি। দেখলাম মাগরিবের নামাজের সময় একটা লোক ঢুকলো আমার ঘরে, আমি বুঝতেছি যে এটা আমার মনে হয় হাজবেন্ড, কারণ আমার ঘরে তো যে কেউ ঢুকবে না, আমার ঘর মানে আমাকে বিয়ে করে করায় নিয়েছে যে ঘরটায় বসায় রাখা হয়েছে, সে আমার সামনে নামাজ পড়ল, আমার সাথে কিন্তু কোনো কথা সে বলে নাই, আমিও কোনো কথা বলি না, কারণ আমি তো বুঝি না অত কিছু। তারপরে খাওয়া দাওয়া শেষে রাত আসলো, তো দেখতেছি বাসর ঘরটা সাজানো, তখনই হয়তো বা আমি এখনকার সময় যদি বিয়ে হতো, সাপোজ এখনকার সময় বা আরো পাঁচ বছর পরে বিয়ে হতো, তখন হয়তো ঠিকই ওটা আমার চোখে পড়তো, মানে আমি যে চুজি বাসর ঘরটা কেন এমন করে সাজানো, যেটা ফুল দিয়েও সাজানো না, কিছু গাঁদা ফুল দিয়েছে এবং কিছু বেলুন দিয়েছে, যেমন হচ্ছে বার্থডে বার্থডে ভাব। তো আমি আবার হাসতেছি, কিন্তু আমাকে যখন ওই ঘরে বসাইছে তখন কিন্তু আমার ছোট নোটটাকে বলতেছে এই বেলুনগুলো ফাটবে না তো, রাত্রে ঠাস ঠাস করে বেলুন ফাটবে কি মজা না, এরকম বলেও ফেলছি মুখ দিয়ে আর কি। তো যখন আমাকে ওই ঘরে রেখে তারা চলে যাচ্ছে, আমার মেজো ননদটা, ওনাকে আমি মানে যদিও আমার হাজবেন্ড থেকে ছোট, সে আমি আপাই বল, এখন আপাই বলি তাকে, আমি তখন বলতেছি কি আপা আপনি হচ্ছে যায় না, আমি তো আপনার সঙ্গে ঘুমাবো, আমি একা একা ঘুমাতে পারবো না, ভয় লাগতেছে আপনারা সবাই করে, আমি তখনও যাই না লোকটা আমার ঘরে ইন করবে, আমি মনে করতেছি হয়তো এই ঘরে আমাকে একাই ঘুমাতে দিবে। তো এইটু জানি যে বাসরাত হয় মানুষের, কিন্তু ওরকম সাজানো ওরকম ঘরে যে বাসরাত হয় আমি এটা তো বুঝতে পারতেছি। যাই হোক, আপাকে ধরে বসছি যে আপা আমি তো আপনার সঙ্গে ঘুমাবো, আপনি আমার সঙ্গে ঘুমান, বলতেছে না না তুমি ভয় পাও না, তোমার সঙ্গে ঘুমাবে তো ভাই, ভাই তোমার সঙ্গে থাকবে, তুমি টেনশন করো না, ভয় পাবা না তুমি। তো আমি তো তখন আরো ভয় পেয়ে গেছি যে কি ব্যাপার, একটা ছেলে থাকবে আমার সাথে, হ্যাঁ আমি তো কখনো ছেলে মানুষের সঙ্গে ঘুমাইনি, বাবার সঙ্গে ঘুমাইছি, চাচুর সঙ্গে ঘুমাইছি। তারপরেও যতই ইয়ে করি, একটা নতুন জায়গা তো, আমি তত ইয়ে করতে পারছি না। যেরকম আমার হাজবেন্ড ঢুকলো ঘরের মধ্যে, ঢুকার পরে সে পাশে বসত, শীতকাল ছিল তখন, ডিসেম্বরে আমার বিয়েটা হয়েছে, ডিসেম্বরের 6 তারিখে, তখন আমি 16 বছর আমার বয়স, তখন আমি মানে বুঝতে পারতেছি না কি করব, আমি কিন্তু লেপ কম্বল কিছু গায়ে দেওয়া না, আমি এমনি এরা বসা শীতে কাঁপতেছি আর কি, একটা শাল মনে হয় কোন রকম জড়ানো গায়ে, আমার বলতেছে তুমি লেপের মধ্যে পা দিয়ে বসো ঠান্ডা তো। হ্যাঁ, তখন বলতেছে যে তুমি, আমি কি শেপ করি, আবার ওই একই কথা সে জিজ্ঞেস করতেছে কি শেপ করি। তারপরে আমি আমার সাবজেক্ট কি কি এগুলো জিজ্ঞেস টিজ্ঞেস করতেছে, কোন কোন স্যারের কাছে প্রাইভেট পড়তে যাই, নামাজ পড়তে পারি কিনা, কোরআন শরীফ পড়তে পারি কিনা, এগুলো জিজ্ঞেস টিজ্ঞেস করতেছে। আমি সে নামাজ পড়ি, মাঝে মাঝে পড়ি, হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারি না, সোজা উত্তর। তারপরে বলতেছে যে, তারপরে এটা জিজ্ঞেস করার পরে সে আমাকে এমন একটা অড প্রশ্ন করছে যেটার জন্য আমি কখনোই কোনোদিন প্রস্তুত ছিলাম না। আজকে আমি বলতেছি, ফিল করতেছি যে এই প্রশ্নটা মানে আমি জীবনে ভুলবো না। মানে এই কথাগুলো বলার পরেই যে সে আমাকে বলতেছে যে তোমার মানে ডেট কবে।
আমি বুঝতে পেরেছি, আমরা হয়তো ইন ডিটেইলি যাব না, বাট জীবনের কিছু কিছু মোমেন্ট থাকে যেগুলো কারো কারো জীবনের সারা জীবনেরই একেবারে ব্যক্তিগত অনুভূতি, সেটা হয়তো কারোর সাথে শেয়ার করার মতো না, কিন্তু কখনো কখনো ওই মোমেন্টগুলোই একটা সামাজিক শিক্ষার অংশ হয়ে দাঁড়ায়, কখনো কখনো ওই মোমেন্টগুলোই আরেকজনের জন্য একটা অনেক বড় শিক্ষণীয় হয়ে দাঁড়ায়। আপনার এই যে রাতের গল্পটা আপনি বলছেন, এটা প্রত্যেকটা মানুষের জীবনেরই স্মরণীয় রাত, ভয়ঙ্কর রকমভাবে প্রত্যাশিত রাত। এবং এই রাতেই প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, আমার যেটা মনে হয় যে সবারই একটা স্বপ্ন থাকে, একটা সুন্দর একটা মেমরি যাতে সারাটা জীবন তারা ক্যারি করতে পারে। এই স্বপ্নটা যখন সে তার জীবনের আরেকজন মানুষের প্রয়োজন, সেটা ছেলের জায়গা থেকে হোক বা মেয়ের জায়গা থেকে হোক, মানে একটা মেয়ে যখন একটা ছেলেকে কল্পনা করে বা একটা ছেলে যখন একটা মেয়েকে কল্পনা করে, এইটা বুঝতে শেখে যখন থেকে, একদম নর্মালি যখন বুঝতে শেখে তখন থেকে সে কল্পনা করা শেখে। এটা বৈজ্ঞানিকভাবে যেমন সত্য এবং খুব নর্মালি আমাদের জীবনে এটা সত্য। এবং এই কাঙ্ক্ষিত রাতটা যখন স্বপ্নের মতো না হয়, এবং স্বপ্নের মতো না হলেও হয়তো বা সমস্যা না, পছন্দনীয় না হলেও সমস্যা না, কিন্তু যখন ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় তখন সেটা সারা জীবনের জন্যই একটা বড় সমস্যা। কখনো কখনো সেই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্সগুলো 8-10 মানুষের জীবনে ওই ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স যাতে না হয়, সেজন্য হয়তো বা যতটুকু যেভাবে শেয়ার করা প্রয়োজন সেভাবে আমরা শেয়ার করার সুযোগ দিই। আমরা ছোট্ট একটা বিরতি নেব প্রিয় শ্রোতা, আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিচ্ছি, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিবরিয়ার সাথে। ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি জীবন গল্পে, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর আজকের এই অনুষ্ঠানের ভিডিও ফুটেজ দেওয়া হয়েছে আমার যে পার্সোনাল ইউটিউব চ্যানেলটি আছে সেখানে, এবং পুরো অনুষ্ঠানটি আপনারা শুনতে পাবেন ঢাকা FM এর যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে। আমি ঢাকা FM এর ইউটিউব চ্যানেলের ঠিকানাটা প্রথমে বলছি, www.youtube.com/DFM904। এভাবে যদি আপনি খোঁজ না করে শুধু ঢাকা FM 90.4 নামেও যদি আপনি সার্চ করেন তাহলে আপনি আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন। এবং সবার সাথেই কিন্তু আমি এই মুহূর্তে লাইভ চ্যাট করছি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/rjkibriyafm। আমি আবারও বলছি www.youtube.com/rjkibriyafm। ঠিক আছে, এই অ্যাড্রেস দিয়ে খুঁজতে হবে, নাম দিয়ে খুঁজলে কিন্তু হবে না। অ্যাড্রেস দিয়ে খোঁজার পরে আপনি চ্যানেলটি পাবেন, ওখানে আজকের যে অনুষ্ঠান সেটার ভিডিও দেওয়া আছে এবং ওখানে কিন্তু আমি লাইভ চ্যাট করছি আপনাদের সঙ্গে। সো ওখানে চলে এসে সাবস্ক্রাইব করতে হবে সবার আগে, সাবস্ক্রাইব করার পরে আমার সঙ্গে চ্যাটে যুক্ত হতে পারবেন। ওকে, এখন আমি যেটা বলবো বিরতিতে যাবার আগে, সেটা হলো সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। প্রিয় শ্রোতা, স্বাগত জানাচ্ছি আরো একবার, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমাদের সঙ্গে আছেন রিমা। আমি কথা না বাড়িয়ে রিমার কাছে আবারও ফিরছি। জি,
প্রশ্নটা আপনার কাছে যেটা খুব অড লেগেছে, আমি এখানে একটু বলি, সেটা হচ্ছে যে ডিফারেন্স ছিল বয়সে প্রায় 15 বছরের মতো, এবং অবশ্যই রেসপন্সিবিলিটি যদি বেশি যায় তাহলে অবশ্যই সেটা ছেলের কাছেই যাওয়া উচিত, কারণ সে তো 16 বছরের একটা মেয়ের মেন্টাল ম্যাচুরিটি কি সেটা তো অবশ্যই সে বোঝে, এবং সেই জায়গাটা থেকে তার হয়তো এই ধরনের প্রশ্ন বা আপনাকে যে স্বল্প সময় দেখেছে তাতে এই ধরনের প্রশ্নটা করা উচিত হয়নি। কিন্তু একটা কথা আছে যে জীবনে অনেক সবকিছু যে উচিত মেইনটেইন করা যায়, তাহলে যদি এরকম হতো তাহলে তো মানুষ তো ফেরেস্তা সম হয়ে যেত, সেটা তো সম্ভব না। তো মানুষের জীবনে অনেক ভুল হয় এবং ভুল একজনের ভুল থেকে আমরা অনেক সময় অনেক কিছুই শিখি। ঠিক আছে, তো আপনার জীবনে যে ঘটনাটা ঘটলো তারপর কি হলো?
তো তারপরে মানে এটা আমি কিভাবে বলবো বুঝতে পারছি না, মানে এক্সপ্লেন করব কিভাবে আই ডোন্ট নো। অনেকের জীবনে এটা হয়তো খুব মানে আমি এটা হতে পারতো সুখের, কিন্তু আমার আমি যেহেতু বয়স অল্প, হাইট ওয়েট কম তার থেকে, তারপরে সে অনেক লম্বা চড়া মানুষ, তার স্বাভাবিক নিয়মে সে ছিল হয়তোবা, কিন্তু আমার জন্য ফিলিংসটা খুব ব্যাড ছিল আর কি, আমি খুব কষ্ট পাচ্ছিলাম আর কি সোজা কথা। এবং আমি আগেই বলেছি যে আমার স্কিন খুব পাতলা ছিল, আমি রান্না কখনো তো কাজ করিনি, কখনো রোদে পুড়িনি, কখনো মানে ইয়ে ছিলাম আর কি একটু, তো আমার কিন্তু একটুতে গায়ে ফোসকা পড়তো, মানে এমন হচ্ছে একটু বেশি রোদে হলো দেখা যাচ্ছে আমার গায়ে লাল লাল ছোপ ছোপ দাগ পড়ে যেত, একটু বেশি রোদে গেলে বা বেশি গরম লাগলে আমি কিন্তু গরম সহ্য করতে পারতাম না, আমার নাক দিয়ে ব্লাড এসে যেত। তো উনি আমাকে যে আদরের নমুনাটা দেখিয়েছে,
ইট ওয়াজ নট হিউম্যানিটিক, এটা আলটিমেটলি মানবিক আচরণ ছিল না। আপনি যেটা বলতে
চাচ্ছেন, সে আমাকে বোঝানোর চেষ্টা করেছে এটুকু আমার মনে আছে, যে না তুমি কষ্ট পাচ্ছ এটা ঠিক, কষ্ট পেও না, এটা হয় এটা ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। যাই হোক, সকাল হলো, সকাল হলে পরের দিন সকালে বউ ভাত বাসায় অনুষ্ঠান কম কমানো, তো আমি কাউকে কিছু বলতে পারছি না, কিন্তু মনের ভিতরে তখনই একটা আমার কষ্ট ঢুকে গেছে কিন্তু অলরেডি, যে এটা কি হলো, বিয়ে মানে কি এরকম, আমি এটা কিন্তু বুঝতে পারতেছি না, বিয়ে মানে কি এরকম, আর এই লোকটার সাথে তাহলে আমাকে এভাবে থাকতে হবে, মানে আমি মানে সবকিছু মিলে আমার মাথার মধ্যে হজবড়ের অবস্থা হয়ে গেছে একটা একটা আর কি, আর আমি খালি অপেক্ষা করতেছি কখন বাবা মা আসবে, কখন কে আসবে, মানে আমি অপেক্ষা করে আছি আর কি, মানে আমার ভালো লাগছে না, সোজা কথা ভালো লাগছে না। আমি সকালেও তেমন ভাবে খাচ্ছি না, কিন্তু আমার হাজবেন্ড দেখছে সকালবেলা থেকে স্বাভাবিক, সে ঘুরতেছে সবার হাতে কথা কথা বলতেছে আর কি, আমার অন্যদের আমার ঘরে আসতেছে, সবকিছু স্বাভাবিক, অনুষ্ঠান টনুষ্ঠান সবকিছু স্বাভাবিক, এবং একসময় আমার বাবা মা আসেও, আসার পরেও আমি ওই অবস্থায় দেখা যাচ্ছে আমাকে মানে স্টেজ করে যেখানে বসিয়ে রাখা হয়েছে, আমি তো খুব ক্লোজ ভাবে তখন বাবা মার সঙ্গে কিছু বলতে পারছি না, আর আমার বাবা কেন যেন ওই দিনের পর থেকে তার চেহারাটা চোর চোর হয়ে গেছিল আর কি, চোর চোর বলবো কেন, মানে আমার দিকে চোখ কিরকম লুকা ছাপা, চোর চোর বলবো না, লুকো লুকো ছাপা আর কি, মানে হয়তো বা আমার দিকে তাকালে তার চোখ জলে ভরে উঠতেছিল এমন কিছু হচ্ছে হয়তো বা,
সে নিজেকে হাইড
করছে। হ্যাঁ, আমি তো কিছু বলতেও পারছি না কাউকে, শুধু ছোট ফুপুটা আমার ফ্রেন্ড লিত, সে আসছে, আসার পরে তখন আমাকে বলতেছে, আমাকে তো বললাম যে অনেকে মনা বলে ডাকতো, তো আমাকে বলতেছে মনা কেমন আছো, হ্যাঁ, তো আমি বলছি যে ফুপু আমার না ভালো লাগেনি, আমার সারা রাত ঘুম হয়নি, হ্যাঁ তোমরা আমাকে আজকে নিয়ে যাবা তো, হ্যাঁ, তো বলছে হ্যাঁ আজকে নিয়ে যাবে, মিয়া ভাই বলেছে আজকে তোমাকে নিয়ে যাবে, যে আমাকে সহকারে আজকে নিয়ে যাবে। আমি এবার ওকে বলছি কি ফুপু শোনো, ওই লোকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই, আমাকে নিয়ে যাও, হ্যাঁ বাবাকে আস্তে করে বলে এসো, ওনাকে নিয়ে যাওয়ার দরকার নেই, মানে এইভাবে আর কি। আমি তো আসলে বুঝতেছিলাম ওই লোকটা আমার সঙ্গে গেলেই মনে হলো যে আমার একটা ব্যাড ফিলিংস, ওই লোকটাকে নিয়ে যাওয়ার দরকার নেই, এই জন্য ফুপুকে আস্তে করে কানে কানে এটা বলতেছি। যাই হোক, ওই দিনকার অনুষ্ঠান মিটে টিটে গেল, তারপরে আমাদেরকে নিয়ে যাওয়া হলো, তো আমার আমার বেডরুমেই আমি ছিলাম আর কি, সেখানেও আমার আমার বাবা মা তো আর কোনো কিছু খেয়াল করে না, আমার বাবা মার ধুম লেগে গেছে, বাড়িতে অনেক লোক পুপুরা ধুম লেগে গেছে যে জামাকে কোন পিঠা খাওয়াবে, জামাকে নতুন জামাই ফার্স্ট আসছে আমাদের বাড়িতে,
মানে
আমাদের বাড়িতে একদম মনে করেন যে আনন্দ উৎসব। আর আমি হয়েছে কি যে এই একদিন দুই দিনে মানে আমার ফ্যামিলি থেকে যেহেতু আমি একটু দূরে, আমি আমার ফুপু ফুপাত ভাই বোন টোন এদের পেয়ে ওদের সাথে সবসময় থাকি, ওদেরকে পেয়ে আমার জামার কথা আমি ভুলে গেছি, মানে এমনিও তোর কথা আমার মনে থাকার কথাই না, তারপরে ওই আমার সাথে একজন লোক আসছে তার থেকে আমার কোনো ইয়ে নাই, আমি কিন্তু ওদের সাথেই মানে বাসায় যে ঢুকেই আগে আমি কিন্তু শাড়িটা খুলছি, খুলে আগে কিন্তু আমি স্কার্ট পরে ফেলছি বুঝছেন, ফেলে আমি আমার মতো মানে আবার দৌড়ানো শুরু করছি ঘরের মধ্যে, একবার এর সাথে এই গল্প করি, ওর সাথে ওই গল্প করি, কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমার এক ফুপাতো ভাই, ওর সাথে খুব ফ্রেন্ডলি সম্পর্ক ছিল আমার থেকে 2 বছরের বড়, তো ও আমাকে জিজ্ঞাসা করতেছে মনি তোর মুখ চুপ দেখে তো ভালো, ওই যে বললাম আপনাকে যেটা সাইন দেখে বলছে ভাল লাগতেছে না তো। হ্যাঁ, তখন আমি বলতেছি কি যে ভাই জানো লোকটা না একটু ভালো না, হ্যাঁ লোকটা না খুব খারাপ, অনেক চুরচু খারাপ। আমাকে আমি তো দেখলাম যে মিঠুন চক্রবর্তীর মতো, হ্যাঁ এরকম আর কি কথাবার্তা হচ্ছে। যাই হোক, আমার সংসারটা এইভাবে আর কি আগায় যাচ্ছে যাচ্ছে, আমি শ্বশুর বাড়িতে যাই আসি, বাবার বাড়িতেও থাকি, কিন্তু আমি কিন্তু এইগুলো আসলে তখন কিন্তু বুঝি না যে শ্বশুর বাড়ি গেলে কাজ করতে হয় কি করতে না হয়। আমার হাজবেন্ড সকালবেলা অফিসে চলে যান, আমি হয়তো গুসল টুসল করে, উনি ছিল তখন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, উনি হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার যেটা বলে আর কি আপনার পানি উন্নয়ন বোর্ডের। তো আমি তখনও কিন্তু বুঝি না, তো আমি নাস্তা টাস্তা খাই ছোট নন্দের সাথে সময় পাস করি, কিন্তু আমার শাশুড়ি মনে মনে খুব খেপে যাচ্ছে। আমি এখন এখন জানি আর কি উনি খুব চেপে যাচ্ছেন, কি রে কি বউ বিয়ে করে নিয়ে আসলাম, শাশুড়ি কি করতেছে তাও কি দিয়ে দেখে না, বাড়ির কে কি করতেছে কি দিয়ে দেখে না, ঘুম থেকে দেরি করে ওঠে, নামাজ পড়ে না, হ্যাঁ মানে নখ পালিশ লাগায় বসে থাকে, হ্যাঁ নাক ফুটো করা নাই, হ্যাঁ এরকম অনেক কিছু আর কি। তো ওই দিন উনি খুব হঠাৎ করে খুব লাউড হয়ে গেলেন, আমার বলতেছে এই তোমার কি খালি শোকে সাজা দেখার জন্য নিয়ে আসা হচ্ছে নাকি, তুমি খালি ঘরের মধ্যে বসে বসে মানদাদের হেমন্তের না কি কার 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 গান শুনো, হ্যাঁ তোমার হাজবেন্ড খাবে সেটা তোমার খেয়াল রাখতে হয় না, তোমার যে পাঁচটা ননদ আছে তারা কলেজে যাচ্ছিস ভার্সিটিতে যাচ্ছে তুমি সেগুলো খেয়াল রাখবা না, হ্যাঁ তুমি নিজেকে নিয়ে সবসময় বসে থাকো, হাতে নখ পলিশ মাখিয়ে বসে থাকো, মানে এরকম করে আমার সাথে খুব চিল্লা পাল্লা করতেছে।
এই কয়েকদিনের মধ্যে
মানে 15-20 দিনের পরেই।
আচ্ছা, হুম,
আমি কিন্তু বুঝতে পারতেছি না, আমি একদম থতমত খেয়ে হা করে বসে আছি যে আমাকে এ ধরনের কথা তো কেউ কখনো বলেনি,
হ্যাঁ
আমি তো আসলে এরকম কথা কোনোদিন বলে নাই আমাকে কেউ। তো আমি খুব মন খারাপ করে ওনার দিকে তাকায় আছি, আসলে উনি কি বলতেছে, আমি বলতেছি মা আমার নাক ফুটো নেই সেই জন্য রাগ করতেছেন, আমি এটাও বুঝি নাই যখন বলছে এই মেয়ের নাক ফুটো নাই, আমি বলছি নাক ফুটো জানো না, জানে হ্যাঁ কি বাড়িতে বিয়ে দিছি মেয়ের হচ্ছে নাক ফুটো না থাকতে ছেলের অমঙ্গল হয় এটা জানে না, এরকম বলতেছে। তা আমি বলছি এটার জন্য মনে উনি রাগ করছে, তা আমি বললাম ওই যে একটু জেদি ছিলাম, আমি সে নাক ফুটোর যখন এতই সমস্যা, আচ্ছা ঠিক আছে আমি একদম নিজের যে ঘরটায় থাকতাম, এমনকি আমি ওই ঘরে যখন যে ঘরটাকে আমাকে থাকতে দেওয়া হয়েছে যে সেই ঘরটার পরিবেশটা এরকম ছিল যে একটা শুধু খাট, ড্রেসিং টেবিল নাই কোনো, একটা টেবিল আর একটা স্টিলের আলমারি আর কিছু নেই ওই ঘরে, ও একটা আলনা ছিল যে আমি কখনো মানে আমার আমার ঘরটা তো অনেক সাজানো গুছানো তখনকার সময় চেস্টের ড্রয়ার একদম ম্যাচিং করা সবকিছু, তখন এইটা আমার বাবা মা কিন্তু খেয়াল করেছে, আমার বাবা মা খেয়াল করেছে এবং তারা কিছু বলেনি এবং তারা কিন্তু অলরেডি ফার্নিচার অর্ডার দিয়েছে আমার জন্য আর কি। এবং আমার ঘরে যে ওই বাসে যে রঙিন টিভি নাই এটাও খেয়াল করেছে তারা, সাদা কালো টিভি দেখে তারা, ফ্রিজ একটা ছোট, কিন্তু বাড়ি কিন্তু চারতলা, চারতলা বাড়ি, দুইটা ফ্লোর নিয়ে আমরা থাকি, কিন্তু ফার্নিচারের ডিজাইন গুলো সব পুরাতন এরকম আর কি।
আচ্ছা,
জাস্ট লাইক বাবারা হয়তো এটা খেয়াল করেছে ই করেছে। তো আমার রুমের সাথে কোনো অ্যাটাচড বাথও ছিল না, যেটা আমি কখনো কোনোদিন অভ্যস্ত না, আমি আগেই বলেছি সেটা আমার একটা প্রবলেম হচ্ছিল।
এখানে একটা বিষয় খেয়াল করবেন, উনি যে বিষয়গুলো আনছে ছোট ছোট করে সেগুলো হয়তো বলার মতো না কিন্তু খুব ইম্পর্টেন্ট দুটো মানুষের জন্য। দুটো মানুষ দুটো পরিবেশ থেকে আসছে, দুটো মানুষের আমরা বিয়ে মানে মনে করি যে দুটো পরিবারের মেলবন্ধন, এটা কিন্তু শুধু দুটো মানুষের মেলবন্ধন না, দুটো পরিবারের মেলবন্ধন। এবং অবশ্যই একটা মানুষ যেভাবে যে লাইফস্টাইলে ছিল হঠাৎ করে এসে আরেকটা লাইফস্টাইলে মানানসই হওয়াটা খুবই ডিফিকাল্ট, সে ছেলেই হোক বা মেয়েই হোক। কিন্তু আমাদের সামাজিকতা একটা বিষয় আমরা ধরে নিই যে মেয়ে মানেই হচ্ছে তাকে মানিয়ে চলতে হবে, মেয়ে মানেই হচ্ছে সে যে পরিবার থেকে আসুক না কেন, যেটাই করুক না কেন, শ্বশুরবাড়িতে যা আছে সেটাই তাকে মেনে নিতে হবে। যদি সিচুয়েশনটা এরকম হয় যে না এখানে আসলে কিছু করার নেই, বিকজ ওনাদের কি বলা যেত এফোর্ড করার ক্ষমতা আসলে অতটুকুই, তাহলে সিচুয়েশনটা ডিফারেন্ট। কিন্তু যদি বিষয়টা এরকম হয় যে না ইউ হ্যাভ মানি অ্যান্ড আপনার সেই ক্যাপাবিলিটিস আছে, তাহলে আপনার পরিবারে যেই আসুক না কেন তাকে যদি আপনার পরিবারেই সাস্টেইন করতে হয় তাহলে আপনার উচিত তার পাস্ট লাইফটা একটু হলেও স্টাডি করা, নইলে কিন্তু সে কোনোভাবেই আপনাকে বেস্টটা দিতে পারবে না।
কারণ আমি যদি বলি যে একটা ছেলে হোক বা মেয়েই হোক না কেন, দেখুন যিনি এই ভদ্রলোকের সংসারে গেছেন তিনি কিন্তু গিয়ে রাতারাতি পরিবর্তন হবেন বিষয়টা কিন্তু এরকম না। তিনি তারা একদম পুরো যদি ষোলো বছরে বিয়ে হয়ে থাকেন, আর উনি যেটা বলছিলেন ষোলোটা বছর নিয়েই কিন্তু সেখানে গেছেন। হ্যাঁ, এবং এই ষোলোটা বছরে তাকে কিভাবে ট্রিট করা হয়েছে, কিভাবে বড় করা হয়েছে, কি আচরণ তার সঙ্গে করা হয়েছে, কি ধরনের পরিবেশের মধ্যে সে থেকেছে, সে সব কিছু নিয়ে কিন্তু ওখানে গেছে। সুতরাং এটাকে যদি রাতারাতি ধাক্কার কবলে পড়ে যায় তাহলে এটার ভবিষ্যৎ ভালো হবে না, এটাই ধরে নেওয়া যায়। জানি না কি হয়েছে। ওকে বলুন তারপর।
তো তারপরে যাই হোক, আমি এগুলো কিছু বলি না, কিন্তু আমি যে আসলে আমি এখন নিজে ইমাজিন করি যেটা, সেটা হচ্ছে যে ওই সময় এরকম বুবা কেমন কেমন করে হয়ে গিয়েছিলাম।
তারপরে জমতে জমতে যখন একবার টানার পর এক্সট্রিম লেভেলে যখন টানা হবে, টানার পরে যখন ছাড়া হবে তখন কিন্তু গতিটা যায়। তো যে যত বেশি টানতে পারে, মানে যে তত বেশি সাইলেন্স থাকতে পারে, সে যখন বাস্ট হয় সে তত বেশি পরিমাণ শব্দ করে বাস্ট হয়। তো আমরা একটা জিনিস মনে করি, সেটা মেয়ে হোক বা ছেলেই হোক না কেন, যখন আমরা কারোর প্রতি অত্যাচার করছি কিংবা কেউ যখন একটা জিনিস মানিয়ে নিচ্ছে, চাপতেছে ভিতরে, চাপার ক্ষমতাটা ভালো, কিন্তু এটা যদি এমন হয় যে চাপতে 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 অনেকদিন ধরে চাপার পরে সে বাস্ট হলো, তাহলে ক্ষতি হওয়ার সম্ভাবনাটা বেশি। তার চেয়ে বরং একটু চাপলে একটু বের করে দিল, একটু চাপলে একটু বের করে দিল, সেটা অন্য জিনিস, কিন্তু ওনার ক্ষেত্রে বোধহয় বিষয়টা এরকমই হয়েছে। জি রিমা, তারপর কি হলো?
তারপরে আমি মানে জেদ করে ঘর আটকাই, মানে নিজের গেট আটকাই দিলাম, দিয়ে সুই সুতো নিছি, আমার ছোট নাতকে বললাম
নিজের নাক নিজেই ফুটাবেন।
হ্যাঁ, নিজের নাক নিজেই ফুটো করে ফেলছি।
করেছেন?
হ্যাঁ, আমি বললাম না যে বিলেটটা হাত কাটতে যখন পারি তখন তো ওই জেদ উঠলে তো আমি ওইটাও করতে পারি। তো নিজে নাক নিজে ফুটো করে, ওরা আমাকে যে নাকফুলটা দিয়েছিল সেই নাকফুলটার সঙ্গে সঙ্গে আবার পড়েছি, রক্ত পড়তেছে। পরে এসে আমার শাশুড়িকে বলতেছি, দেখছেন পড়ছি, এখন তো কিছু হবে না। আমার শাশুড়ি আমার দিকে হা করে তাকায় আছে, কি মেয়ে এটা? হ্যাঁ, যাই হোক, হয়তো এরকম একটা ফিলিংস নিচ্ছে। তো আমি আবার কিছুদিন পরে হয়তো আমার আম্মার ওখানে গেছি, আম্মার দেখে তো কান্নাকাটি করে আসছি, কারণ বাবা নাক ফুটো করা পছন্দ করতেন না, আমি ব্যথা পাবো দেখে বিদায়। তো সেখানে আমার নাক ফুটো করা, এবং অলরেডি সেটা সঙ্গে সঙ্গে তাজা ইসের মধ্যে আমি ইয়ে পড়েছি, এটা তো ঘা হয়ে মানে একটু ফুলে টুলে গিয়েছে। যাই হোক, মা নাক খুলে ওয়াশ করে আবার মলম টলম লাগিয়ে যাই হোক নাকটা ঠিক করেছে পরে, কারণ আমার বাবা বাড়ি থেকে মা বাড়ি তখন তো বেশি দূর, মানে শ্বশুর বাড়ি তো বেশি দূরে না, দেখা যাচ্ছে শুক্রবারে ছুটির দিন হলেই দেখা যাচ্ছে বাবা জোর করে এসেই বলতো, বাবা একটু আসো, আমার মেয়েটাকে একটু আসো, বাবাই আসতেন দেখতে, এরকম প্রায় হতো। আর একটা জিনিস হয়েছিল কি, যে আমার বাবা আমার সুবিধার জন্য বললাম যে ফার্নিচার থেকে শুরু করে টিভি ডিজিপি সবকিছু আমার শ্বশুরবাড়ি পাঠিয়ে দিয়েছেন, এমনকি ফ্রিজ পর্যন্ত।
হ্যাঁ,
তো তারপরে দেখা যাচ্ছে যে আমার ভাইয়ের একটা বাইক ছিল, ভাই আমার ভাইয়া কলেজে ওঠার সাথে সাথে একটা বাইক চালাতেন। আমার বিয়ের পরপরই আমার বাবা আমার হাজবেন্ডকে একটা বাইক কিনে দেন।
আচ্ছা।
যে তাহলে যখন তখন আমার মেয়ের সাথে করে আসতে পারবে, আমার মেয়েকে সাথে করে একটু ঘুরবে, কারণ আমার আবার বাইকে চড়ার খুব অভ্যাস ছিল, কারণ ভাইয়াদের সাথে বাইকে চড়তাম, কোথাও নিয়ে যেতে হলে বাইকে যেতাম, বাবার সাথে আবার যেতাম, যার জন্য আমি বাইকে চড়তে খুব পছন্দ করতাম, বাবা এটা জানতো, তো এরকম মাঝে মাঝে যাওয়া হতো। কিন্তু ওনার সাথে কি সম্পর্কটা আমার কেমন ছিল, মানে ঝগড়াঝাটিও ছিল না, আবার তার সঙ্গে খুব ফ্রি ছিলাম এরকমও না, যে সংসারে কি হচ্ছে সেটাও আমি তাকে বলতাম না, মানে হয়েছে কি তার সঙ্গে আমার দেখা যাচ্ছে হয়তো খুব কম, ভয় পেতাম তাকে আমি, এবং কি বলে ডাকবো এটাও কিন্তু আমি বুঝতে পারতাম না। আমাকে কেউ ডাকতে বলে কোনো সময় ভাই বলে ডাকতাম, ভাই ভাই আপনাকে ডাকতেছে, আবার কখনো বলতাম কি দাদা ভাই দাদা দাদা ভাই আপনাকে ডাকতেছে, এরকম বুঝতাম না আর কি, এটার জন্য বকা খাইতাম, মাঝে মাঝে নাম ধরেও ডেকে ফেলতাম। হ্যাঁ, তো আমার আমার শাশুড়ি এটা নিয়ে বকাও দিত। তো এরকম একদিন এরকম চলতেছে আমার সংসার আর কি, বকা ছোকা খাচ্ছি, বুঝতে পারতেছি না কি হচ্ছে না হচ্ছে, আম্মার কাছে মাঝে মাঝে যাই বলতেছি, আম্মা এরকম বকা দেয় কেন ওনারা, আমি তো কাজ করতে পারি না, হ্যাঁ এরকম বলি। তা আম্মার মধ্যে হয়তো বা প্রস্তাব দিয়েছিল আমার শাশুড়ির কাছে যে আমার মেয়ে হয়তো কাজ করতে পারে না, বিয়ান আমি কি একটা কাজের মানুষ দিব আপনাদের, ওদের ভাষায় যে দেখি যে একটা মোটা কাজের মানুষ তো ছোট। আমার শাশুড়ি অনেক কাজ করেন, আমার অনদরাও দেখলাম যে অনেক কাজ টাজ করেন, সেখানে আমি কিছুই করি না, সেটা তো আসলেই কথা শোনানোর মতোই আর কি। যাই হোক, আমার ব্যাসে তখন সেটা মনে হয়েছে আর কি। হ্যাঁ, তো তারপরে এরকম করতে করতে তারপরে হঠাৎ করে একদিন আমার শাশুড়ি বললো, হ্যাঁ তুমি একটু রান্না বাড়া দেখো না, এরকম যাই হোক এরকম বলতেছে। তার আবার একটু মাঝে মাঝে প্রবলেম হতো, বুকে পেন টেন করতো এরকম। আমার কষ্ট হয় একা একা।
তখন আপনার লেখাপড়ার কি অবস্থা?
তখন লেখাপড়ার অবস্থা হচ্ছে আমি কলেজ টোটালি অফ করে দিয়েছি, সেকেন্ড ইয়ারের পরীক্ষা দিয়ে কলেজে যাওয়াই হয় না। আমি তখন আসলে বুঝতে পারছিলাম না আসলে যে আমার কি করণীয়। তো আমার মনে হচ্ছিল যে হয়তো বা মাকে বললাম যে মা আমার কাজটা করলে মনে হয় ভালো হয়, উনি তো একটু রাগটাগ করে। তো আমার মা বলতো যে শ্বশুর বাড়ির সবাই এরকম, তখন আমিও তো কাজ করি, হ্যাঁ করতে হয় মায়ের গুলা একটু, তুমি শাশুর সঙ্গে একটু একটু হেল্প করবা। এখন হেল্প করা বলতে আমার মা তো অতটা বোঝে নাই যে হেল্প বলতে কি বোঝাচ্ছে আর কি, হয়তো বা শাশুড়ির সঙ্গে একটু ই করলাম টোরলাম। কিন্তু হেল্প বলতে আমি এবাড়ির একটা বউ, আমার যে এত দায়িত্ব আমি কিন্তু তখন কিন্তু বুঝতে পারতেছি না যে এবাড়ির আমি একটা বউ, আমার পাঁচটা ননদ, আমার অনেক দায়িত্ব, এবং আমার শাশুড়ি একটু অসুস্থ, আমাকে অনেক দায়িত্ব নিতে হবে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি না। আর আমার হাজবেন্ড কোনো প্রকারে আমাকে কিন্তু হেল্প করতেছে না, হাজবেন্ড কিন্তু বলতেছে না বুঝায় তোমাকে এগুলো করতে হবে ওইগুলো করতে হবে। হ্যাঁ সে কিছু এমন তেমন হলেই আমার হাতে হাতে মানে অনেক জোরে না এটা কিরম করে করে নাকি।
ঠিক আছে দর্শক, আপনারা শুনছেন, দর্শক বলছি দর্শক ইনফ্যাক্ট, কারণ আমাদের অনুষ্ঠানটি দেখাও যাচ্ছে ইউটিউবে, সো সেক্ষেত্রে আমার চ্যানেলটিতে আসতে হবে www.youtube.com/rjkebriafm। অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন এবং অবশ্যই আপনি ডান পাশে যে বেল আইকনটি আছে ওটা অন করে দেবেন, মানে নোটিফিকেশন বাটনটি অন করে দেবেন। সো ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ঠিক রাত একটায় ফিরব, আমার সঙ্গেই থাকবেন আশা করছি। আর এই অনুষ্ঠানে আসতে হলে আমাদেরকে ফোন করতে হবে, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলি 09611904904। ছোট্ট একটা বিরতি, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি। আর আপনারা সবাই শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প উইথ মি আরজি কিপ্রিয়া,
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউনড সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
স্বাগত আরো একবার প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। জি রিমা, তারপর কি হলো?
এটা কি এরকম নাকি, কি রান্না করছো? হ্যাঁ রুটি এরকম বেগাতেরা কেন, এবার কোন দেশে জাপানি রুটি? মানে ওর এবার একটু কথা এভাবেই বলে, হ্যাঁ এটা কি চায়না থেকে আগত, মানে এভাবেই কথা বলে সে আর কি। তো আমি এগুলো আর কি খুব ভালোভাবে নিতে পারছিলাম না, যে আমি তো আসলে পারি না। হ্যাঁ এবং মানসিক ভাবে কিন্তু আমি খুব মানে খারাপ পরিস্থিতির মধ্যে আরো আবার চলে যাচ্ছি আস্তে আস্তে, এবং আমি কাউকে বলতে পারতেছি না আর কি বিষয়টা কি। মা বাবাকে যে বলবো বলতেছি, কিন্তু মা বাবা চিন্তা করতেছে কি যে হয়তো আলোচনা করে একটা কাজের মেয়ে হয়তো ওর জন্য পাঠিয়ে দিব, সেটা তো আমার শাশুড়িকে দেখাচ্ছে বিরূপ প্রতিক্রিয়া করতেছে। হ্যাঁ আপনার মেয়েকে যে বলছে যে আমরা কাজ করাচ্ছি বেশি, হ্যাঁ আপনার মেয়েকে এটা বলছে, মাত্র সেই দোষটা দেখাচ্ছে আমার ঘাড়ে এসে পড়তেছে এরকম। হ্যাঁ তো আমার হাজবেন্ড মাঝে মাঝে দেখা যাচ্ছে বলতেছে আমি কাজ করতেছি সারাদিন, সে অফিস থেকে এসে দেখতেছে কি যে আমি গোসল করছি তার মা রান্নাঘরে আছে। বিষয়টা হয়েছে এরকম যে আমি রান্না করছি, হয়তো বা তার আমার হাজবেন্ডের আসার টাইম হয়ে গেছে, আমার শাশুড়ি বলতেছে এই তরকারিটা আমি নামাচ্ছি তুমি যাও গোসল করে নাও, সে এসে দেখতেছে তার মা রান্নাঘরে আমি গোসল করতেছি, সে মনে করতেছে তার মায়ের কাজ করে, আমি কোনো হেল্প করি না। এবং আমাকে কখনো জিজ্ঞাসা করতেছে না যে তুমি কোনো হেল্প করো কিনা। তো যাই হোক, এবং আমার হাজবেন্ড এটাও বুঝতো না যে একটা বউয়ের বা একটা মেয়ের অনেক কিছু লাগতে পারে, এভাবে আমি আর কি লাইফ লিড করতেছি আর কি। আর আমি যখন বাবা বাড়ি আসি তখন আমার মা যেটা ভালো লাগে সেটা আমার জন্য কিনে রাখে, বা আমাকে সাথে করে নিয়ে যায় মার্কেটিং করে। এবং আমি অনেক সময় কাঁদতাম যে বাবা আমার কাছে তো টাকা নাই, হ্যাঁ আমার কাছে তো টাকা নাই, আমি তো চটপটি খেতে পছন্দ করি, আমাকে তো কেউ চটপটি ফুচকা খাওয়াতে নিয়ে যায় না, এই করে না। বাবা আমাকে, আমার মনে আছে সেই টাকা আমাকে অনেক সময় যাওয়ার সময় 5,000-10,000 করে টাকা দিয়ে দিত। এইগুলো আবার দেখা যাচ্ছে আমি আমার ননদের পিছনেই খরচ করতাম। এ তোরা কি কিনবি বল, আমার কাছে টাকা আছে। আমি কিন্তু আসলে ওইভাবে কখনোই, ওরা আমাকে আপন না মনে করলো, আমি কিন্তু সবসময় এভাবে। আবার দেখা যাচ্ছে যে ভাবি তোমার না অনেক সুন্দর সুন্দর আংটি, এই তো আংটি নিবি, আমার না বক্স ভর্তি আংটি আছে, নিয়ে যেয়ে দিয়ে দিতাম ওদের। ওরা কয়টা নিয়েছে সেটাও কিন্তু আমি কোনদিন খেয়াল করতাম না এরকম। তারপরে আমি এরকম ভাবে আমার সংসার চলছে চলছে, এর মধ্যে আমার পরীক্ষা এসে যায়, আমার পরীক্ষা এসে যায়। তো মা বলে পরীক্ষা তো দিতে হবে তোমাকে, তা আমি বলি বিয়ে দিছ তো আবার পরীক্ষা দিব, কারণ আমার আর পড়ালেখার প্রতি তেমন কোন আগ্রহ নাই আর কি। সারাদিন কাজ করে আমার আর ইচ্ছা করে না পড়ালেখা করি। তো আম্মা কি করতেন, আম্মাকে দুপুর মানে 4টার দিকে এসে নিয়ে যেতেন প্রাইভেট টেভেট পড়ায়, আবার আম্মা আমাকে মানে সন্ধ্যার পরে যখনই প্রাইভেট পড়া শেষ হতো মা আমাকে দিয়ে যেতেন। এটা নিয়েও কথা শুরু হলো আর কি, এটা নিয়েও কথা শুরু হলো যে পাড়ার লোকজন কি বলতেছে, প্রতিদিন একটা মা তার মেয়ের বাসায় আসতেছে, হ্যাঁ এটা তোমার মা, আমি তো আমার মা তোমাকে প্রাইভেট পড়াতে নিয়ে যাচ্ছে। তারপরেও এটা নিয়ে কথা শুরু হলো, তাও আমাদের বাসায়। তারপরেও সেটাও কোন রকম ওভারকাম করে তারপরে পরীক্ষা হলে পরীক্ষা দিলাম। যাই হোক, আমার আশা ছিল না যে আমি পাশ করব, এনি আমার কোন রকমে আশা ছিল না আমি পাশ করব। তারপরেও আমি যেদিন রেজাল্ট বের হয়, আমাদের শ্বশুরবাড়িতেই আছি, শ্বশুরবাড়িতে আছি, তো রেজাল্ট বের হয়েছে, আমার রেজাল্ট এসেছে উইথ হেলথ,
কোন কারণে ঝামেলা হয়েছে,
করে দেখেছি আমার রেজাল্টটা একটু ভুল ছিল, মানে আমার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড আর অ্যাডমিট কার্ডের মধ্যে একটা সাবজেক্ট একটা গন্ডগোল ছিল আর কি।
আচ্ছা,
তো গন্ডগোল ছিল, ওইটা আবার ঠিক করে দিয়ে আসে বাবা, ঠিক করে দিয়ে আসার পরে তারপরে 15 দিন পরে আমার রেজাল্ট কলেজে আসে।
আচ্ছা,
তখন দেখা যায় যে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি।
ওকে,
ফার্স্ট ডিভিশন পেয়েছি। তো তখন যখন আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি তার 15 দিন পরেই আমি কিন্তু অলরেডি তখন প্রেগনেন্ট, তখনও কিন্তু আমি বুঝতেছি না যে আমি প্রেগনেন্ট।
ওকে, বিয়ের কতদিন পরের ঘটনা
এটা? 11 মাস।
11 মাস, ওকে।
11 মাস পরে, কারণ আমি তো ফার্স্ট বললাম যে ফার্স্ট ইয়ার থাকতে বিয়ে হয়েছে, সেকেন্ড ইয়ারে উঠেছি, তারপরে তো পরীক্ষা দিয়েছি, এর মাঝে 11 মাস গিয়েছে, কারণ আমাদের ক্লাস তো বেশি দিন আমরা পাই না। তো যাই হোক, আমি প্রেগনেন্ট, আমি তো সেটা বুঝতে পারতেছি না। ওই যে বললাম আমার রান্না করতে হয়, ই করতে হয়, তো রান্না করতে গেলেই আমার মানে গন্ধ শুনলে আমার বমি আসে, আমি দৌড়াই চলে যাই বাথরুমে, এই করি সেই করি। তখন একদিন আমার শাশুড়ি আমাকে বলতেছে তুমি এরকম করো কেন, খালি বমি করো কেন। আর এর মধ্যে কিন্তু আমার শারীরিক কন্ডিশন অনেক খারাপ হয়ে গেছে, অনেক অনেক, মানে আমি একদম মনে করেন যে 34 কেজি ওজনে নেমে আসছে আমার ওজনটা আর কি। একদিন ছোটখাটো মানুষ ছিলাম, তারপরে আর কিছু খেতে পারি না, শুধু বমি করি। তো আমি বুঝতেছি না, তারপরে আমার শাশুড়ি আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি এরকম করো কেন, তোমার কি শরীর খারাপ লাগে না কি হয় তোমার, তুমি এরকম করো দৌড়াও, খালি বাথরুমে দৌড়াও কেন খালি। তখন আমি বলতেছি কি জানি মা আমার কোনো কিছু গন্ধই সহ্য হয় না, কিচ্ছু ভালো লাগে না, খালি বমি আসে, আমি কিছু খেতেও তো পারতেছি না। হ্যাঁ, তখন আমার শাশুড়ি মনে হয় মুরব্বী মানুষ তো, হাজার হলেও তিনি একটু সন্দেহ করছেন। তো যাই হোক, আমাদের পাশে ফ্যামিলি একজন ডাক্তার আছেন, ডাক্তার ভাই বলি আমরা, তো ওনার কাছে আমাকে পাঠান। ওনার কাছে যখন পাঠান তখন উনি আমাকে প্রেগনেন্সি টেস্ট দেন। এখন তো ধরেন অনেক প্রেগনেন্সি টেস্টের অনেক সিস্টেম হয়েছে, তখন তো আর কোন সিস্টেম ছিল না, তখন তো একদম ল্যাবেই যেতে হতো ইউরিনটা নিয়ে। তো বলে যে পরের দিন সকালবেলা এরকম ইউরিনটা নিয়ে ল্যাবে দিয়েছে, দিয়ে দিলে নাকি রেজাল্ট, আমার হাজবেন্ডই সে রেজাল্ট নিয়ে এসেছে, পজিটিভ আসছে আর কি।
আচ্ছা,
পজিটিভ আসছে, তো সেটা নিয়ে আবার ডাক্তার ভাইয়ের কাছে দেওয়া হয়েছে। তখন ডাক্তার ভাই আমার শাশুড়ি বলছে আমি যেতে পারবো না, যেহেতু এরকম একটা বিষয় তোমাদের হাজবেন্ড ওয়াইফের বিষয় যেহেতু, তো তোমরা দুজনা যাও, ডাক্তার ভাইয়ের কাছে তোমরা দুজনাই যাও। এবং ডাক্তার ভাইও চাচ্ছিল যে আমার হাজবেন্ড যাক, সে বলেছে যে হেলাল আসুক, মানে সে তো আমাদের ফ্যামিলি ডাক্তার, সবাইকে চেনে, আমার বিয়েও খেয়েছে সে। তো আমরা যখন গিয়েছি তার কাছে, সে তখন বলছে যে হেলাল তুমি এটা কি করলা, ফার্স্ট কথাই ছিল তার এটা, তুমি এটা কি করলা। তখন আমার হাজবেন্ড তো চুপচাপ, তো বলতেছে যে তোমাকে আমি বিয়ের সময় বলেছিলাম যে হেলাল তুমি ছোট একটা মেয়ে বিয়ে করতেছো, কেন করতেছো, মিনিমাম তোমার এদের সঙ্গে যায় এমন একটা মেয়ে বিয়ে করো, তারপরে আবার এই মেয়েটা কে তুমি, এই মেয়েটা এখন প্রেগনেন্ট, হ্যাঁ তার ওয়েট এত কম, এবং এই বাচ্চাটাকে সে কি দিবে পেটের ভিতর থেকে, মার যে খাবারটা সে নিবে, মানে ডাক্তার ভাই আমার সময় যে কথাগুলো বলতেছে আমি সেটাই আর কি বলতেছে, তখন তত কিছু বুঝি না। হ্যাঁ, তো সেই সামর্থ্য তো মনে হচ্ছে এমএটা নাই, আর তারপরে ও তো বমি করতেছে একভাবে, ওকে তো ইমিডিয়েটলি এখন স্যালাইন দেওয়ার ব্যবস্থা করা উচিত, তো পানিশূন্যতা হয়ে গেছে শরীরে এখন, এরকম অবস্থা আর কি। যাই হোক, তুমি কি এই বাচ্চাটা নিতে চাও, নিলে কিন্তু সমস্যা হবে, হয়তোবা ওর লাইফ রিস্ক হতে পারে এরকম একটা কথা বলে। তা আমার হাজবেন্ড বাসায় এসে উল্টা মেজাজ দেখাচ্ছে, কেন মানে আমি যেন পাপ করে ফেলছি। হ্যাঁ মানে উল্টা মেজাজ দেখাচ্ছে, হ্যাঁ এরকম অসুস্থ এখন আমার, এখন ঝামেলা অমুক তমুক বিভিন্ন কথা শুরু করছে। তো আমার শাশুড়ি তো শাশুড়ি আবার খুশি, কারণ বাস তার একটা ছেলে যেহেতু একটা বাচ্চা আসতেছে বাসায়, সে খুব খুশি। আমার বয়স টয়স কেউ দেখতেছে না আর কি সেই মুহূর্তে। সে আবার আমার টিএনটিতে ফোন করে আমার মাকে ডেকে নিয়ে আসছে, বিয়ান এরকম সুসংবাদ আছে শিগগিরই আসেন। তো আমার মা এসেছে, আমরা কি দুজন মিলে একটা বাচ্চা পালতে পারবো না? হ্যাঁ ও ছোট হয়েছে তো কি হয়েছে, হেলাল এরকম চিল্লা পাল্লা করতেছে, আপনি আপনার জামাই একটু বোঝান এরকম বলতেছে টুলতেছে। আমার শাশুড়ি তখন খুব ভালো মুডে আছেন আর কি তিনি। তো আমার মা না আসলে তখন নাও বলতে পারতেছে না, হ্যাঁও বলতে পারতেছে না। তিনি একবার আমার কথা ভাবতেছেন, আবার ওই সংসারটার কথাও ভাবতেছেন যে তাদের মধ্যে আনন্দ, আর এদিকে আবার চিন্তা করতেছেন যে আমার মেয়েটা তো আসলে এই অবস্থা কিছু খেতে পারে। তখন আমার এর মধ্যে মা বলছে কি, তাহলে আমি আমার মেয়েটাকে নিয়ে যাই বিয়েন, আমি নিয়ে যাই, ওর তো এই অবস্থা। তখন আবার ডাক্তার ভাই বলে দিয়েছেন, উনি আবার প্রেসক্রাইব করে দিয়েছেন আমাকে, তখন ইমিডিয়েটলি স্যালাইন দিতে হবে, দিতেই হবে। তখন আর আমার আমাদের যেখানে বাসা সেখানে আশেপাশে কোনো ক্লিনিক নাই, একটু দূরে। তো তখন আম্মা দেখলো যে তাহলে এখান থেকে নিয়ে গেলে তো নার্স এসে ক্লিনিক মানে স্যালাইন দিতে পারবে না বা সবসময় টেক কেয়ার করতে পারবে না, এখানে যদি ডাক্তারটা কাছে তাহলে এখানে থাক। তো আমার স্যালাইন চলতেছে ই করতেছে, কিন্তু আমার শাশুড়ি কিন্তু কখনো এসে আমার যে স্যালাইন চলতেছে ই করতেছে আমার পাশে বসা বা মাথায় হাত দেওয়া বা আমার হাজবেন্ড ওই ঘরে ঢুকে না। হ্যাঁ সে ডিস্টার্ব হবে দেখে সে তার মতো থাকে, রাত্রে রাত্রে স্যালাইন খুলতে হবে ই করতে হবে, অনেক ঝামেলা। এগুলো আমার ছোট নোট থাকে আমার পাশে, মাঝে মাঝে আমার শ্বশুর একটু দেখাশোনা করেন। আর দেখা যাচ্ছে যে ওই যে সার্বক্ষণিক যে নার্সটা ছিল উনি দেখাশোনা করতেন, কিন্তু আমার বমি কিন্তু কখনোই অফ হয় নাই। তো এর মধ্যে আমার আবার একটু একটু ব্লাড যাচ্ছে, ব্লাড যাচ্ছে। তখন আবার এইটা আবার ডাক্তার ভাইকে বলা হয়, তখন ডাক্তার ভাই আর কি বুঝছে ব্যাপারটা, বরাবর বুঝছে আসলে ও নিতে পারছে না মনে হয় শরীরে, ওর শরীর এই বয়সে এটা ও নিতে পারছে না। তারপর যাই হোক এরকম বলার পর তখন তারপরেও আপনারা যখন চাচ্ছেন চাচিমা আমি ট্রাই করব, আমি 7 দিন একটা ইঞ্জেকশন দিব সকাল বিকাল দিব, এটা যদি টিকে গেল টিকে গেল আলহামদুলিল্লাহ, না হলে কিন্তু আমাদের এস্টিম পয়েন্টে যেতে হবে, এটা ডিসিশন নিতে হবে। তখন আমার মা আমার তো একদম তখন মনে করেন বিছনা থেকে ওঠা নিষেধ, একদম বেড রেস্ট। তো আমার মা আমার শ্বশুরবাড়ির যেরকম পরিবেশ আমার মা যে আমার কাছে সে থাকবেন সেটাও পারতেছেন না। হ্যাঁ কারণ কি কথা শোনাবে কে, মানে ওরা খুব কথা শোনাতেন, এটাই হচ্ছে প্রবলেম, মানে আসলেই খুব কথা শোনাতেন, এখনো তাদের সে স্বভাবটা আছে আর কি। তো ওই ভয়তে আমার মা আবার খুব বললাম যে চুপচাপ, আম্মা তো অত কিছু মানে কথা পছন্দ না আর কি তার। তো এই অবস্থায় যাই হোক আমার আস্তে আস্তে আমি ওই সিচুয়েশনটা পার করছি, কোন রকম 7 মাস চলে গেছে আর কি। যাওয়ার পরে তারপরে 7 মাসের পরে আমাকে আমার বাবা মা এসে আমাদের দেশে একটা আনুষ্ঠানিকতা করে, সাথ দেয়, সেটা করে অনেক অনুষ্ঠান করে শ্বশুরবাড়ির লোকদের কাপড় চুপড় দিতে হয়, তারপরে ওই খাসি টাসি, তারপরে এই যে মাছ টাছ অনেক কিছু কি দিতে হয়, কি কি দিতে হয় আমি অত জানতাম না তখন, সেগুলো দিয়ে আমার বাবা মা অনুষ্ঠান করে নিয়ে আমাকে নিয়ে গেছেন। তখন আমার বাবার আবার পোস্টিং ছিল মাগুরাতে, মাগুরাতে নিয়ে গেছেন। মাগুরাতে নিয়ে যাওয়ার পর যখন আমার দুই মামা শুনেছে যে আমি এরকম অবস্থা, তখন আমার দুই মামা তাদের আবার নিজেদের প্রাইভেট কার ছিল, তো তোমরা মানে খুলনায় থাকতো, খুলনা থেকে মাগুরা তো বেশি দূর না, তো চলে এসেছে আমাকে দেখার জন্য। এসে তো চিল্লা পাল্লা বুধ এটা কি হলো, আর তোমরা মাগুরায় আনছো কিভাবে, হয় কুষ্টিয়া রাখতা। তো তারপরে যাই হোক আমার মামারা আমাকে খুলনাতে নিয়ে যায় এক প্রকার জেদ করে, কারণ মামাদের কোনো মেয়ে ছিল না, দুই মামারই দুইটা দুইটা করে ছেলে। তো ওখানে যে আমার হাজবেন্ডের পোস্টিং তখন আবার বাগেরহাট, তার জন্য একটু সুবিধা। তো যাই হোক আমার বেবিটা হলো, মানে আমি বেবিটা হতে যে অনেক কষ্ট পেয়েছি, বেবিটার ওয়েট অনেক বেশি ছিল, মানে কারণ আমার বেবিটা কিন্তু এখনো 5 ফিট 5 ইঞ্চি 5.5 ইঞ্চির উপরে লম্বা।
আচ্ছা আমার ফার্স্ট মেয়ে, ওকে যিনি এখন নর্থ সাউথে পড়ছে।
জি জি
ওকে। সো প্রিয় শ্রোতা আমরা এখানে একটা বিরতি নিতে চাই, কোথাকার গল্প কোথায় গিয়ে ঠেকেছে সেটাই হচ্ছে দেখার বিষয়। আমরা আরো আধা ঘন্টারও বেশি সময় আপনাদের সঙ্গে আছি এবং আপনারা যা ভাবছেন গল্পটা আসলে সেরকম নয় শেষ পর্যন্ত হয়তোবা, কজ আমরা ধরে নিয়েছিলাম না কি ধরেছি সেটা পরে বলবো, যখন দেখবেন যে আসলে ঘটনা সেরকম নয় তখনই বলবো। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, আর আপনারা সবাই শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প উইথ মি আরজি কিপ্রিয়া, এবং সবার সাথেই কিন্তু আমি এই মুহূর্তে লাইভ চ্যাট করছি আমার ইউটিউব চ্যানেলে। আমার ইউটিউব চ্যানেলটি হচ্ছে www.youtube.com/
আরজে কিবরিয়া FM. আমি আবারও বলছি www.youtube.com/rjkebriaFM. ঠিক আছে, এই অ্যাড্রেস দিয়ে খুঁজতে হবে, নাম দিয়ে খুঁজলে কিন্তু হবে না। অ্যাড্রেস দিয়ে খোঁজার পরে আপনি চ্যানেলটি পাবেন, ওখানে আজকের যে অনুষ্ঠান সেটার ভিডিও দেওয়া আছে এবং ওখানে কিন্তু আমি লাইভ চ্যাট করছি আপনাদের সঙ্গে। সো ওখানে চলে এসে সাবস্ক্রাইব করতে হবে সবার আগে, সাবস্ক্রাইব করার পরে আমার সঙ্গে চ্যাটে যুক্ত হতে পারবেন।
ওকে, বিরতিতে যাওয়ার আগে আরেকটা কথা একটু বলতে চাই, যেটা বারবারই বলছি, সেটা হচ্ছে সিচুয়েশনটা যখন নিজের মতো না এবং মন যখন বসে না কোনো কাজে, হঠাৎ করেই কোনো ফুড আমাদের মনটাকে কিন্তু ঠিক করে দিতে পারে, যেমনটা হতে পারে কাঁচা আমের সাথে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। গুড মুড গ্যারান্টেড। ছোট্ট একটা বিরতি।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজে কিবরিয়া, অনলি অন ঢাকা FM 90.4। শুনছেন আরজে কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
প্রিয় শ্রোতা, আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, আর রিমা এখানে তার জীবন গল্প বলছে। রিমা, যেখানটা ছিলাম, আপনার বাবু হলো এবং
তো আমি ফার্স্ট মা হলাম, যে অনেক কমপ্লিকেশনের ভিতর দিয়ে আমি মা হলাম। তারপরে আমার যেটা খারাপ লেগেছিল যে আমার শাশুড়ি খুব কেঁদেছিল, সে যখন ফোনে তাকে বলা হয়েছে যে মেয়ে হয়েছে, তখন সে খুব কেঁদেছিল যে মেয়ে হয়েছে, কারণ সে ছেলে যাচ্ছিল, কারণ তার একটা ছেলে। তারপরেও আবার আমার মেয়েটার গায়ের রং তার বাবার মতো হয়েছিল। আমার হাজবেন্ড অনেক কালো না, কিন্তু মানে শ্যামলা, আমি তো একটু ফর্সা বেশি, তো আমার মেয়েটা হয়েছিল শ্যামলা। তো আমার শ্বশুর ফার্স্টেই কোলে নিয়ে বলেছিল যে মায়ের মতো গায়ের রং পেল না। এটা আমার খুব কষ্ট লেগেছিল, যাই হোক সেই মুহূর্তে আমি বলতে পারবো না, কষ্ট লেগেছিল আর কি। তো কিন্তু কষ্ট লেগেছিল আর কি, এটাই
স্বাভাবিক, কষ্ট লাগাটাই স্বাভাবিক।
আমি হচ্ছে বাচ্চা মানুষ করতে তখন তো অত এক্সপার্ট না, তা মাদের আমাদের ওখানে বেশি থাকতাম, কখনো শ্বশুর বাড়ি যেতাম, কখনো আম্মাদের এখানে থাকতাম। তো এরকম করতে করতে সময় যাচ্ছিল, কিন্তু হচ্ছিল কি, আমি শ্বশুর বাড়ি যখন থাকছিলাম তখন তো আমার ননদ ননদদের আরো বিয়ে হয়েছে, সবারই বাচ্চা কাচ্চা আছে। আমার বাচ্চাটা যদি একটু ভুল করে ফেলতো বা একটু অন্যায় করে ফেলতো, আমি কেন জানি তখন যেন খুব ক্রেজি হয়ে গিয়েছিলাম। আর আমার হাজবেন্ড তো বাসায় থাকতো না, আমি শ্বশুরবাড়ি থাকতাম, আমার লেখাপড়া কিন্তু তখনও কন্টিনিউ। হ্যাঁ, আমি কিন্তু তখন অলরেডি পড়তেছি, বাচ্চা সামলাচ্ছি এবং সংসার, তখন কিন্তু আমি পাকা গৃহিণী হয়ে গেছি। এবং এরম করতে করতে আমি হচ্ছে যখন মাস্টার্স পরীক্ষা দিব আর কি, ফাইনাল দিব, আমার বড় মেয়ের ছোট মেয়ের বয়সে ডিফারেন্স হচ্ছে 4.5 বছর, তখন আমি সেকেন্ড বেবি কনসেপ্ট করি। তো তখন সেকেন্ড বেবি কনসেপ্ট করলে তখন সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু আমি খুশি হই না। এবার আমি আর খুশি হই না, এবার আমি বুঝে গেছি মাতৃত্বের কি কষ্ট, আর আমি বুঝে গেছি যে সংসারে আমার কি অবস্থান। এর মাঝে আর একটা কাহিনী আমি বলি, আমার ছোট ননদ যেটা আর কি, যেটা আমার খুব ভালো সম্পর্ক ছিল, তো সেটা সাথে আমার ফুফাতো ভাই, মানে ওরা রিলেশন ছিল, ওরা চলে যায় দুজন আর কি।
আচ্ছা,
এটা ফ্যামিলি থেকে না বলে চলে যায় এবং দোষটা সম্পূর্ণ আমার ঘাড়ে পড়ে যে আমি তাদেরকে বের করে দিয়েছি, যেটা হয় আর কি। এবং এটা নিয়ে অনেক গ্যাঞ্জাম হয় ফ্যামিলিতে, অনেক কিছু হয়, আমাকে আমার হাজবেন্ড মারধরও করে। হ্যাঁ, তারপরে একটা টাইমে আমার বাবা কিন্তু আমাকে নিয়ে আসে, নিয়ে আসার মানে ওরা আমাকে আর রাখবে না, ওদের মেয়েকে ফেরত না দিলে, মানে এরকম ফ্যামিলি আর কি ট্র্যাজেডি চলতেছে। আমার হাজবেন্ড আমাকে মিনিমাম মনে হয় 6 মাস দেখতে আসেনি, আমার বাচ্চাটার কোনো খোঁজ নেয়নি, কোনো কিছুই করেনি আর কি, সোজা কথা। তো তার মধ্যে আমার বাচ্চাটা আমি মা বাবার কাছেই ছিলাম, তো এর মধ্যে তারা উকিল নোটিশও কিন্তু পাঠিয়ে দিয়েছিল যে আমাকে ডিভোর্স দিবে। হ্যাঁ, কিন্তু আমার বাবা খুব আপসেট হয়ে গিয়েছিল তার মধ্যে, যে ডিভোর্স দিবে এরকম একটা বিষয়, আমি যেটার জন্য এতদিন মানে এত কষ্ট করে মেয়েকে সংসার করাচ্ছি। তারপরে এইভাবে যাই হোক, থার্ড পার্সন মিলে সবকিছু মিলে একসময় যায়, আবার জোড়াটা লাগে আর কি, কোনোভাবে এনি হাউ জোড়াটা লাগে। এর মধ্যে আরো তো মনের ভিতরে বিষ ঢুকে গেছে আমার অলরেডি, যে যেই লোকটা আমার ছয় মাস খোঁজ নিল না, আমার বাচ্চাটাকে একবার দেখতে আসলো না, আমি তো কিছুতেই ওর সাথে উকিল নোটিশ পাঠিয়েছিল এটা আমি জানতাম না, এটা আমি জানতাম না। তো হঠাৎ করে তাদের যেভাবে হোক ফ্যামিলি মিউচুয়াল এর মাধ্যমে যখন আসলো, তখন আমার শ্বশুর বললো যে আপনারা নিয়ে গিয়েছেন আপনারা দিয়ে যাবেন। এবং আমি সেদিনটার কথা আমি কখনোই ভুলব না, যেদিন আমার অনাথ চলে যায় সেদিন আমাকে সারা দিন ঘরের মধ্যে আটকায় রাখা হয়েছিল, কিছু খেতে দেওয়া হয়েছিল না, এবং আমাকে আমার হাজবেন্ড মারধরও করেছিল, এবং সেই সাথে আমার বাচ্চাটাকে আমার কাছে দেওয়া হয় নাই সারাদিন। তো ওই অবস্থায় যে অনেক কিছু হয়েছে, অনেক অনেক, সেটা আমি এখন এত বিস্তারিত হয়তো বলতে পারছি না, মানে কিভাবে গিয়েছে আমি বলতে পারবো না। অনেক কষ্টে ওখান থেকে আমার বাবা ভাই আমাকে অনেক কষ্টে ওখান থেকে নিয়ে আসে আর কি। এবং আমি এক কাপড়ে চলে এসেছিলাম, আমাকে ওরা কোনো কাপড় খালি পায়ে এক কাপড়ে, আমার বাচ্চাটা সহকারে, বাচ্চাটাকেও দিচ্ছিল না তারা। অনেক কষ্টে আমি ওখান থেকে আমার বাবা মাকে বের করে নিয়ে চলে আসে, আসার পরে তো অনেকদিন এই যে ওরকম বাবা বাড়ি থাকলাম, ই করলাম, তার মধ্যে আমি আবার ট্রান্সফার হয়ে আমি যশোরে, তখন বাবার পোস্টিং, তো তখন যশোরে আমি আমার ভাই আমাকে মাস্টার্স ভর্তি করে দিয়েছিল, যে আমি তখন মাস্টার্স করতেছি, প্লাস সেই সাথে আমি হচ্ছে মানে আপনার মাস্টার্স করতেছি, সেই সাথে আমি কম্পিউটার শিখতেছি, কম্পিউটার শিখতেছি, তো আর বাচ্চাটা নিয়ে লাইফ লিড করতেছি। এবং মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি, তখন তো একটু ম্যাচিউরড হয়ে গেছি, যে আসলে তো ওর কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাইনি, ওর কাছ থেকে আমি এটাই আশা করতেছিলাম যে হয়তো এরকম ব্যবহারই সে আমার সাথে করবে, তো আমি আমার বাচ্চাটাকে নিয়ে আমি এক প্রকার চলবো আর কি, এরকম একটা চিন্তা ভাবনা করতেছি। আর আমাকে যথেষ্ট সাপোর্ট দিত বাবা মার, সবসময় মন টন খারাপ থাকতো যে ফ্যামিলিতে যেহেতু এরকম কাহিনী হয় নাই, আর সেহেতু সব জায়গার থেকে কথা টথা হচ্ছিল, অনেক ঝামেলা চলতেছিল অলরেডি ভিতরে ভিতরে, তো বাবা মা ওইগুলো টেক কেয়ার করতেই মানে হাত ধরে যাচ্ছিল বাবা মার আর কি। আর এদিকে হচ্ছে আমার বড় ভাই আমাকে একদম ফুল সাপোর্ট দিচ্ছে, যে না আমি তোমাকে যেতে দিব না, তুমি পড়ালেখা শিখো, মানুষ হও, আমার একটা ভাগ্নি আমি আমি পালতে পারবো, তুমি ওটা নিয়ে টেনশন। এমনকি আমার মেয়েটা মানে আমার বড় ভাইয়ের কাছে ঘুমাতো খেত, মানে ওর বড় মামাই ওর যান, মানে ওকে আমার কাছে দিত না বড় ভাই এরকম।
আচ্ছা,
তো এভাবে থাকতে থাকতে হঠাৎ করে কি একদিন ডিসিশন হয়, আমরা ঈদ করতে বাড়ি গেছি, হঠাৎ করে আমার বাবা আমাকে ডেকে বলে যে তুমি মা তোমাকে ওই বাড়িতে যেতে হবে। আমি বললাম কখনোই না আপা, ইম্পসিবল, আমি আর ওই বাড়িতে সংসার করতে পারবো না এত কিছুর পরে, আর ওরা আমাকে মেরে ফেলবে। আমার মনের মধ্যে ভয় ঢুকে গেছে যে ওরা আমাকে মেরে ফেলবে। তখন আমার বাবা আমাকে জড়ায় ধরে কান্না করে বলতেছে যে মা তুমি কি আমাদের তোমার চাচার আমার সবার সবার কি মৃত্যু মরামুখ দেখতে চাও, নাকি তুমি তোমার সুখটা বেছে নিতে চাও? তো অবভিয়াসলি তখন মানে কি মনে হয়েছে আমি জানি না, কারণ বাবাকে আসলে তো আমি খুবই ভালোবাসতাম, আমি মানে এখনো ভালোবাসি, স্ট্যান্ড বাই। আমাকে যদি কেউ বলা হয় তো আমি বাবা আমার আমাকে যদি বাচ্চাদের নামও বলা হয় তবুও বলবো আমার বাবাকে আমি বেশি ভালোবাসি। এবং আল্লাহর কাছে আমি মাঝে মাঝে এমনও বলি যে আল্লাহ যে আমার বাবা যেদিন মৃত্যু হয় সেদিন যেন আমারও মৃত্যু হয়, আর মানে একদম হোপলেস হয়ে যাই। আমি তখন বলি যে আমি যাবো বাবা, আমি বলি যে বাবা আমি যাবো, যাই হোক না কেন আমি যাবো। তো আমি যাই এবং আমার শ্বশুরদের কন্ডিশন ছিল আমাকে নিতে আসবো না, আপনাকে দিয়ে যেতে হবে, তো আমাকে দিয়ে আসে আর কি। এসে পরে আমার অত্যাচারের মাত্রাটা মানে আপনারা ইমাজিন করে নেন আরো চরম আকারে পৌঁছায়। আমার বাচ্চাটা ঠিক মতো খাওয়া দাওয়া হয় না, মানে আর আমাকে সারাদিন যেভাবে তারা টর্চার করে, মানে কি আমি দুদিন তিন দিন দেখাচ্ছি খেতে বসছি, এমন একটা কথা আমার শাশুড়ি হয়তো বলছে যে এই মেয়ের কোনো বিশেষ আছে যে এই মেয়ে আমার মেয়েকে বের করে দিতে পারে, সেই মেয়ে আমাকে বিষ দিয়ে মেরে ফেলবে না, পানের মধ্যেও বিষ দিয়ে মেরে ফেলতে পারে। আমার শাশুড়ি আবার পান খেতেন, ওর হাতে কিছু খাওয়া যায়, আমাকে দিয়ে রান্না করাতেন, আমি আবার আমাকে এই কথাগুলো শোনাতেন। হ্যাঁ, তো এরকম পরিস্থিতির বিরুদ্ধে আমি যাচ্ছি যাচ্ছি, আমার মানে মনে হচ্ছে যে মানে কোনো কুল কিনে দেওয়া নাই আমার মনে হচ্ছে এরকম। তারপরে যাই হোক, এর মাঝে কিছু একটা হয়ে মিন মহব্বত হয়, যাই হোক আবার সংসার করতেছি, আমার ননদের সাথেও তাদের আবার মিউচুয়াল হয়ে যায় আর কি, মিউচুয়াল হয়ে যায়। কিন্তু আমি আর আমার হাজবেন্ড কথা বলতাম না, ও এর মধ্যে এরকম কথা শুনতে 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 আমি একবার হচ্ছে মানে সুইসাইড অ্যাটেম্প করি। তারপরে আমার বাবা সিদ্ধান্ত নেয় যে আমি আর দিব না, তারপরে আবার তিন চার মাস ওরকম যায়, তার মধ্যে আমার একবার আবার অসুস্থ হয়ে পড়ি, সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটের অপারেশন হয়। তখন আমার হাজবেন্ডকে আমার বাবা ফোন করেন, আমি ফোন করি, আমি বলি যে আমার এরকম অপারেশন হচ্ছে, আমি যদি কিছু হয় তুমি আমার বাচ্চাটাকে দেখো, বাবার পরিচয় অ্যাটলিস্ট রেখো, ও নানানির কাছে থাকবে, তুমি বাবার পরিচয়টা রাখো। তখনও কিন্তু আমি বড় ছোট বাচ্চা কনসেপ্ট করিনি আর কি, ছোট বাচ্চা কনসেপ্ট করিনি। তখন ওর কেন জানি মনটা নরম হয়, হয়তো বা মানুষ তো, আর এতদিন একসাথে আছে, একটা বাচ্চার বাবা বাবাটা আছে, আর মানে এরকম একটা ইয়ে। তো ও আসে আমাকে পরের দিন সকালবেলা দেখতে আসে যশোরে। দেখতে আসার পরে ও দেখে দেখে তারপরে বাসায় যে ও যখন বাসায় যায় আমাদের বাসা থেকে, তো আমার শাশুড়ি আবার দেখছে যে এইটা সুযোগ। তো আমার শাশুড়ি আবার আমার হাজবেন্ড নেই দেখে তার জামাই মেয়েকে সে ডেকে নিয়ে আসছে, সে যে তখনই চলে যাবে এটা তারা বুঝতে পারে নাই। আমার হাজবেন্ড বাসায় ঢুকে দেখতেছে যে বাসায় তার মানে আমাকে নিয়ে গেছে আমরা দুজনে বাসার মধ্যে ঢুকতেছে, এবং রাস্তায় কিন্তু আমাকে বলতেছে বারবার যে তুমি কিন্তু যাই বাবা মার কাছে মাপ যাবা, তুমি কেন সুইসাইড অ্যাটেম্প করতে গেছিলে এটার জন্য তুমি মার কাছে মাপ চাবা, আমরা বিপদে পড়তাম না, এরকম ভাবে আমাকে বোঝাচ্ছে আর কি। তো যাই হোক আমি ঢুকেই আমি বলছি ঠিক আছে মার কাছে আমি মাপ চাবো। হ্যাঁ আমি গেছি, যাওয়ার পর ঢুকতেই দেখি যে ওরা আমাদের বাসায়, তখন বাসার পরিস্থিতি আরো অন্যরকম হয়ে যায়। তখন হয় কি আমার হাজবেন্ড পুরো ক্রেজি হয়ে যায়, আমার থেকে আমিও ভায়োলেন্ট হয়ে যাই, সেও ভায়োলেন্ট হয়ে যায়, যে যার জন্য এত কিছু হইল তারা কিভাবে আমি বড় ভাই আমাকে একবার বলছো যে ওরা আসতে চাইবো ওদেরকে মেনে নেওয়ার দরকার, বা আমার শ্বশুর শাশুড়িকে এত হেও করলা কেন, এত কথা শোনাইলা কেন, কেন শোনাইলা আমাকে, তো এবারে অনেক ছোট করছো তোমার, তাহলে এখন তো আমার তো শ্বশুর বাড়িতে কখনো কখনো তোমাদের যেতে হবে না কিন্তু আমার তো যেতে হবে। তখন তো তারা যদি কথাটা বলে যে আমার মেয়ের তো কোনো দোষ ছিল না, তখন আমি কি বলবো, কি উত্তর দিব? তো এটা নিয়ে অনেক বাসার মধ্যে অনেক ক্যাচাল হয়, ই হয়। তারপরে আমার হাজবেন্ড সরাসরি জিজ্ঞেস করে যে হ্যাঁ ওরা দুজন আবার খুব নমনীয় হয়ে আমার কাছে মাপ চাই, ওর ভাইয়ের কাছে মাপ চাই। তখন আমি একদম ভ্যালেন্ট হয়ে বলি কি আচ্ছা তোরা যে বলছিস যে আমি তোদেরকে বের করে দিছি বাসা থেকে, আমি কি বের করে দিছি, আমি কি জানতাম কিছু? তখন ওরা আমাকে বলে কি যে তখন আমার ছোট মত বলে কি না আমি আসলে এটা ক্রেজি ভাবে বলছিলাম, তখন আপনার উপর আমার রাগ হয়েছিল কারণ এই কথাটা যখন বাসায় জানাজানি হয়ে যায় আপনি ভাইকে বলে দিছিলেন, ভাই আমাকে রাতে মারতে গেছিল, তো আমার উপর আপনার উপর আমার খুব রাগ হয়েছিল, আমি চিন্তা করছিলাম এটা শোধ তুলবো সেজন্য আপনার দোষটা দিয়েছিলাম। তা আমি বল তখন আমার হাজবেন্ড এটা শুনছে, শোনার পরে বলতেছে তুই এটা কাজ করছিস রনি? হ্যাঁ যাই হোক এটা নিয়ে অনেক কিছু হয়, সব সত্য আর কি সামনে চলে আসে যখন, তখন যাই হোক আমার হাজবেন্ড একটু স্বপ্নের দেখায় এবং সে বলে যে আমি থাকবো না, আমি কাল সকালে আমার বউ বাচ্চা নিয়ে আমি চলে যাব। তখন আমার শ্বশুর খুব আপসেট হয়ে পড়ে কারণ কুষ্টিয়া শহরে তাদেরকেও সবাই চেনে, আমাদেরকেও সবাই চেনে, সবাই জানে যে তার একটাই ছেলে, ছেলে বেটার বউ আলাদা থাকে, হ্যাঁ আলাদা বাসা ভাড়া করে থাকে, এটা একটা খুব খারাপ দেখা যাবে এরকম একটা ই করে। তারপর অনেক বোঝানো শোনানোর পরে যাই হোক আমরা আবার ওই বাসাতে স্টে করি, আমার হাজবেন্ডের তখন আবার পশ্চিম হয়ে যায় চুয়াডাঙ্গা। তো এরকম চলতেছে ওদের সাথে, আমি ওরা আসে যায় কত ই করে, আমার ছোট মতের সাথে আমি কথা বলতাম, আমার ভাইয়ের সঙ্গে কথা বলতাম না কারণ আমার থিওরিটা এটা যে ও তোমার রক্তের না, ও আমার একটা ক্ষতি করতে পারে, তুমি তো আমার ভাই ছিলা, তুমি ফুফাতো ভাই হওয়া যাই হও তুমি তো আমার ভাই ছিলা, তুমি তোমার এত বড় ক্ষতি করতে পারো না, তোমার সাথে আমি কথা জীবনেও বলবো না, আর তারপরে তুমি আমার বড় ভাই। তো যাই হোক মাস্টার্স করেছি, মাস্টার্স পরীক্ষা চলছে আমার, পরীক্ষা দিয়ে আমার মনে হয় যে আমার 11 তারিখে বাচ্চা হল না, আমার বাচ্চা হয়েছে 16 তারিখে আর আমার মাস্টার্স পরীক্ষা শেষ হয়ে হচ্ছে 11 তারিখে, মানে আমি ওই রকম অবস্থায় আমি পরীক্ষা দিয়েছি আর কি। তো আমার বাচ্চাটা পেটের মধ্যে খুব অসুস্থ হয়ে যায় কারণ আমি 4 ঘন্টা বসে পরীক্ষা দিতাম, বাচ্চাটার মুভমেন্ট খুব কম হতো, মুভমেন্ট হতো না। তবে তারপরে আমার 16 তারিখে সিজারিন করে বেবিটা হয়। তো এর মধ্যে আমার বড় ভাই কিন্তু এর মধ্যে বাইরে চলে গেছে অলরেডি, হ্যাঁ, এবং সে বিয়েও তাকে বিয়ে দেওয়া হয়েছে খুব আনুষ্ঠানিকতার ভিতরে। হ্যাঁ তো সে বাংলাদেশে এসেছে, সে একদিন আমার শ্বশুরবাড়ি সে আবদার করে যে মামিমা আমি আমার বোনকে নিয়ে যেতে চাই, এক রাত আমাদের সাথে থাকবে। হ্যাঁ তো এই কথা বলার পরে তখন হচ্ছে আপনার আমার শ্বশুরী বলে শ্বশুরী আমাকে যেতে দিবে না, বাসায় অনেক কাজ, ঈদের পরের দিন আমার সব ননদরা আসবে, সে আমাকে যেতে দিবে না। তখন সে বলে কি যে তাহলে নিয়ে গেলে একবারে নিয়ে যাও। এই কথাটা আমার ভাইয়ের তখন লাগে খুব, এতদিন তো আমার ভাই কোনোদিন ইন্টারফেয়ার করেনি, এতদিন তো বাবাই সব টেক কেয়ার করছে, এখন তো মোটামুটি সে একটা পর্যায়ে আসছে। তারপরেও আগেও সে বলেছে যে আমি, সে কখনোই রাজি ছিল না আমাকে সংসার করতে দেওয়ার জন্য, সে সবসময় বলতাম রিক্সা চালাই খাবো কিন্তু আমার বোন আমি দিব না, এরকম কথা সবসময় সে বলতো। তারপরে যাই হোক সে মনে মনে একটা প্ল্যান করে ফেলে, সেটা বাবা মাকে বলে না কারণ জানে বাবা মা বললেও হয়তো রাজি হবে না, আর আমার হাজবেন্ডকে বললেও রাজি হবে না। সে আমাকে বেড়াতে নিয়ে আসার নাম করে ঢাকায় নিয়ে আসে, তখন অলরেডি ঢাকায় আমাদের একটা বাড়ি কেনা আছে, সেটা হচ্ছে সেগুন বাগিচায়, আমার ছোট ভাই ইস্ট ওয়েস্ট ভার্সিটিতে পড়ে, ও হচ্ছে ওই বাসাতে থাকতো। মাঝে মাঝে বাবা মা আসতো, ওকে একটা কাজের ছেলে ছিল, রান্নাবাড়া করে দিত এরকম। তো ও আমাকে নিয়ে আসে, নিয়ে আসার পরে বলে যে আমি মার্কেটিং, সবাইকে বলে যে আমি চলে যাবো মার্কেটিং করতে, মার্কেটিং করার দরকার, তো রিমাকে ওই জন্য নিয়ে যাচ্ছি আমার দুই বাচ্চা সহকারে। আমিও জানি না ভাইয়া, আমি জানি যে মার্কেটিং করতে ঢাকায় আসতেছি। তো ভাইয়া এসে তারপরে বাবা মাকে আবার ফোন দেয় যে বাবা মা আমরা মার্কেটিং করবো, তো বাবুদের রিমার বাবু দুইটা দেখবে কে, তোমার দুজন আসো দেখাশোনা করো, আমরা একটু মার্কেটিং টার্কেটিং করে বেড়াই। আব্বু আম্মু গাড়ি নিয়ে আসে আর কি, বাবা অফিস থেকে মানে শুক্র শনি তো এমনি ছুটি, তো আসে। আসার পরে তারপরে একদিন রাত্রেবেলা ফ্যামিলি মিটিং বসে, তখন ভাইয়া একদম সম্পূর্ণ বলে যে বাবা আপনি যা দেখতেছেন যা সহ্য করছেন এটা আমি সহ্য করতে পারবো না, এখন আপনি আমাকে খারাপ বললে বলেন, আমি অনেক নরম মানুষ, ভালো বললে বলেন, আপনি যা খুশি আপনি তাই বলেন, কিন্তু আমি যেটা এসে মানে দেখতেছি সেটা আমার অসম্ভব আমার পক্ষে দেখা, সেটা হচ্ছে আমার কাছে আমার বোনের শ্বশুর বাড়ি যে মনে হয়েছে যে ওয়ানকাইন্ড সে হচ্ছে কাজের বুয়া,
এটা আপনার আপন ভাই বলছে,
হ্যাঁ ওয়ানকাইন্ড কাজের বুয়া, আর আমার বড় মেয়েটার রেজাল্ট ভালো ছিল না, কখনোই ভালো রেজাল্ট করতে পারত না সে, মানে ওরকম মারধর খেত, সেই টুলটা পাল্টা ছিল, মানে মানে ও যেন কেমন ছিল একটু আর কি, যাই হোক। তখন বলতেছে আর আমি দেখতেছি যেভাবে উপর থেকে দোতলা বাসা ছিল, যতবারই কোনো গেস্ট আসে আমার ভাগ্নি আসে গেট খুলতে, ওই ক্লোস্টিকুবল গেটটা খুলতে আসে আমার ভাগ্নি, তার মানে ওরা দুজনা ওই বাড়ির কাজের বুয়া, আর আমার ছোট ভাগ্নিটার অবস্থা হবে আর কয়েকদিন পরে ওইটাই। আমি এটা মেনে নিতে পারছি না, আমার একটা বোন, তাদের তার বাচ্চারা, ওর জীবনটা যেরকম হয়েছে ওর বাচ্চার দুইটার জীবনও সেরকম হবে, এটা আমি মেনে নিতে পারছি না, আপনারা আমাকে বকলে বকেন, ভালোবাসলে বাসেন, আমি এক্ষুনি তার হাজবেন্ডের কাছে ফোন দিব, সোজা কথা ফোন দিয়ে বলবো, সে যদি তার কাছে আমার বোনকে রাখে রাখবে, আর যদি না রাখে আমি আমার বোনকে চালাবো, সম্পর্কের দরকার নাই, ডিভোর্সেরও দরকার নাই।
কখন জানি কি হয় কি হয় এরকম একটা দোলাচল অবস্থা, এবং আমাদের প্রেডিকশনের জায়গাগুলো এখন পর্যন্ত নট প্রুফ। আমি সবসময় একটা কথা বলি যে জীবন গল্পে আপনি কোনো বাকি আসলে অনুমান করতে পারবেন না, এরপরের বাকি গিয়ে কি ওয়েট করছে আপনার জন্য। লাস্ট দুটো গল্প যদি বলি, যে এই ধরনের গল্পের গোড়াপত্তন হয়েছিল আবিদা সুলতানার হাত ধরে। আবিদা সুলতানা এই যাবৎকালে জীবন গল্পের, ঢাকা এফএম এর জীবন গল্পের সবচাইতে পপুলার বলবো মানে সবচাইতে মানুষের বেশি শোনা গল্পের মধ্যে একটি, এবং ইউটিউবেও সেটার ভিউ প্রায় 2 মিলিয়নের কাছাকাছি। তো আবিদা সুলতানের পরে আমরা বেশ কয়েকটা এপিসোড, মানে গত 2 থেকে 3টা এপিসোড আগে আরেকজনের, যে খেয়ালির যে জীবন গল্পটা, খেয়ালি এবং আবিদা সুলতানের জীবন গল্পের মধ্যে অদ্ভুত কিছু মিল আছে, এবং এরই ধারাবাহিকতায় আজকের যেই রিমার যে জীবনের গল্প, সেখানে হয়তো অনেকেই মনে করেছিলেন বা করছেন এখনো, যেহেতু আমরা শেষ পর্যায়ে আসিনি, যে রিমার জীবন গল্পটাও কিছু সেরকম না, শুধু নাটকই বললাম রিমা আমরা যেখানটা ছিলাম।
তো আমার বাবার তখন কিছু ভাইয়ের উপরে বলতে পারে না, মানে সেও ততদিনে আসলে বুঝে গেছে আসলে যে এখানে আসলে রাইট কি অনরাইট কি। আর কথা হচ্ছে যে বাবা সারা জীবন মান সম্মানই দেখলা, সারা জীবন তুমি মান সম্মানই দেখলা,
কিন্তু কষ্টটা দেখছো না,
কষ্টটা দেখছো না। আমার আমাদের একটা বোন যে এত কিনা আল্লাহ দিয়ে, এবং তার দুইটা বাচ্চা আল্লাহ দিয়েছে, এবং সেই দুইটা ভাগ্য এরকম হতে যাচ্ছে শুধু তোমার মান সম্মানের জন্য, আর কোনো কিছু না। আমাদের অর্থনৈতিক কোনো সমস্যা নাই, আমাদের পারিবারিক গরিব কোনো সমস্যা নাই, কি হয়েছে ডিভোর্স হবে না দরকার হলে, ওর মতো থাকবে, বাচ্চা দুইটা নিয়ে থাকবে, ডিভোর্সই তো শেষ কথা না, মানুষ তো এইভাবে বাচ্চা নিয়ে বাঁচে, সেই ছেলে যদি বিয়ে করতে চায় করুক, আমার বোন তাকে ডিভোর্স দিবে না, তোমার তো তাহলে তোমার তো দুর্নাম হচ্ছে না, কিন্তু তার লাইফটা তুমি এরকম করে নষ্ট করে কেন দিচ্ছ, তার সাথে তার দুইটা বাচ্চার লাইফ তুমি নষ্ট করে দিচ্ছ। বাবাকে অনেক বোঝায়, এবং মা তো একদম খুবই রাজি, মা তো অনেকদিন থেকে ফিল করতেছে আমার কষ্টটা আসলে। তো তখন আমার শুরু হলো নতুন জীবন, আমি তো ভয়ে আর শ্বশুর বাড়িতেও যোগাযোগ করতে পারতেছি না, আর এদিকে আমার ভাই তো ফোন করে আমার হাজবেন্ডকে বলছে যে আমার ভাগ্নিদের অলরেডি সে স্কুলে ভর্তি করে দিয়েছে, স্কুলে দুজনকে, একজনকে নার্সারিতে আর একজনকে ক্লাস 2 তে ভর্তি করে দিয়েছে। আর এদিকে আমার হাজবেন্ডকে বলেছে যে তুমি যদি আগে তাকে জিজ্ঞেস করেছে অবশ্য ফোন করে, যে তুমি যদি তোমার সঙ্গে রাখো আমাদের নো অবজেকশন, কিন্তু তোমার সঙ্গে যদি না রাখো আমার বোন তোমাদের বাড়িতে আর থাকবে না, ও ঢাকায় থাকবে এখন থেকে ওর বাচ্চা নিয়ে। তো এই কথা বলার পরে আমার, তুমি কি মতামত দিচ্ছ, তুমি যদি নাও তাহলে আমাদের কোনো কথা নেই। আমার হাজবেন্ড বলে যে সাতক্ষীরার অবস্থা ভালো না, সাতক্ষীরা নোনা এলাকা, আমার বাচ্চা দুটো অসুস্থ হয়ে যাবে, রিমা এসে এখানে শুট করতে পারবে না, আর এখানে অনেক মানে আমি এখানে নিয়ে আসলে ও পারবে না আর কি, সোজা কথা বলে, আর কারণ সে কখনোই আসলে কোনো দায়িত্ব নিতে চায় না। এই জন্য সে সুন্দরভাবে কথা বলে, বলার পর আমার একটু রাগারাগিও করে যে তাহলে রিমা আব্বা আমার ওখানে অসুবিধা কি হচ্ছিল। হ্যাঁ, সে অসুবিধা তো তুমি খুব ভালো করে জানো, তোমাকে তো এক্সপ্লেন করার কিছু। আমার বাবার মায়ের কথা একটু আর কি রাগারাগি হয়েছে আর কি। তো আমার হাজবেন্ড 3 মাস রাগ করে আসেনি ঢাকাতে, আমাদের কোনো খরচও দেয় নাই, আর আমার তো কোনো সমস্যা এখানে হচ্ছে না আল্লাহর রহমতে, কারণ মা অলরেডি তখন 2টা কাজে মানুষ দিয়ে গিয়েছে, কারণ আমার বাচ্চা 2টাই ছোট, কচিং টচিং আমি নিয়ে যাই। আর আমার ছোট ভাইকে এবং বড় ভাই বলেছে যে তুমি মানে চলে যাওয়ার আগে যে তুমি পারবা না, তোমার একটা বোনের দায়িত্ব নিতে, আমি আমি তোমাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিব, তুমি খালি বোনটাকে আর ভাগ্নি 2টাকে দেখে রাখবা, আমাদের নিজেদের বাড়ি যেহেতু কোনো সমস্যা নেই এখানে। তো আমার ছোট ভাইয়াটাও ভাইটাও অনেক ভালো। হ্যাঁ, আমরা আসলে 3 ভাই বোন খুব ফ্রেন্ডলি, যেটা সত্যি কথা আমি বলবো। ভাই বড় ভাই খুব চুপচাপ, আর আমি আর আমার ছোট ভাইটা খুব আমোদে। তো ও কি করা শুরু করলো এখান থেকে আমার জীবনে উত্থান, যখন এখানে আমি থাকা শুরু করলাম আমার বাচ্চাদের প্রচুর টেক কেয়ার করত পড়াশোনার থেকে, কারণ ওরা তো মফস্বল এলাকার মানে কুষ্টি এলাকা পড়া থেকে। হ্যাঁ, সুতরাং ওদের লেখাপড়াটা, তারপরে ওদের বেড়াতে নিয়ে যাওয়া, যেমন আমার বললাম আমার বড় মেয়েটার একটু মানসিক সমস্যা, মানে ও ডিসিশন নিতে পারত না, আমি মাংসটাকে আমি নিব না নিব না, মানে ওটা যে ওর ওইটাও কোনো সময় মাথায় ঘুরতে পারত না, এরকম মানসিকতা হয়ে গেছিল দাদিবাড়ি থাকতে থাকতে ওর। তো আমি একসময় বুঝতে পারলাম যে মানসিক মানে তখন আমার নিজেই একটু মানে মানসিক, আমার তো তখন নিজেরও মানসিক অবস্থা খারাপ ছিল, আমি ওর মানসিক অবস্থা কিভাবে বুঝবো। যখন আস্তে আস্তে আমি রিয়ালাইজ করতেছি যে সব বাচ্চার মতো তো আমার এই বাচ্চাটা না, কেমন যেন জড়সড় হয়ে থাকে, কেমন যেন খোলামেলা না, হ্যাঁ এরকম আর কি ই করতেছি, তখন ওর সঙ্গে আমি আস্তে আস্তে মানে খুব ভালো, মানে আমার ছোট ভাই আমাকে বললো যে আপু আপনাকে বুঝতে পারতেছেন, এবং ও আমাকে ডাক্তারের কাছেও নিয়ে যায় যে আপুর সামথিং প্রবলেম আছে,
মানে আলটিমেটলি কাউন্সেলিং এর জন্য।
হ্যাঁ, কাউন্সেলিং এর জন্য আমাকে মুহিত কামালের কাছে নিয়ে যাওয়া হয়। তখন উনি যেভাবে হয়তো ভাইকে বলছিলেন বা আমাকে কিছু ওষুধ টষুধ দিয়েছিলেন এবং বলেছিলেন যে আসলে দীর্ঘদিনের না পাওয়ার সমস্যাটা থেকে ওর ভিতরে ভিতরে অনেক ক্ষোভ সৃষ্টি হয়েছে, হ্যাঁ মানে এইভাবে আর কি অনেক কিছু বলেছিলেন। যাই হোক, তো ওইভাবে ওকে টেক কেয়ার করতে হবে আপনাদেরকে, এবং সবচেয়ে ভালো হয় যদি উনার হাজবেন্ড উনাকে সাপোর্টটা দেন, তো সে সাপোর্টটা তো আমার পক্ষে আমার মানে সম্ভব না, আমার ফ্যামিলি দিতে পারবে না, তো সেই সাপোর্টটা হাজবেন্ডের সাপোর্ট তো আসলে কেউ দিতে পারে না। তারপরও আমার ছোট ভাই চেষ্টা করেছে, সে আমাকে বেড়াতে নিয়ে গেছে, সে আমি কবিতা লিখতে পছন্দ করতাম, আমি গল্প লিখতে পছন্দ করতাম, আমার পুরাতন ডায়রি আমি যে ডায়রি লিখতাম সেটা আবার খুঁজে বের করেছে, আপু দেখেন আপনার এই কবিতাটা অনেক সুন্দর না, তো তারপরে আমরা দল বেঁধে চলেন আপু কক্সবাজার চলে যাই, মানে ও আমার লাইফটাকে সুন্দর করে গোছানোর চেষ্টা করতেছে আর কি। এদিকে বড় ভাই ইনস্ট্রাকশন দিচ্ছে, ও গোছানোর চেষ্টা করতেছে আমার হাজবেন্ড। এর মধ্যে আমার ছোট মেয়েটা খুব ভালো রেজাল্ট করে, খুবই ভালো রেজাল্ট করে, এর মধ্যে কিছু 3 মাস পরে সে আসা যাওয়া শুরু করলো আর কি, আসা যাওয়া শুরু করলো, তেমন কোন ঝগাঝাটি না কিছু না, নর্মাল চলতেছে। তার মধ্যে মানে 15 দিন 1 মাস পর পর আসে আর কি, সাতক্ষীরা থেকে এরকম। আমার ছোট মেয়েটা অনেক ভালো রেজাল্ট করে ইংলিশ মিডিয়াম থেকে, একদম অল স্কুলের ভিতরে ও মানে ওদের সেকশনের যে 4-5 সেকশন মিলে ও একদম টপ করে আর কি। তো সেবার আবার আমার শিক্ষামন্ত্রী এসে স্কুলে ওদের প্রত্যেকটা যারা টপ করেছে তাদেরকে প্রাইজ দেওয়া হয়। তো এই কথা ওর বাবা যখন শোনে, ওর দাদু যখন শোনে, তাদের রাগটা একটু পড়ে যায় আর কি, যে না অন্তপক্ষে বাচ্চা 2টা মানুষ হচ্ছে অ্যাটলিস্ট। হ্যাঁ, ও যতই হোক, আমার শ্বশুর কিন্তু সে কখনো অত খারাপ ছিল না, কিন্তু একটা জিনিস ছিল কি, সে প্রতিবাদ করতো না, বলতো না কিছু, আমাকেও কিছু বলতো না, আমার শাশুড়িকেও কিছু বলতো না, এরকম ছিল আর কি। তো উনি হচ্ছে খুশি হয়ে যায়, খুবই খুশি হয়ে যায়। আমি ফোন করে বলি বাবা এরকম বাবু তো ফার্স্ট হয়েছে এরকম, ওকে ডাকতো টুকটুকি বলে আমার ছোট মেয়েটাকে, আমার শ্বশুর। তো বলছে আমি আমি সাপ টুকটুকি তো ফার্স্ট হয়েছে এবং অল স্কুল এই যেখানে আমি ছবি পাঠাচ্ছি এরকম এরকম, তারা খুব খুশি হয়ে যায়। তো তখন থেকে আর ঢাকায় থাকার বিষয়ে তাদের আর কারোর অবজেকশন থাকে না আর কি, মানে থাকে না মানে এরকম চলছে আর কি। এর মধ্যে আমার ছোট আমার মার খুব ছোটকালের শখ ছিল যে আমি খুব কথা বলতে পারি, এই জন্য মা মনে করতেন যে আমাকে ব্যারিস্টারি পড়াবেন। হ্যাঁ, তো মা একদিন আমাকে বলতেছে মা তুমি ল ভর্তি হতে পারো না, এখানকার কোনো কলেজ টলেজ একটু খোঁজ নাও না, তুমি ল ভর্তি হতে পারো কিনা। তো আমি তখন বলতেছি যে আমা আবার পড়াশোনা করবো, আমার তো পড়াশোনা এখন মাথার মধ্যে ঢোকে না। তো বলতেছে দেখো না চেষ্টা করে। তো বাবাকে সাথে করে গেলাম, যাওয়ার পরে আমাদের সেখান থেকে আশেপাশে বাবা ঢাকা কলেজে গেলেন, তারপরে গেলাম সেন্ট্রাল ল কলেজে, সেন্ট্রাল ল কলেজের পরিবেশটা ভালো লাগলো, তখন ওখানে ভর্তি হয়ে গেলাম। তারপরে ওখান থেকে যাই হোক বাচ্চা কাছে লেখাপড়া চলছে, আমি নিজে লেখাপড়া ল ভর্তি হয়েছি, লেখাপড়া করছি, এদিকে মাস্টার্স করেছি, এদিকে আমার লেখালেখি চলছে। আমার লেখা আমার ছোট ভাই কিন্তু আমাকে সবকিছু মানে ফিরিয়ে দিয়েছে আর কি, মানে ও আমাকে ঢুকিয়ে দিয়েছে যে আপু এরকম এরকম। এবং আমার কোনো ভালো মোবাইল ছিল না, মানে মোবাইল ছিল না বলতে বাটন মোবাইল ছিল। ও কিন্তু আমাকে ফার্স্ট যে মোবাইলটা আমার জন্মদিনে গিফট করে আর কি, তখন স্যামসাংয়ের সবচেয়ে দামি মোবাইলটা, ও টাকা জমা জমাই ভাইয়া ওর জন্য কিছু খরচ পাঠাতো, ওর একটা বাইক ছিল, বাইকের তেলের খরচ পাঠাতো, এই পাঠাতো, ও আমাকে ওইটা সারপ্রাইজ করে। তখন আমি ওই ফেসবুক টেসবুক দেখা শুরু করলাম, ফেসবুক খুললাম, আস্তে আস্তে আমি আপগ্রেড হচ্ছি আর কি, আমি মানে আমি সেই আগের রিমাটা আর কি হচ্ছি আস্তে আস্তে, স্লোলি স্লোলি। তো মানে আমার অনেকদিন পরে মনে হচ্ছিল কি, মানে যখন আমি একটু একটু করে হচ্ছি নিজে অনুধাবন করছিলাম যে মানে আই এম ব্যাক, আমি ব্যাক। এবং আমার আগে তো এমন হতো যে আমি কোনো জায়গাতে কথা বলতে গেলে জড়াই ফেলতাম, মানে অনেক সময় আছে। তখন আমি দেখলাম যে যখন আমি বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছি, গার্জেনদের সাথে মিশতেছি, ল ক্লাসে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে মিশতেছি, তারপরে হচ্ছে এর মধ্যে আমি একটা ওষুধ কোম্পানির সাথে জড়িত হই, তাদের অ্যাডভার্টাইজমেন্ট করতাম, চেহারাটা ভালো ছিল দেখে আমার সেলটাও খুব ভালো ছিল, আমি একটা অ্যাচিভমেন্টও করি, সেটা হচ্ছে মালয়েশিয়া ট্যুর। তখন আমি আমি যে আমাকে কিন্তু তখন প্রস্তাব করেছিল যে আমাদের ওখানকার ওই কোম্পানির যে মানে এমডি ছিলেন আর কি, বাংলাদেশে যার ইয়ে ছিল, সে আমাকে বলল যে তুমি আমার পিএ হবা কিনা। তো তখন আমি ওনার নাম হচ্ছে গাজ্জালি স্যার ছিলেন, গাজ্জালি। তো উনি আমাকে আমাকে এই প্রস্তাবটা দিলেন। দেওয়ার পরে আমাদের একটা পরীক্ষা হলো, পরীক্ষাতে আমি ভালো স্কোর করি, মানে বলা তারপরে টকিং সবকিছুর উপরে। কিন্তু তখন আমাকে একটা মেয়ে আমাদের সাথে ছিল যে থার্ড পজিশন করলো, নাম হচ্ছে রিনা। তো রিনা বললো, রিমা আপনার তো জবটার দরকার নেই, আমি তো জানি আপনার অবস্থা অনেক ভালো, হ্যাঁ, কিন্তু রিমাপা বিশ্বাস করেন আমার এই জবটা খুব দরকার, কারণ আমি ডিভোর্সি, আমার হচ্ছে একটা বাচ্চা আছে, আমি ভাইদের সাথে থাকি, আমার খুব দরকার এই জবটা, হ্যাঁ। তো তখন আমি বলেন ওষুধ সেল করে আর কি হয়, একটা ফিক্সড ইনকাম হলে সেটা আমার জন্য খুব বেটার হয়। তখন আমি আর আমিও দেখলাম যে পিএ মানে কি, যে আমাকে তার সাথে সব থাকতে হবে, আমি বাচ্চা দুটোকে টাইম দিতে পারবো না সবসময়, হ্যাঁ, আর আমার কাছে আমার বাচ্চা দুটো কিন্তু অনেক গুরুত্ব, সবকিছুর উদ্যোগ কিন্তু আমার বাচ্চা দুটো। আমি কখনো আমার বাচ্চা দুটাকে বললাম না, যত কাজই থাক তাদের কাজ সেরে তারপরে আমি সবকিছু করেছি, আমি যত দুঃখে কষ্ট যত কিছু থাকি ওদের দুজনের মুখ দেখলে আমি সবকিছু কেন জানি ভুলে যাই এখনো, হ্যাঁ, রাইট নাও। তো তারপরে আমি যাই হোক, তখন আমি স্যারকে তখন ওই ওই ওইটার পরে আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, স্যার আমার তো এই চাকরিটা করা সম্ভব না কোনো প্রকারে, কারণ আমার তো দুইটা বাচ্চা আছে, আমি এই নয়টা পাঁচটা আবার আপনার সঙ্গে ধরেন অনেক সময় আছে, অনেক সেমিনারেও যেতে হবে, সেটা তো আমার ফ্যামিলি থেকে মেনে নিবেন, আমার হাজবেন্ড চাবে না, তো আমি এই চাকরিটা করবো না, আপনি রিনাকে এই চাকরিটা দেন। ওরা আবার বলছে সেকেন্ড পজিশন যে আছে সে করুক না কেন, তা আমি সেকেন্ড পজিশন যে ছিল তাকেও কনভিন্স করে ফেলছিলাম যে আপু তুমি চাকরিটা করো না প্লিজ, রিনা আপা খুব রিকোয়েস্ট করতেছে। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে আমি উঠে আসতেছি, তারপরে এদিকে আমার লেখালেখিও চলতেছে, তারপরে আমি এদিকে ল পাস করে ফেলছি অলরেডি, তারপরে এদিকে আমার বাচ্চারাও বড় হচ্ছে। তো এর মাঝে আমার ছোট ভাইটা চলে যায় কানাডাতে, আমার ছোট ভাইটা কানাডাতে চলে যায়। এদিকে আমার চাচার কিন্তু পোস্টিং তখন ঢাকাতে। আমার চাচার কথাটা আমি কেন বলছি, যে আমার বাবা আমার চাচাকে যেভাবে মানুষ করেছে, মানে আপনি আমি বোঝাতে পারবো না, যে কখনো যদি কোনো জায়গায় একটা জিনিস কিনেছে অর্ধেক ভাইয়ের নামে কিনেছে আর অর্ধেক তার নামে কিনেছে। তো যাই হোক, আমি এর মধ্যে পড়ালেখা করতেছি করতেছি, আমার জীবনটা আবার মনে হচ্ছে আগের জায়গায় চলে আসছে, এবং শ্বশুর বাড়িতে আমার গ্রহণযোগ্যতাটা কিছুটা বেড়েছে।
হ্যাঁ,
মার ইচ্ছা ছিল সেই জন্য ল পড়লাম, পর পরে এখন প্র্যাকটিস করতেছি।
কোথায় প্র্যাকটিস করতেছি?
আমি এখন প্র্যাকটিস করতেছি সৈয়দ রেজাল রহমানের ওখানে।
আচ্ছা, মানে লোয়ার কোর্টে প্র্যাকটিস করছেন?
জি জি।
আমি আপনাকে কয়েকটা কোশ্চেন করি এবং আমাদের গল্পটা শেষের দিকে, কিন্তু আমি আজকে এই গল্পটা কেন প্রচার করলাম সেটার কারণটা হয়তো অনেকেই বুঝতে পেরেছেন, অনেকেই পারেননি, সেই প্রশ্নটা শুনে উত্তরটা শুনে আপনারা সবাই ঘুমোতে যাবেন, কারণ অনেকেই জেগে আছেন আমি বিশ্বাস করি। সেটা হচ্ছে যে আপনি আপনার হাজবেন্ডের সঙ্গেই আছেন।
জি।
ওকে, আপনার দুটো বাচ্চা, একটা নর্থ সাউথে পড়ছে, আরেকটার বয়স কত?
আরেকটার বয়স হচ্ছে আপনার 50 হয় নাই, 50 হবে আর কি,
15,
মানে 15।
ওকে, ও কিসে পড়ছে?
ও হচ্ছে এবার ক্লাস 10 এ উঠল।
ক্লাস 10 এ উঠল। হাজবেন্ডের সঙ্গে থাকছেন বলতে কি আপনারা উনি কি এখনো এসে দেখা যায় নাকি একই সঙ্গে আপনারা
থাকেন? না না, আমার ছোট ভাইটা যখন বাইরে চলে যায় তখন,
না আমি স্টোরিতে যাচ্ছি না, মানে একসঙ্গে থাকছেন, তার মানে একই সাথে বিলং করছেন,
তখন উনি ঢাকায় পোস্টিং নিয়েছেন।
আচ্ছা, তো আপনি এরপর থেকে ঢাকাতে সেটেল হয়ে গেছেন। আপনারা শুধু একটা জিনিস চিন্তা করুন, যারা এই গল্পটা শুনলেন, ওনার ভাই যদি ওই মুহূর্তে ওনার পাশে না দাঁড়াতো, বা ওনার বাবাও কিন্তু সাইলেন্স ছিলেন, কোনো কথা বলছেন না, বাবা এত লাভ করেন এবং উনিও বাবার কথা বারবার বলছেন, কেন চুপ ছিলেন সেই প্রশ্নের উত্তর হয়তো তার কাছে আছে, কিন্তু ভাইরা যদি স্টেপটা না নিত, উনি একবার সুইসাইডের অ্যাটেম্প নিয়েছিলেন, উনি বুঝতে পারছিলেন যে ভেতরে ভেতরে মরে যাচ্ছি আমি, এবং ওনার হাজবেন্ডও কিন্তু বুঝতে পারছিলেন না, কারণ সেও পরিবারের বড় ছেলে, পরিবার থেকে বের হয়ে, কারণ সব পরিবারের একটা কাস্টমস থাকে, সব পরিবারের একটা প্রথা থাকে, কিন্তু দিন শেষে আমরা তো মানুষ, আমাদের নিজের বাঁচার ইচ্ছা আছে, নিজের মতো করে বাঁচার ইচ্ছা আছে, নিজের মতো করে বাঁচার ক্ষুধা আছে। এখানে যেই চিত্রটা বর্ণনায়িত হয়েছে বা যে চিত্রটা উপস্থাপন হয়েছে, সেখানে কিছু মানুষকে তার গল্প অনুযায়ী আপনার অপছন্দ হবে, কিছু মানুষকে আপনার পছন্দ হবে, কিছু মানুষকে আপনার খুব নিরপেক্ষ জায়গায় মনে হবে, কিন্তু আমাদের এই জীবন গল্পে আমরা সবসময় যে কথাটা বলি সেটা হলো যে কোন মানুষকে আসলে নেগেটিভভাবে ধরার সুযোগ নেই, কারণ যে মানুষটি সম্পর্কে উনি যেভাবে বললেন, ওনার জীবনে যেভাবে এসেছে, বিশেষ করে শাশুড়ির কথা যদি বলি, সেই মানুষটারও খুব সুন্দর একটা গল্প আছে। আপনি যখন ওই মানুষটাকে ফ্লোর দেবেন, দেখবেন যে হয়তো আমাদের যেই রিমা আজকে গল্প বলে গেল, তারও এগেনিস্টেও তার যুক্তিযুক্ত অনেক কমপ্লেন থাকতে পারে। আমরা এই কমপ্লেনগুলোকে, ছোট বড় বিষয়গুলোকে বড় করে দেখছি না, আমরা বরং একটা জায়গাকে খুব বড় করে দেখছি, সেটা হল জীবনটা একটা পর্যায়ে গিয়ে শেষ হয়ে যেতে পারত, জীবনটা একটা পর্যায়ে গিয়ে স্টপ হয়ে যেতে পারত, হয়তো নিশ্চয়ই সৃষ্টিকর্তাই সবকিছু নির্ধারণ করে থাকেন, তারপরও আমাদের কর্মগুণীতে তিনি আমাদের কাছে আসেন, তো সেই জায়গাটা থেকেই বলতে পারি যে তার ভাই যদি তার পাশে গিয়ে না দাঁড়াতেন, সাপোর্টটা যদি না দিতেন শেষ পর্যায়ে গিয়ে, তাহলে এই রিমা হয়তো শেষ বেলায় এসে লয়ারও হতেন না, কিংবা তিনি যে এখন যে ধরনের একটা সোশ্যাল অর্গানাইজেশন করছেন, এবং আমি জানি যে তিনি একজন প্রকাশকও, তো এই যে অ্যাক্টিভিটিজের মধ্যে জড়িয়ে যাওয়া, এই যে কমপ্লিটলি একটা হ্যাপি লাইফ লিড করা, এবং হাজব্যান্ড থাকা অবস্থাতেও এরকম গণমাধ্যমে এসে তার ব্যক্তি জীবনের বিষয়টা ফোকাস করা, এই যে ফ্রিডমটা এক্সেস করা, এই ফ্রিডমের জায়গায় তিনি হয়তো কোনোদিনও আসতে পারতেন না। তার মানে একটা মেয়ের বিয়ে হয়ে যাওয়া মানেই ওই মেয়েটাকে সম্পূর্ণ রূপেই তার হাজবেন্ড কিংবা শ্বশুর পক্ষের হাতে তুলে দেওয়া কিন্তু নয়। আজকের গল্পের মেসেজটাই হচ্ছে এই জায়গাটাতে, কারণ ওইখানে এই পরিবারের এই মেয়েটি গিয়ে আদৌ ভালো আছে কিনা বা ভালো থাকার জন্য তাকে যে ওই পরিবার থেকে নিয়ে আসতে হবে ব্যাপারটাও কিন্তু সেরকম নয়। দেখুন, তার ক্ষেত্রে কিন্তু একটা মারাত্মক রকমের ব্যাপার ঘটেছে, সেটা হচ্ছে যে তার ভাই যখন তাকে নিয়ে আসলেন, তার মাও কিন্তু সাপোর্ট করেছে, ঠিক আছে আমরা ডিভোর্স চাই না, তুমি আমাদের এখানে এসে থাকো এবং তার হাজবেন্ড যদি আরেকটা বিয়ে করে তো করুক, কিন্তু ওর ভালোভাবে বেঁচে থাকার জন্য ওর আমাদের সাথে থাকা প্রয়োজন। দ্যাট ইজ দ্য আলটিমেট মেসেজ অব দিস স্টোরি। বাংলাদেশের অসংখ্য মেয়ের ভাগ্যে এই জিনিসটা ঘটে না, এবং ঘটে না বলেই অনেক সময় দুর্ঘটনার জন্ম হয়। আসলে একটা মেয়ে আমাদের সমাজে চলতে হলে তার সাপোর্ট দরকার হয়, দ্বিপাক্ষিক সাপোর্ট। বিয়ের পরে সে শ্বশুরবাড়িতে থাকা মানে হচ্ছে সবকিছু তার শ্বশুরবাড়ির হয়ে গেছে, বা তার জীবনটা একবারে সদগা হয়ে গেছে শ্বশুরবাড়ির জন্য। বিষয়টা এরকম নয়, সে যদি ভালো না থাকে তার পাশে সাপোর্ট নিয়ে দাঁড়াতে হবে, এবং যত কম ক্ষতি হয় এইরকম কথা চিন্তা করে যত ভালো সাপোর্ট দেওয়া যায় সেরকম একটা সাপোর্ট নিয়ে থাকতে হবে। অ্যান্ড কমপ্লিটলি হ্যাপি গার্ল এটা হওয়ার জন্য সবার সাপোর্টটা খুব জরুরি। আপনাকে আমি প্রশ্ন করতে চাই যে এইরকম একটা গল্প আপনি কেন বললেন, মানে আপনি আপনার লিসনারদেরকে কি বলতে চান? এটা তো আমার বোঝার জায়গা থেকে বললাম, আপনি কি বলবেন?
আমি লিসনারদের এটাই বলতে চাই যে জীবনে হেরে যাওয়াটাই শেষ কথা নয়, আর এখনো স্টিল নাও আমি যেটা বলতে যাচ্ছি যে আমার হাজবেন্ডের কাছে আমি কোনো খরচ নেই না,
সেটার জন্য নিশ্চয়ই আপনার প্রতি কোনো কমপ্লেইন নাই?
না না, কমপ্লেইন নাই।
রাইট, এটা আপনি বলতে চাচ্ছেন সেলফ রেসপেক্টের জায়গা থেকে?
হ্যাঁ হ্যাঁ।
রাইট,
তার মতো সে খরচ করছে কারণ আমি আর্ন করছি, সেও আর্ন করছে, এবং আমি আমার টাকাটা আমি যেভাবে ইচ্ছে সেভাবে খরচ করছি,
সেও নিশ্চয়ই আপনার টাকা নিয়ে খবরদারি করে
না? না না না, কখনোই না।
সেলফ রেসপেক্ট, ভেরি গুড।
এখন হচ্ছে আবার আমার বাচ্চাটাকে ডিসিশন নিয়েছি যে আমি যে নর্থ সাউথে আর্কিটেকচার পড়াবো, কারণ আমার বাচ্চাটার রেজাল্টটা খুব ভালো আসছিল না, কারণ বলছি প্রথম থেকে ও লেখাপড়ায় অনেক
মানে আপনি যেটা বলতে চাচ্ছেন যে ডিসিশন মেকিং এর জায়গাতে আপনি নিজে ডিসিশন নিতে পারেন,
নিতে পারি,
বিকজ আপনি আর্ন করেন সেই জন্য। রাইট,
এবং এই আর্ন করার ক্ষমতা যদি আমার না থাকতো তাহলে আমি সেই হয়তোবা আমি মারা যেতাম, আমার বাচ্চা দুটো জীবন ধ্বংস হয়ে যেত, না জানি কি হতো সেটা
আল্লাহ
চিন্তা করি, কিন্তু আমি আমি মনে করি, আমি যেটা মেসেজটা দিচ্ছি যে হয়তো আমার মতোই সবার জীবনে এরকম ঘটবে তা না, কিন্তু যে কোনো পরিস্থিতি যে কোনো ভাবেই তোমরা থাকো না কেন, তোমরা মেয়েরা তোমরা ঘুরে দাঁড়াও, তোমরা লেখাপড়াটা ছেড়ো না, তোমরা তোমাদের যার যার মধ্যে যে প্রতিভাটা আছে সেটা ধরে রাখার চেষ্টা করো, যে কোনো প্রতিকূল পরিবেশ থেকেই চেষ্টা করো, দেখবা যে তুমি শেষ হবা না, তোমাকে শেষ করার ক্ষমতা কারণ নাই, এক স্বয়ং বিধাতা তালা ছাড়া, তোমার প্রতিভা যেভাবে হোক বেরোবে,
বিকাশ করো,
বিকাশ করো, এবং তুমি দেখবা যে তোমার জীবনটা তোমার মতো করেই সাজিয়ে ফেলেছো একসময় না একসময়।
রাইট, এবং আমি আপনাদেরকে গত এপিসোডের কথা মনে করিয়ে দিতে চাই, এখানে এসেছিলেন জসিম, যিনি কচুর লতি বিক্রি করে কচুল্লতি বিক্রি করে, আবারও মনে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, কচুল্লতি বিক্রি করে একবেলা ভাত পেত। কার কাছে বিক্রি করত? নিজের চাচাদের কাছে। চাচারা প্রায় জমিদার পর্যায়ে ছিলেন এবং সেই চাচারা কোনোদিন এক টাকা দিয়ে সাহায্য করেননি। সেই কচুল্লতি বিক্রি করার অবস্থা এমন দাঁড়িয়েছে যে ও বলল, আপনারা নিশ্চয়ই শুনেছেন, যে কচুল্লতি বিক্রি করতে করতে আশেপাশের চার পাঁচ গ্রামে আর কচুল্লতি নাই, কি খাবে, বাধ্য হয়ে রিক্সা চালিয়েছে। এবং সে এখন কয়েক কোটি টাকার মালিক, শুধু তার শ্রম, সততা এবং নিষ্ঠার কারণে। ওর তো বকলম শিক্ষাও নাই, মানে উনি আজকে শিক্ষার কথা বলেছেন, আজকে যিনি এখানে এসেছেন রিমা, প্রথম কথা হচ্ছে শিক্ষা গিভ আপ করা যাবে না। এবং শিক্ষা যদি নাও থাকে, অনেকে হয়তো বা এই জীবন গল্পটা শুনে অনেকেই হয়তো মনে করতে পারেন, আহা আমার তো শিক্ষাটা নাই। শিক্ষা না থাকলে আপনার চারিত্রিক গুণ, চারিত্রিক সততা আপনাকে সামনের দিকে নিয়ে যাবে। নেভার গিভ আপ। আপনি ব্লেসড, ব্লেসড বলছি এই কারণে যে সৃষ্টিকর্তা চাইলে আপনাকে কীট পতঙ্গ করেও দুনিয়াতে পাঠাতে পারতেন। আপনি তো জন্ম নিয়েই আশীর্বাদ পুষ্ট, কারণ আপনাকে সে মানুষ হিসেবে তৈরি করেছেন। সো আপনি এগিয়ে আছেন অনেক কিছুর চাইতে, অ্যাডভান্সড। বাকিটুকু হচ্ছে এই শর্ট, মানে খুব স্বল্প সময়ে আপনাকে শুধু প্রুফ করতে হবে যে ইয়েস ইউ ক্যান, এবং আপনাকে যে মেসেজ দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে সেটা প্রুফ করা। ভাই মানে এটা সম্ভব, শুধু নিষ্ঠা, শ্রম এবং কষ্টটা সাময়িক। হয়তো আপনি জীবনে এখন খুব মারাত্মক রকম ফ্রাস্ট্রেশনের মধ্যে আছেন, আপনার মনে হচ্ছে যে কিছুই হবে না, অ্যান্ড বিলিভ মি, নাথিং ইজ ফিক্সড ইন লাইফ, বেঁচে থাকলে আলো সামনে আসবেই। সো আজকে শেষ করছি, এবং আজকের আমি এই জন্যই বলেছিলাম যে এন্ডিংটা কোথায় হবে আপনি গেস করেন না, কারণ এটা শুনে মনে হতে পারত যে তাদের ডিভোর্স হয়ে গেছে, তারা ভালো নেই। খুব চমৎকার একটা এন্ডিং হয়েছে শুধুমাত্র ফ্যামিলি সাপোর্টের কারণে, এবং আমি মনে করি যে এই ফ্যামিলি সাপোর্টটা যেন প্রত্যেকটা মেয়ের প্রতি শ্বশুরবাড়িতে যাওয়ার পরেও থাকে। অনেক ভালো থাকুন, আজকের মতো শুভরাত্রি।
আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.